This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর 99তম পর্ব। খুবই খুশির দিন আমরা বলতে পারি, এই অর্থে যে আর মাত্র একটি পর্ব রয়েছে আমাদের সেঞ্চুরি করতে। আমরা আগামী সপ্তাহে 100তম পর্ব নিয়ে আসছি আপনাদের মাঝে, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য খুশির দিন। আরো একবার বলছি প্রিয় শ্রোতা, এই সপ্তাহ হচ্ছে আমাদের যাহা বলিব সত্য বলিবর 99তম পর্ব। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন ABC রেডিও FM 89.2। স্পেশালি থ্যাঙ্কস ফ্রম মাই টিম এবং স্পেশালি থ্যাঙ্কস ফ্রম মি, যে যারা এই মুহূর্তে ABC রেডিও শোনা শুরু করলেন, এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত এই লম্বা জার্নিতে আমাদের সঙ্গে থাকবেন, তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। JBSB নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন যে অনুষ্ঠানটি হচ্ছে মূলত কনফেস করার একটি শো। আমরা মনে করি ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। মানুষ তার জীবনে ভুল করে, অপরাধ করে এবং সেই সব অপরাধ ভুল থেকেই মানুষ প্রতিনিয়ত শেখে। এবং আমাদের এখানে যারা আসেন তারা জীবনে কোনো না কোনো ভাবে ভুল করেছেন, অপরাধ করেছেন, সেই অপরাধের জায়গা থেকে লাখো মানুষের সামনে নিজের ভুল এবং নিজের যে ভুলের কারণে প্রায়শ্চিত্য, সেই প্রায়শ্চিত্যকে ফোকাস করে সবাইকে একটা মেসেজই দিতে চান যে তার মতো করে অপরাধী, তার মতো করে ভুল যেন আমরা কখনো না করি। আজকে এই আসনটিতে কে বসেছেন চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা জেনে নেব আরজে রাজুর কাছে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কেটিয়া। আমাদের আজকের অতিথি রবিন। সাদা মনের মানুষ বলতে আমরা যা বুঝি তা কিন্তু আমরা রবিনের মধ্যে ছোটবেলা থেকেই পেয়েছি, কেননা মানুষের উপকারে রবিন সর্বদাই এগিয়ে এসেছেন। এখনো কোনো ব্যক্তি সাহায্য চাইলে তিনি যত দ্রুত সম্ভব তাকে সাহায্য করেন। ঘুরতে খুব পছন্দ করেন রবিন, বন্ধুও আছে অনেকেই। সব মিলিয়ে রবিন আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। কেন যাহা বলিব সত্য বলিবর মঞ্চে রবিন? চলুন তা শুনতে চলে যাই আর জি কিডিয়ার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রবিন রয়েছে আজকে আমাদের এখানে এবং রবিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরবে। রবিনের কাছে আমি প্রথমেই জানতে চাই যে রবিন, কার দ্বারা আপনি উৎসাহিত হয়েছেন কিংবা কোন কারণে আপনার বিবেকটা জাগলো যে আপনি আজকে এই ধরনের অনুষ্ঠানে এসে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো লাখো মানুষের সামনে কনফেস করবেন?
অ্যাকচুয়ালি মানে আমাকে অনেকে বুঝাইছে, কিন্তু এখন লাস্ট পর্যন্ত আমার একজন ভাই আছে আর আমার আব্বু বুঝাইছে, ওনাদের কারণে আমি অ্যাকচুয়ালি খারাপ পথ থেকে, আর আমি নিজেও বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি খারাপ কাজে লিপ্ত থাকাটা ভালো না।
আচ্ছা, তার মানে আপনার অনেকেই আছে, আপনার বন্ধু এবং আপনার বাবা সবাই মিলে বুঝিয়ে আপনাকে এই পথ থেকে দূরে সরে নিয়ে আসছে। ওকে ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রবিনের বিবেক বোধ জাগানোর কাজটি আসলে কে করেছে, আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকতে চাই। তবে তারও আগে বলতে চাই, বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? আজকে রাতেও আপনাকে পুরো সময়টা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন আশা করছি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, থাকছে SMS পোল এবং SMS পোলে আপনার ভোট দেওয়ার ক্ষমতা থাকছে আমাদের এই অনুষ্ঠানে। যে কোনো মুহূর্তে আপনার ভোট ইয়েস অথবা নো জানিয়ে আপনি আপনার এই অনুষ্ঠানের গতিধারা পরিবর্তন করে দিতে পারেন। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
আমার বয়স যখন 7-8, তখন আমি তেসকুনি পাড়াতে মাদ্রাসায়, আমার আব্বু আমাকে মাদ্রাসায় ভর্তি
করেছিলেন। কোথায় জন্মেছিলেন আপনি?
আমি দেশের বাড়িতে জন্ম নিয়েছিলাম।
দেশের বাড়ি কোথায়?
দেশের বাড়ি চাঁদপুরে।
চাঁদপুরে?
জি।
আচ্ছা, চাঁদপুর থেকে আপনি তেসকুনি পাড়া আসলেন কিভাবে?
চাঁদপুর থেকে তেসকুনি পাড়া, ওখানে আমার আব্বু মসজিদে ইমামতি করত, আমার মসজিদের ইমাম। তা আমার আব্বু আমাকে আর আমার বড় ভাইয়া ওনাকে মাদ্রাসায় ভর্তি করেছিল। মাদ্রাসায় ভর্তি করানোর পরে আমি 2 দিন ছিলাম ওইখানে। 2 দিন থাকার পরে 3 দিনের টাইমে আমি আমার বড় ভাইয়ের সাথে এক জায়গায় আম গাছ থেকে আম পাড়তে যাই। আম পাড়তে যাওয়ার পরে ওনারা আমার বড় ভাইয়া চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ধরছে, ধরার পরে ওনারা আমাকে খুব মারধর করছে। মারধর করার পর আমি দেশে চলে গেছি। দেশে চলে গেছি তাও তেজকুনি পাড়া থেকে আমি সদরঘাট হাইটা গেছি, এবং কি আমার 2 দিন লাগছে। এর ভিতরে আমার আব্বু আমাকে অনেক খুঁজছে, অনেক খুঁজছে। খোঁজার পরে এবং কি মাইকে অ্যালাউ করে দিছে ঢাকাতে। 2-3 দিনের টাইমে আমি দেশে চলে গেছি। দেশে যাওয়ার পরে আমার আম্মু, আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে আমার আম্মু কান্নাকাটি করতে করতে রিক্সা আমার নানুর বাড়িতে যাইতেছে। নানুর বাড়িতে যাইতেছে তখন এটা আমি ফলো করছি। ফলো করার পর আমি রিক্সার পিছনে উঠে গেছি। আমার আম্মু মনে করেন হঠাৎ পিছনের দিকে তাকায় দেখে আমাকে। আমাকে দেখার পরে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে আমার আব্বুকে ফোন দিল যে এরকম এরকম আব্দুলকে তো বাড়িতে নিয়ে আসছি।
আপনার ভালো নাম হচ্ছে আব্দুল হাই?
জি, মোহাম্মদ আব্দুল হাই। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল কাদের।
আচ্ছা, আপনার ডাক নাম হচ্ছে রবিন? রবিন নামে আপনাকে সম্বোধন করছি। হ্যাঁ, বলুন।
তারপরে আব্বুকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আব্বু বাড়িতে গেছে। যাওয়ার পর আব্বু আমাকে ডাকাতে নিয়ে আসছে। আব্বু যে মেসে থাকে ওই মেসে আমাকে গুড় আর চিয়া দিছে। চিড়া দিছে ভিজে খাইলাম। খাওয়ার পরে আমার আব্বু কি করলো, মোটা কারেন্টের তার যে কারেন্টের তারটারে পেঁচাইলো। পেঁচে মানে সিঙ্গেল ছিল তো, সিঙ্গেলটাকে ডবল করছে। ডবল করে দুপুর বেলা তখন সবাই লাঞ্চ করে অফিসে চলে গেছে, ওটা তো মেস। তখন আব্বু আমাকে অনেক মারধর করছে, অনেক মারধর করছে। মারধর করার কারণে আমি ওখানে 3 দিন ছিলাম। 3 দিন থাকার পর আবার চলে গেছি।
মারলো কেন আপনাকে?
আমি মানে কেন দেশে চলে গেছি
আর
কেন পালিয়ে গেলাম, এবং কি আম চুরি করছি, ওনারা আব্বুর কাছে বিচার দিছে। আর এবং কি আব্বু তো অনেক টেনশন ফিল করছে যে এই কাজটা আমি কেন করলাম তার কারণে। তো 3 দিন থাকার পর আমি আবার বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পর আমি বলছি না, আমি মাদ্রাসায় পড়ালেখা করবো না, আমি আর ঢাকাতেই যাবো না। তখন কি করলো, আমাকে দেশে স্কুলে ভর্তি করাইলো। স্কুলে যাইতাম, যাওয়ার পরে মানে ছোট পোলাবেনের সাথে তো অনেক তর্কাতর্কি হয়। যদি কোনো ছোট পোলাবেনের সাথে কোনো তর্কাতর্কি হইতো, কোনো কিছু হইতো, তাহলে মানে আমি যদি দোষ নাও করতাম তাও আমাকে মারতো। আমাকে মানে মারতো, কারণ আমার ফ্যামিলির কাছে যদি কোনো বিচার দিতাম তাহলে সেটা ওনারা প্রতিবাদ করতো না। কারণ আমার আব্বু একজন হুজুর, আব্বু মসজিদের ইমাম। আব্বু মনে করেন মানুষের সাথে ঝগড়া বিবাদটা পছন্দ করে না। আব্বুর কাছে বললে আব্বু এটা কেয়ার করতো না। আর যদি কোনো মানুষ যদি আমার নামে আব্বুর কাছে বিচার দিত তাহলে আব্বু প্রচুর পরিমাণ মারতো।
আপনাকে জিজ্ঞেস করতো না যে আসলে অপরাধটা কি ছিল?
না, এটা জিজ্ঞাসা করতো,
জিজ্ঞেস না করে মারতো,
জিজ্ঞাসা না করে মারতো। তো এরকম মারধর করতো, মারধর করতো। মারধর করার পরে আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দেখতে আমার আস্তে 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 বুঝে হইতেছি। তখন বুঝতেছি হারে আব্বু মানে হ্যাঁ ঠিক আছে, আমি ওনার সন্তান, আমি ভুল করতে পারি। উনি মানে এরকম ভাবে যে মারে, মনে হয় যে একটা চোর মারতেছে, তাহলে আমার মনে হয় আমি ওনার সন্তান না। এরকম করে আস্তে আস্তে বুঝতে বুঝতে কে গেলাম, স্কুলে আসা যাওয়া করতেছি, মারধর খাইতেছি। তাছাড়া মনে করেন কোনো ভুল করলে কোনো মানুষ মনে করেন অনেক মারা মারতো, বাড়িতে এসে বলতাম তাও কিছু বলতো না। তারপরে আমি কি করছি, স্কুলেও যাই না, তখন বাড়িতে চলাফেরা করতেছি। আর আমার দাদু ছিল, দাদুর মুরগি ডিম পাড়তো, ডিম পাড়লে ডিমগুলা কোথায় কোথায় রাখতো দেখতাম। আমি এগুলা নিয়ে যাইতাম গা, বাড়িতে আর আসতাম না। মানুষের মনে করেন অনেকের গরু রাখে যে, ওই গরু ঘরে ঘুমাই থাকতাম। যদি শীতকাল হইতো তাহলে হয়তো গরুর গায়ে মানুষের যে ছালা দিত না, ওই ছালা গায়ে দিয়ে ঘুমাই থাকতাম। মানুষের মানে দেশ গ্রামে তো পিঁড়ে আছে না, পিঁড়ার কোলে ঘুমাই থাকতাম। তো এরকম ভাবে থাকতাম, থাকতে 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 একদিন আমার এক প্যান্ট কয়া বাজারে যাবো কিনলে গে, আমি আমার আব্বু তরকারি বিক্রি করে তো আমার যাইতে বলছে। আমি চল পরে যাই গেছি। যাওয়ার পরে দেখতেছি ওইখানে ওর আব্বুর তরকারি দোকান থেকে ও টাকা নিছে, 50 টাকা নিছে। 50 টাকা নেওয়ার পরে দুজনে মিলে 50 টাকা খাইলাম। তার নাম ছিল মশিন, মশিন চৌকারে 50 টাকা খাইলাম, খাওয়ার পরে চলে আসছি। আসার পরে আমি পরের দিন গেছি, পরের দিন যাই কি করছি, আমি তো তখন মানে খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত, তখন আমি কি করছি ওইখানে বাজারে যে মানুষ বাজার করতে যায় তখন ওইখানে মানে যেটাকে বলে ভিক্ষা, একজনের কাছে হাত পাচ্ছি, হাত পাতার পরে ভিক্ষা করছি, ভিক্ষা করার পরে উনি আমাকে 2 টাকা দিছে। তা আমি কি করছি 2 টাকা না খাইয়া আপনার দেশ গ্রামে যে মাছ বাজারে যে পলিটিন বিক্রি করে 2 টাকা দিয়ে আমি 4টা পলিটিন কিনছি, 4টা পলিটিন কিনছি। 4টা পলিটিন কিনার পরে আমি এই 4টা পলিটিন বেচি 4 টাকা, 4 টাকা দিয়ে আবার 8টা পলিটিন কিনছি, 8 টাকা বিক্রি করছি। এরকম করে টাকা ম্যানেজ করতাম, টাকা ম্যানেজ করতে করতে এইভাবে চলতাম, হোটেলে খাইতাম, বাড়িতে যাইতাম না, আবার মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে এই টাকা দিয়ে আবার স্কুলেও যাইতাম, স্কুলে আসা যাওয়া করতাম, 5 দিন পরে 10 দিন পরে যাইতাম স্কুলে। এই মানুষের বাড়িতে বাড়িতে থাকতাম, আর আব্বু যখন যাইতো তখন মানে কোন বাড়িতে আছে খুঁজা খুঁজা, আর বেশিরভাগ আমি আমার নানুর বাড়িতে ছিলাম। তো এইভাবে চলতেছি, হঠাৎ একদিন আমি আমাদের এলাকার ওই পলিটিন বিক্রি করতে বাজারে গেছি।
আপনি যেভাবে চলেন বা আপনি যেভাবে টাকা মানুষের কাছ থেকে নিচ্ছেন, নিজে বিক্রি করছেন, পলিথিন বিক্রি করছেন, কোথাও কোথাও থাকছেন, কখনো মানে কোনো ঠিক ঠিকানা নেই, আপনার বাড়ি থেকে কোনো শাসন করা হতো না ওই সময়? মা
হ্যাঁ বাড়িতে শাসন কি, আমার আম্মু মানে কিছু বলতো না, আমার আম্মু শুধু এটাই বলতো যে কোনো ভুল করলে আম্মু বলতো যে আজকে বাড়িতে আসিস। তো বাড়িতে আসলে আমি জানতাম যে আম্মুতেও গেলে মারবো, ওই বয়ে বাড়িতে যাইতাম না। তো 1-2 মাস 1.5 মাস পর পর আব্বু যাইতো, আব্বু গেলে আব্বুর কাছে সব বিস্তারিত বলতো, যেখানে থাকি আব্বু কিন্তু বাইর করতো, বাইর করে আইনা অনেক মারতো। আব্বু যখন আবার মনে করেন বাড়িতে যে কদিন থাকে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আব্বু যখন থাকে, ততদিন বাড়িতে থাকি, আব্বু চলে গেছে, আবার বাড়ি থেকে চলে আসছি। চলতেছি, চলার পরে ওই বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে আমাদের এলাকায় একটা বাজার, পাশের বাজারে বোবা একটা ছেলে আছে, তাই পলিটিন বিক্রি করতেছি, হঠাৎ দেখি একটা লোক ভোড়া করে বৃদ্ধ করে একটা লোক ওই কি করছে পাঞ্জাবির পকেট থেকে পকেট মারতেছে, বোবা ছেলেটা পকেট মারতেছে, আমি ওটা ফলো করছি। ফলো করে আমি দেখার সাথে সাথে মনে করেন আমি মানে কেন জানি আমার মেধাটা কোন অন্যরকম একটা মেধা ছিল, তো আমি যখন দেখছি দেখার পরে ওর দেখে দেখে আমি এই কাজটা ওদিনকে আমি কাজটা করে ফেলাইছি। তার দুই আঙ্গুল দিয়া তা ওনার পাঞ্জাবির পকেটের ছিদ্রটা দিয়া হাত ঢুকাইছে, ঢুকাইয়া আমার ডাইনারটা ঢুকাইছে, বাম হাতটা সে নিচে দিছে, নিচে দিয়ে টাকাটা আলগে দিছে আর কি। তো এটা আমি দেখে ফলো করছি, ফলো করে আমি নিজে ওদিনকে একটা কাজ করছি।
কি করলেন?
আমিও ওরকম যেরকম ভাবে সেম যেরকম ভাবে পকেটটা মারছে আমিও ওরকম ভাবে পকেট মারছি আর কি। তখন মানে যখন আমি দেখছি দেখার পর আমার কাছে একটু ভয় ভয় লাগছিল, তবে এখন কি করবো আমি তো ক্ষুধার্ত। তো তখন আমিও কি করছি আরেকটা মুরব্বির পাশে যাই দাঁড়াইছি, দাঁড়ায় আমি ওনার পাঞ্জাবির পকেটে যে ছিদ্রটা থাকে ওইখানে হাত দিছি, হাত দিয়া আমি আবার নিচে দিয়ে হাত দিছি, বাম হাত দিয়া টাকাটা আলগে দিছি, আলগে দিয়ে 103 টাকা মারছি প্রথমে। 100 টাকার একটা নোট আর একটা 2 টাকা নোট, একটা 1 টাকা নোট।
ফর দ্য ফার্স্ট টাইম ইন জেবিএসবি হিস্ট্রিতে আমরা বলতে পারি এইভাবে যে আজকেই প্রথম আমরা একটা শব্দ আছে, আপনি নিশ্চয়ই যে কাজটা করেন সেটার একটা শব্দ আছে, আপনি জানেন তো, তাদেরকে কি বলে?
পকেটমার।
আমি আসলে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করে বলছি না, এটা আসলে একটা শব্দ বোঝানোর জন্যই বলছি যে আমাদের জেবিএসবির ইতিহাসে এই প্রথম একজন ওই রকম পেশার একজন মানুষ আমরা পেয়েছি, পকেটমার যাকে আমরা বলতে পারি। বাট পকেটমারই শুধুমাত্র শেষ নয়, আমরা সামনের দিকে এগোচ্ছি মাত্র, কিন্তু একটা শিশু কিভাবে পকেটমার হয় তখনও কিন্তু শিশু, আমরা সেই জিনিসটা দেখছিলাম। হ্যাঁ বলুন। তারপর
আমি এরকম করতেছি, করার পরে
103 টাকা পেলাম,
103 টাকা পেলাম, পেলার পরে অনেক টাকা, অনেক খুশি। তখন বাড়িতে গেছি, এলাকার বাড়িতে যায় মনে করেন যে পোলাবাহিনী আছে, পোলাবাহিনীর খাওয়াইতেছি। তখন তো আমাদের এলাকার ভিতরে বাজার আছে একটা, বাজারের ভিতরে আলু চপ বিক্রি করতো 1 টাকা, পেঁয়াজি বিক্রি করতো 1 টাকা, 2 টাকার বোর্ড 3 টাকার বোর্ড বিক্রি করতো। তো বাজারে যায় পোলাবাহিনী সহকারে খাইলাম, তো পোলাবাহিনী কইতেছে কিরে তখন তো 100 টাকা অনেক টাকা, এত টাকা কই পাইলি? আরে পাইস। এরকম করতে 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 মনে করেন মাঝে মধ্যে কারো কাছে বলতাম না, আইসা সেটা করতাম বাজারে বাজারে, কোন বাজারে মানে এলাকার ভিতরে তো বাজার হইলে এক একদিনের ভিতরে এক একটা বাজার বসে, মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, ওরকম বাজারে বাজারে চলে যেত।
তখন আপনার বয়স কত?
10 হবে,
10 বছরের মতো বয়স। সাধারণত ক্লাস 4-5 এ পড়ার বাচ্চারা যেরকম হয়, আপনি তো লেখাপড়া তখন একেবারে বন্ধ করে দিয়েছেন?
না, লেখাপড়া মনে করেন কি করছি এরকম ভাবে চলতেছি, আর স্কুলে যেতাম মাঝে মধ্যে, এই টাকা তো আমার কাছে আছে।
কোন ক্লাসে পড়তেন সেই সময়?
তখন আমি ক্লাস 2 তে পড়তাম।
ক্লাস 2 তে পড়তাম, বুঝুন অবস্থা।
মানে আমার ক্লাসের ভিতরে আমি সবার বড় ছিলাম।
সবার বড় ছিলেন, আপনি কখনো প্রমোশন পেতেন না, ফেল করতেন কন্টিনিউয়াসলি?
ফেল করতাম।
ওকে,
এরকম করতে করতে মনে করেন করতেছি, আর স্কুলে যে যাইতেছি যে টাকাগুলো এই ইনকামের পকেট মেরে যে টাকাগুলো পাইতেছি এই টাকাগুলো নিয়ে আবার স্কুলে চলে যেতাম। স্কুলে যাই প্যাকেট প্যাকেট চকলেট কিনতাম, কিনা আমি উপরে এগুলো পিটকা মারতাম। উপরে ফিক্কা মারতাম, পোলাফেন টোকায় টোকায় খাইতো। তখন আমার আশাটা ছিল যে অ্যাকচুয়ালি আমি যদি পোলাফেন এরকম খাওয়াই তাহলে সব পোলাফেন আমার হাতে থাকবে, তো সব পোলাফেন আমার পিছনে থাকতো। এরকম ভাবে যাইতেছি যাইতেছি 20-25 দিন চলে গেছে। চলে যাওয়ার পরে আমি একদিন হঠাৎ স্কুল থেকে বাইর হয়েছি, বাইর হওয়ার পরে আমার সামনে একটা মেয়ে দাঁড়াইছে, মেয়েটার নাম হলো মিনি, আমাদের পাশের এলাকারে। তখন আমি আমার একটা ফ্রেন্ড ছিল বাবু, বাবুকে বললাম বাবু ওই মেয়েটা কে রে, কর নাম মিনি, ভারী কথা, কই যে আমাদের এমপি সাহেবের ভাতিজি। তারপর আমি বলছি যে ওকে তো আমার পছন্দ হয়েছে, তখন এটা বলছি আরে কি কস এটার ভিতরে হাত দিস না। আমাদের এলাকার ভিতরে আবার ওই বাড়িটি ওনাদের সরমানটাই ছিল একটা আলাদা সরমান, কারণ ওনার ভাই হইল একজন এমপি। তো তখন আমি বললাম যে না আমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে। তখন আমি কি করছি, 3-4 দিন পরে মেয়েটাকে অফার করছি, মেয়েটাকে অফার করছি আর বলে যে শুনলাম নাকি তুমি বাজারে বাজারে পকেট মারো, তুমি কি মনে করো তোমার মতো পকেট মারের সাথে আমি সম্পর্ক করবো নাকি।
লোকজন
কিভাবে জানতো এরকম, মানে আমি কি করতাম পকেট তো মারতাম, যে মারার টাইমে বাজারের থেকে অনেক দূরে দূরে বাজার, তো একজনকে নিয়ে যাইতাম লগে, যে যখন আস্তে আস্তে করতে করতে জানাজানি হয়ে গেছে, বন্ধু বান্ধব বলতেছে কি তুই এত টাকা কই থেকে পাস, তখন হয়তো আজকে একজনের বললাম কালকে আরেকজনের বললাম, হে আবার আরেকজনের কাছে বলে
নিজে নিজে বলতেন।
হ্যাঁ বলতাম যে এরকম ভাবে টাকা ইনকাম করতেছি। তখন বাজার থেকে সাইকেল নিতাম, সাইকেল নিয়ে বলতাম যে তুই চালা অথবা আমি চালাই, সাইকেল চালা চালা বাজারে চলে যেতাম, ওরা বলতাম যে তুই সাইকেল নিয়ে এখানে দাঁড়ায় থাক আমি আসতেছি। যদি মায়ের খাইতাম তাহলে মায়ের তো মনে করেন হয়তো ছোট ছিলাম তো তখন, আর তাছাড়া আমি খুব সুন্দর ছিলাম।
প্রথম ধরা পড়লেন কবে? ওই সময়টা
প্রথম আমাদের এলাকার ভিতরে একদিন ওই যে হালি বিক্রি করে যে জ্বালা, ধানের জ্বালা বিক্রি করে, তো ওইখানে ওই হাটে ঢুকছিলাম, হাটে ঢুকছি আরে আমাদের পাশের এলাকার একটা লোক ওনার পকেটে হাত দিছি, হাত দেওয়ার পরে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাকে মানে খুব মারধর করছে, খুব মারধর করছে, আবার অনেকে আইসা বলে যে এই ফোলাটা তো দেখতে দেখা যায় খুব ভালো, এরকম করতে পারে না হয়তো কোনো কারণে অথবা আমাদের কোনো মিস্টেক হইতে পারে, কারণ আমি তখন খুব সুন্দর ছিলাম, মনে হয় না যে আমি এই চেষ্টা করি।
ধরার পরে আপনি কি করলেন, আপনি কি বলতেছিলেন?
আমি মানে কিছুই বলি না, আমি কিছু বলি না, এখন আমি কি বলবো। আর আমি সবসময় ছোটকাল থেকে আমি যদি কোনো কারোর কাছে যদি ভুল করি তাহলে কেউ আমাকে যদি কোনো একটা কথা বলে আমি কিছু বলি না, আর যদি ভুল না করে সে যদি আমাকে মারে তাহলে আমি এটার প্রতিবাদ করি। তো ওনারা আমাকে মারধর করলো, মারধর করার পরে আমাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে ওকে বললাম যে চল জায়গা।
যে ফ্রেন্ড আপনি সাথে করে নিয়ে আসলেন সেই ফ্রেন্ড আপনার দেখে নাই যে আপনি?
না, ওরা তো পাশে রাখতাম, কারণ অ্যাকচুয়ালি কি ওরা পাশে রাখতাম কি আমি তো চুরি করি, আমি চোর, আমি হয়তো মনে করেন এখানে চুরি করলাম, ধরা খেলাম, আমি মায়ের খেলাম, আর ও যদি মায়ের খায় আর ওর পেশটা যদি মানুষ দেখে ফেলে তাহলে হয়তো এলাকার ভিতরে যায় বলবে যে এই ছেলেটার সাথে এই ছেলেটাও ছিল, তখন ওর গার্জিয়ানের কাছে যদি বলে তাহলে ওর গার্জিয়ান ওরও মারব আর আমারও মারবে, এবং কি ওর সাথে আমার সাথে চলাফেরা করতে দিবে না। কেউ তো চায় না, কোনো মা বাবা চায় না যে একটা খারাপ ছেলের সাথে একটা ভালো ছেলে চলাফেরা করুক। তখন এটা বুঝে ওরে কোনো ছেলেরে কখনো ফেস টু ফেস করতাম না, এতটুকু পর্যন্ত এখনো কারো কারো ফেস টু ফেস করি না। তো এরকম ভাবে চলতেছি, চলার পরে পরের দিন কি করলাম, আমি বাসা থেকে
বিরতির ঘন্টা আমরা শুনতে পেলাম। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, পরের দিন আপনি কি করেছেন সেটা আমরা 3 মিনিট পরে জানবো। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
charge.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
তিন মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে আমার সঙ্গে রয়েছে রবিন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। হ্যাঁ রবিন, তারপর
তারপরে যখন সে কথাগুলো বললো, বলার পরে আমি পরের দিন স্কুলে গেলাম। যাওয়ার পরে একটা খালি বোতলের ভিতরে পানি ঢুকাইছি, পানি ঢুকাইয়া তারপরে এটা পকেটে করে নিয়ে গেছি স্কুলে। প্ল্যান হলো যে মানে ওইখানে তখন তো ছোট ছিলাম, তখন তো আর এগুলো ইয়া করি নাই, তখন মানে এই বোতলের ভিতরে পানিগুলো নিয়ে সবার সামনে খাইলাম যে আমি মদ খাইতেছি।
মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে চলে আসছে,
মাথার মধ্যে চলে আসছে
আপনার মাতলামো করলে এগুলো এক ধরনের ছিল।
এরকম কর, তা আমি বলতেছি না, আমি আগে থেকে যে দূর একটা মায়ের জন্য আমি হাত কাট মুখির লেগে। তো এরকম করার পরে পানিটা খাইলাম, খাওয়ার পরে বলতেছে যে দেখ এরকম এরকম তোর জন্য তো মদ খাইতেছে, তাই করতেছে আর দূর কি করবো না করবো সেটা কি আমার দেখার বিষয় নাকি। এরকম করার পরে ওই সময় ওদিন চলে গেছে। চলে যাওয়ার পরে দুদিন পরে আমি স্কুলে আসছি, আসার পরে দেখি সব স্কুল ঝাড়ু দিতেছে, স্কুল ঝাড়ু দিতেছে। ঝাড়ু দেওয়ার পরে এখন আমি বলতেছি যে ওরা তো আমি বললাম হয়তো রাজি হইলো না, তো এখন কি করা যায় কি করা যায়। পরে কি করছি, টাচ করে আমি তার গায়ে টাচ করে ফেলাইছি। গায়ে টাচ করার পরে আমার স্কুলের হেড স্যার টিচার আসছে, আইসা আমার পিঠের ভিতরে একটা ভাড়ে দিছে, পিঠের ভিতরে বাড়ি দিছে। বাড়ি যখন দিছে তখন তো মনে করেন আমার চেষ্টা অন্যরকম হয়ে গেছে। পরে আমি ঘুরিয়ে মনে করেন ওনাকে দিছি এক থাপ্পড়, হেড স্যারকে একটা থাপ্পড় দিছি, থাপ্পড় দিয়ে পড়ে দৌড়। যখন থাপ্পড় দিছি দেওয়ার পরে বলতেছে যে দৌড় দৌড়, পরে আমি দিছি দৌড় দৌড় দিতেছি। যখন দেখতেছি মানে একজন আমার ক্লাসমেট সে আমাকে দৌড়তেছে দৌড়তেছে বাবু, তখন ফিরিয়ে তার একটা ঘুষা দিছি। ঘুষা দেওয়ার পরে তার নাকটা পাইটা যায়, বেলাট বাইরে পরে সে দৌড়তে পারে না, তখন কিন্তু বন্যা ছিল। তা আমি কি করছি, পানি দিয়া হাসরে হাসরে হাতর ছিল ওই ফাঁতর দিয়ে চলে গেছি বাড়িতে। বাড়িতে চলে গেলে আমি আর আব্বুর লালকি কাটতেছে আর আমার আম্মু ঘুমাইতেছে, আমার আম্মুর পাশে যাই আমি শুয়ে রেছি প্যান্ট শার্ট চেঞ্জ করে। যে ছেলেটার নাক পাড়াইছি ওই ছেলেটা আর আব্বু, আর ওই ছেলেটা আমাদের বাড়িতে গেছে। যাওয়ার পরে বিচারটা দিছে আব্বুর কাছে, আব্বুর কাছে বিচার দেওয়ার পরে সেদিন আব্বু অনেক মারা মারলো, সেদিন কিন্তু আব্বু বাড়িতে ছিল। আব্বু অনেক মারছে মানে অত্যন্ত মারা মারছে, আমাকে মানে হাত পা বাইন্দা পানি চুবাইছে, পানি চুবাইছে এবং কি হাত পাও বাইন্দা, তারপরে আপনার গাছের সাথে ঝুলে যে লায়া আছে না লায়ার বাসা দিছে। কারণ হেড স্যারের ওই কথাটা শুনছে মানে ওনার কথা হয়েছে যে আজকে তোরা মাইরে ফেলাম, এই কাজটা কেন করছিস। তখন আমিও বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কি, তখন তো আমি মানে আগে থেকে আমার মাথার রক্ত খুব গরম, কোনটা থেকে কোনটা করি কোনো ঠিক নেই। আমি পরে চিন্তা করলাম না অ্যাকচুয়ালি যে কাজটা করছি এটার ভিতরে মানে অনেক খারাপ কাজ করছি। তখন আমি পরের দিন স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরে আমার একটা স্যার ছিল আমার নানার বাড়ির পাশে ওনার বাড়ি, তো ওনাকে যায় ওনার দুটা পায়ে ধরছি যে মামা এরকম এরকম আমি তো ভুল করছি, আমারে বলেন যে মাফ করে দিতে। কত আমার সাথে তো বেয়াদেবি করছ না, তার সাথে বেয়াদেবি করছো, তার সাথে তুই যে কাজটা করছিস এই কাজটা তো এটা ক্ষমার যোগ্য না, এটা ক্ষমার যোগ্য না। তখন আমি ওনার পায়ে ধরলাম যে আমাকে ক্ষমা করে দেন। উনি কি করলো, আমাকে উঠে বসাইলো, বসানোর পরে একটা টেবিলে বসাইলো, বসানোর পরে আমাকে বলতেছে বয় আসতেছি, আসানোর উনি কি করলো রুমটা লক করে দিল, আমাকে ভিতরে রাইখা, ভিতরে রাইখে রুমটা লক করে দিয়ে তারপরে চলে গেছে। কিছুক্ষণ 10-15 মিনিট পরে আসছে আমাদের এলাকার মানে পাশের বাড়ির একটা বোবা আছে, বলতেছে যে তুই যদি ওই বোবার লগে লাগে যদি তুই পাস করতে পারস তাহলে তুই মনে করবি তোর মাপ, আর যদি না পারস তাহলে তোর মাপ নেই।
আমি ঠিক বুঝতে পারিনি, বোবার লগে লাগে মানে?
মানে বোবার সাথে মারামারি করবো, বোবার সাথে মারামারি করে যদি জিততে পারি তাহলে আমার মাপ করবো, নাহলে করবো না।
কে মাপ করবে?
মানে স্যার,
স্যার আপনাকে এই ধরনের কথা বলছে?
হ্যাঁ স্যার এই ধরনের কথা বলতেছে যে বোবার সাথে যদি মারামারি করে যদি তুই জিততে পারস তাহলে তো বোবা তো বোবাদের তো অনেক শক্তি থাকে।
মানে আপনাকে হেড স্যার এই ধরনের কথা বলছে?
হম স্যার এই ধরনের কথা বলছে।
মানে হেড স্যারের বাসায় গেছেন মাপ চাওয়ার জন্য?
না স্কুলে,
স্কুলে আপনাকে তারপরে এই ধরনের কথা বলছে?
বোবাদের তো অনেক শক্তি, বোবার সাথে তো আমি পারি না, বোবা তো আমাকে অনেক মারা মারলো, ওর মানে আমি একটা দিল আমার দুইটা। তো যখন মনে করেন পারি না তখন বলতেছে তুই পাশ হইলি না তখন তোর শাস্তি একটা। তখন আমাকে কি করলো, সূর্যের দিকে তাকায় থাকতে হবে আর আপনার কুফাল একটা চাঁড়া দিছে, যদি এই চাঁড়া পড়ে একবার পড়লে 10টা বেত। তো এই সূর্যের সাথে মনে করে সূর্যের দিকে ছায়া তাকায় থাকতে হবে আর এই চাঁড়া কুফালে, এরকম করে আমার পরে আধা ঘন্টার মতো রাখলো, আর আমি তো এটি পারি না, কতক্ষণ পর পরে চোখের পানি পড়ে যায়, আর এরকম করে ঝাড়া দিলে মনে করেন ছানাটা পড়ে যাক ফলের থেকে, দশটা করে ব্যাথ খাইতে হইতো। তো এরকম করার পরে তখন চিন্তা করলাম, আরে ভুল করছি, আমার নিজের বিবি কে বাধা দিয়েছি যে অ্যাকচুয়ালি আমি কি কাজটা করলাম, স্যারের কাছে মাপ চাইতে গেলাম, স্যার আমাকে এই কাজটা করলো, দূর তুরি, আর কখনো কারো কাছে কিছু করলে মাপ পেছাম।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, দেখুন ও বলছে যে এইরকম একটা শাস্তির বিনিময়ে ওর লেসন যেটা হলো যে আর যদি কখনো কারো কাছে ভুল করি তাহলে কখনো মাফি চাবো না, ভুলের শুরু মাত্র। ওকে, তারপর
তারপরে আমি কি করলাম, চলে আসলাম, আমার নানুর বাড়িতে চলে গেছি। নানুর বাড়িতে যাওয়ার পরে অনেক কান্নাকাটি করতেছি যে আরে কি হইলো, মা আমি এরকম মারা মারছে, আমার পুরা পিঠের ভিতরে পুরা লাল হয়ে গেছে, মনে হচ্ছে চাবুক দিয়ে মারছে। তো এটা আর কাউরে দেখাই না, পরবর্তীতে একদিন শুয়ে রয়েছি, এটা আমার নানু দেখছে, দেখা করে বলতেছে এরকম কি হয়েছে। পরে আমি বললাম যে এরকম এরকম। পরে নানুর বাড়ির পাশে যে মাস্টারকে যারা জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করতে যে আপনার নাতি তো এরকম এরকম করছে। তাই আমাদের স্কুলের আরেকজন স্যার ছিল, ওনার নাম হলো মন্নান স্যার, উনি খুব ভালো ছিল, উনি আমার নানার বাড়ির পাশে বাড়ি। তো উনি আর কি, ওনার তো কিছু বলার নাই, কারণ যেহেতু হেড স্যার তো একটু ক্ষমতা বেশি থাকে আর উনি তো একজন নর্মাল, ওনার ক্ষমতাটা একটু কম, উনি কিছু বলার নেই। তো উনি আর কিছু বললো না, পরে আর স্কুলে যাইনি, এই পড়ালেখাই শেষ। তখনকার থেকে আর পড়ালেখা করি না, এরকম ভাবে পকেট মারতেছি, চলতেছি, খাইতেছি। তো এই বন্ধু বান্ধব এবং কি এলাকার পোলাপাইন বলতেছে যে তুই যে কাজটা করস, পোলাপাইন তো বেকার, পকেটে টাকা পয়সা নেই, তুই এই কাজটা করস, কেমনে করস না করস, তুই এত টাকা পয়সা ভাঙ্গস, আমগো অত টাকা পয়সা ভাঙতে মন চায়, আমরা তো পারি না। কারণ একজনের বাবা বিয়ের অনুষ্ঠানে যে মনে করেন মানে গ্যালাস টেলাস ধুয়া দিত, ওই কাজটা করতো। ওর নাম ছিল মনির। মনির আমাকে বলতেছে যে ভাই আমি আপনার লগে থাকতাম। তো তখন তো আমার টাকা পয়সা, আমি টাকা পয়সা উড়ে তোলা ভাঙতেছি, কারণ একটা বাজারে গেলে মনে করেন যদি টাকা কম থাকে তাহলে 100-200, যদি ভাগ্য ভালো থাকে তাহলে 500-1000 টাকা পাওয়া যায়, অনেক টাকা আমার। তো ফোলাপেনের খাওয়াইতেছি, ফোলাপেন তো লোভ লাগিয়ে গেছে। তখন দুই তিনটা ফোলাপেনের করলাম কি কিভাবে কিভাবে কিভাবে। একদিন মনিরের নিয়ে গেছি যে এই যে দেখ আমি কাজ করবো, তুই দূরের থেকে ফলো করবি, আমি কিভাবে কাজ করি। তখন ওরে দেখাইলাম, দেখানোর পরে পারবি, হ্যাঁ ভাই পারমো। তো ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে যা। যাওয়ার পর প্রথম দিনে মনে করেন যা বেটার পকেটে হাত দিছে, আর হাত দেওয়ার লগে লগে দৌড়ে ফেলাইছে, দৌড়ে ওরে অনেক মারা মারলো। মারার পরে বলতেছে যে তোর এই কাজ কে শিখাইছে, বলতেছে যে না আমার কেউ শিখে না, আমি আজকে দুই দিন ভাত খাই না তার কারণে এই কাজটা করছি। তখন আমি চিন্তা করলাম না তুই তো তাহলে মুখ খুলবি না, ও যেহেতু মুখ খুলবে না তাহলে ওরা রাখা যায়।
আচ্ছা,
তখন ওরা আমার বিশ্বাস তো হয়ে গেল। তখন ওই কাজ করতে গেলে ধরা খায় কোনো কাজ করতে 20-25 দিন আমার লগে রাখছি, একদিনও কাজ করতে পারে না। তখন আস্তে 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 মাথার ভিতরে মেধা এলো কি করা যায় কি করা যায় কিভাবে কিভাবে। তো একদিন হঠাৎ একটা কদুর মোড়ার ভিতরে গেলাম,
কদুর
মানে লাউ।
আচ্ছা,
লাউর ঝাপা আছে না, ঝাপসার ভিতরে গেলাম, যায় ওরে বললাম যে এদিকে কই কি, দুটো দিয়ে একটা বিলেট নিয়ে আসছে। আনার পরে বলতেছি যে ওখান থেকে একটা লাউ কাটা নিয়ে আয়, কাল লাউ না কাল লাউ কাটেন, আমি কিন্তু ছোট দেখি একটা লাউ কাটা নিয়ে, এটা কেউ দেখবো না। পরে একটা লাউ কাটা নিয়ে এসে লাউ আইনা, লাউর উপরে পলিটিন রাখছি আর নিচে লাউটা। তো ওরে বললাম যে ওরে দেখাইছি প্রথমে যে এইভাবে 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 হালকা নর্মাল ভাবে তুই টান দিবি, যদি এই আটটা যদি লাউয়ের ভিতরে পড়ে তাহলে তুই কাজে সাকসেসফুল হবি না, আর যদি না পড়ে তাহলে সাকসেসফুল। আমি যখন দেখাইছি আমারটা আট পড়ে নাই লাউয়ের ভিতরে, পট্টা আঁক ফুড়ে গেছে কেন, তখন ওরে একদিন দুদিন পর আস্তে 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 ওরে প্রশিক্ষণটা দেওয়াইলাম সাকসেসফুল। ওর সাথে সাথে হিনুস নামে একটা ছেলে ছিল ওর পাশের ঘরের, ওরে এরকম ভাবে প্রশিক্ষণ দেওয়াইলাম, এরকম ভাবে আস্তে 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 কয়েকটাকে প্রশিক্ষণ দেওয়াইলাম। দেওয়ানোর পরে আমিও এরকম ভাবে চলতেছি, খাইতেছি একই সাথে, আর এলাকার মানুষ তো পুরা আতঙ্ক যে কি রে ওরা হঠাৎ এত টাকা পাইতো, আর ওর সাথে সবসময় দুই চার পাঁচটা পোলাপাইন থাকে। তো এরকম ভাবে একদিন দুদিন তিন দিন মনে করেন মানুষ আমার দেখতেই পারে না, একটা বাজারে গেলে কোনো কিছু না করলো মানুষ থাপ্পড় লাত্তি ঘুষা দিতে।
মানে আপনি মোটামুটি বাজারে পরিচিত হয়ে গেছেন পকেটমার হিসেবে?
হ্যাঁ, পকেটমার পরিচিত হয়ে গেছি, আর তাছাড়া মনে করেন সবাই জানতেছে যে আমি আস্তে আস্তে খারাপ পথের দিকে চলে যেতেছি। এরকম ভাবে চলতেছি চলতেছি, চলার পরে ওদেরকেও শিখাইলাম, শিখানোর পরে এলাকার ভিতরে এরকম খাইতেছি চলতেছি। হঠাৎ একদিন আমি আমাদের চাঁদপুর সদরে গেছি, চাঁদপুর সদরে যাওয়ার পরে ওইখানে রেল স্টেশনের ভিতরে যে পোলাপাইন ঘুমাই থাকে, তো ওইখানে রেল স্টেশনের কাউন্টার দিকে নজর পড়ছে, দেখছি ওইখানে অনেক ভিড়। তো অনেক ভিড় কাউন্টারে ট্রেন স্টেশনে টিকিট কাটতে গেছে মানুষ অনেক ভিড়। পরে আমার লগে যে মনির ছিল, মনিরে বললাম যে ওইখানে একটা কাজ করে আয়, তো ওইখানে কাজ করতে গেছে, যাওয়ার পরে আমি হাঁটতেছি, এমন তাদের দেখতেছি মনে করেন রেল স্টেশনে যে ছোট ছোট বাচ্চা পোলাপাইন থাকে, ওদেরকে ডাক দিলাম এদিকে আসো। তো আমি আগে থেকে মানে একটু জানি যে রেল স্টেশনে যেসব পোলাপাইন থাকে এইসব পোলাপাইনের কোনো বেদ বিচার নেই, আর ওরা কিন্তু রাস্তা থাকতে থাকতে ওদের সাহসটা কিন্তু আলাদা থাকে। ডাক দিলাম যে তোমরা এরকম এরকম কাজ করতে পারবা, হ্যাঁ ভাই পারমো। ওদেরকে এরকম প্রশিক্ষণ দেওয়া দিলাম, প্রশিক্ষণ দেওয়া দেয় মানে রেল স্টেশনে লজ গার্ডে এরকম করে একটা দুইটা ফলাফল করে চেক রাখতাম, যখন লঞ্চ গাড়ির ভিতরে লঞ্চটা বিত্ত তখন মনে করেন লঞ্চের ভিতরে টক্কা দিয়ে উড়ে যেত গা, উড়ে যাওয়ার পরে আপনি যখন মানুষগুলা নামে সিরিয়ালে থাকে তখন মনে করেন এই টাইমের ভিতরে তারা এই কাজটা করে। এরকম করালাম, করার পরে আরেক গ্রুপ রাখলাম যে তুই লঞ্চের ভিতরে উড়ে যাবি, যা মনে করেন কবি এই এই হোজা হোজা মানে হোজা মানে যে যারা বলে কুলি, যে আপনার ব্যাগটা নামাই দিই কত দিবেন 5 টাকা 10 টাকা, পরে দিয়ে ব্যাগটা নামে যখন মনে করেন ওনার ফলোটা অন্যদিকে চলে গেছে তখন ও ব্যাগটা নিয়ে কাটা চলে আসছে। এরকম ভাবে চলতেছি, এরকম করতেছি, পরে আমার যে বড় ভাই, বড় ভাই ওই যে আমি তো আগে চলে গেছি মাদ্রাসা থেকে লুকায়া, আমার বড় ভাই জানে, বড় ভাই ঢাকাতে ছিল, অনেকদিন পরে গেছে, যাওয়ার পরে আমার বলতেছে যে কি শুনতেছি তুই বিলে এরকম এরকম করে কাহা করি। পরে কয় যাক বলো তুই আমার বড় ভাই তো আমার সমানে, কিন্তু একের সাথে যদি দাঁড়াইতে হলে বলে আমার বড়। তোরে বললাম তুই থাকবি আমার লাগে, পরে কয় হ থাকবো চল। এই আবার ওরে আমার মানে ওরে এই কাজ শিখে না কিন্তু সবসময় আমার সাথে রাখতাম, কাজ করলে ওরেও খাওয়াইতাম রাখতাম, ওরেও রাখতেছি। এবং কে এলাকার ভিতরে মনে করেন অনেক ফোলাপাইনের সাথে চলাফেরা করতেছি, অনেক ফোলাপাইন আর মানুষের তো মনে করেন লাথি উষ্টা কিলগুতা মায়ের খাইতেছি। তাহলে একচুয়ালি কি কোনো জায়গায় যদি কোথাও চুরি হইতো আমি কিন্তু কোন মানুষের ঘরে চুরি করতাম না, হয়তো চুরি করতাম কি আমার বেশি আমার লাইফে বেশিরভাগ আমার মানে দাদুর ডিম চুরি করতাম, এছাড়া কোনো মানুষের ঘরে যাওয়া কখনো চুরি করতাম না। তো এই আমার এলাকার ভিতরে যদি কখনো কোথাও চুরি হইতো কারো ঘরে 10 টাকা 20 টাকা তখন আমাকে বলতো যে তুই নিছস, অথচ কিন্তু আমি টাকাটা নিয়ে তখন আমাকে অনেক মারধর করতো। তা আমার একটি কষ্ট হলো এই জায়গায় আমি যদি কোনো জায়গায় কিছু করি আমার আব্বু আমার জিজ্ঞাসা করো যে তুমি কি এই কাজটা করছো কিনা, যদি করে তাহলে উনি আমাকে শাস্তি দেয়, আর যদি না করি তখন আর কিন্তু আমার প্রতি একটা বিশ্বাস থাকতে হবে যে সে আমার ছেলে, সে যদি আমি আমার বাবা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কাজটা করলে বলবো হ্যাঁ, না করলে বলবো না। কেউ চুরি করে কখনো বলে না যে আমি চুরি করছি। আমার আব্বু জিজ্ঞাসা না করে আমার আব্বু অনেক মারা মারতো, আর আব্বুও মারতো মানুষও মারতো, তখন তো আর এত মারতো সহ্য হয় না, মার খাইতে 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 তো থেঁতা হয়ে গেছি গা, মার তো আর কাজে লাগে না। তখন বলি যে যেরকম মারক মারক সমস্যা নেই। এরকম করতে 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 আমাদের এলাকার ভিতরে মোটামুটি একটু ভালো লেভেলে চলে গেলাম, একটু ভালো লেভেলে আমাদের পাশের এলাকার ভিতরে হাসান আনোয়ার জাকির সরু আলামিন জুলফু শরীফ ওরা মনে করেন এলাকার ভিতরে গাঁজা গুঁজা খাইতো, ওদের সাথে ঢুকে গেলাম, ওদের সাথে ঢুকে যাওয়ার পরে ওদেরকে ওরা গাঁজা খাইতো, তো ওদের সাথে মাঝে মধ্যে আমিও খাইতাম। খাওয়ার পরে প্রথম দিন যখন আমি গাঁজা খাই গাঁজাটা টান দেওয়ার পরে আমার মানে ঘুমে চলে আসে, তা আমি বলতেছি ভাই আমার মাথা ঘুরাইতেছে, আমি তো চক্কর মানে দেখতেছি ঘুরতেছি খালি, কয় আস্তে আস্তে আজকে তো প্রথম গাইছিস তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব গা। তো সেদিন আর আমি আর রাস্তা থাকতে পারি না, আমি চলে গেছি আমার এক কাকার বাড়িতে, ওইখানে যায় শুয়ে রয়েছি, সকালে ঘুম থেকে উঠছি সন্ধ্যার দিকে এটা খাওয়াইছে, উঠার পরে কয় কি রে তুই দে কালকে গেলি গে, মুখে ভাই আপনারা আমার কি খাওয়াইছেন আমার তো এটি সহ্য না, আলামিন আলামিন আমার দুঃসম্পর্কে কাকা লাগে, আমি কি কাকা আমার এটি সম্ভব না, পরে কয় না তাহলে তুই এটি খাইস না, তো ওনারা খাইতো আমি এগুলা খাইতাম না। ওনারা মনে করেন কি করতো রাত্রে 10টা 11টা পর্যন্ত টাস খেলতো, খেলার পরে রাত্রে মনে করেন মানুষের মুরগি চুরি করতো, তো ওনাদের সাথে মুরগি চুরি করতাম, এবং কি কে হয়তো মানুষের যে বাজারে বাজার আইসক্রিম বিক্রি করে সে আইসক্রিম বিক্রি করে আসতেছে রাত্রে 10টা বাজে 9টা বাজে 11টা বাজে, তখন তো দেশ গরম ঠান্ডা থাকতো, তখন ওনাদেরকে মানে রাস্তার পাশে এরকম ভাবে রাস্তাটা তো উঁচা, দুই পাশে দুজন করে চারজন রাস্তার পাশে একবারে শুয়ে থাকতো প্লেট হয়ে, আর একজন মনে করেন উপরে থাকতো, তো একজন উপরে থাকতো, তখন তো আর ফোনের ইয়েটা ছিল না, তখন হয়তো বৈশা বৈশা গান গাইতো অথবা সিগারেট খাইতো, এরকম করতো, যখন মনে করেন দেখতেছে একটা লোক আসতেছে তখন সে কি করতো মুখ দিয়া এরকম করতো, এরকম করলে সবাই মনে করেন ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপিয়ে পড়তো মানে যারা শুয়ে থাকতো তারা সবাই উঠে মনে করেন দুই দিকের থেকে চারজন উঠে মানে ওই লোকটাকে ধরে বেলাইতো, তখন আপনার যে মাছ মার্কা ছুরিগুলো আছে না কি এরকম ভাবে মানে পাট খুলে যে নর্মাল ছুরিগুলো, তখন নর্মাল ছুরিগুলো থাকতো, নর্মাল ছুরিগুলো নিয়ে মনে করেন যদি সাইকেলে আসতো তাহলে সাইকেলে কলার বেড়ে ধরে মনে করেন ঠেকাই দিত যে কি আছে দে, তখন আতা হইতো টাকা পয়সা রেখা দিতাম। এরকম ভাবে চলতেছি চলতেছি
গ্রুপে সেই সময় কয়জন ছিল,
তখন তো আমার গ্রুপে প্রায় 15-20 জন ছিল।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। এই জায়গাটিতে আমরা আর একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে রবিন আছে। আমরা এখান থেকে ফিরতে চাই। যারা ওকে দেখতে চান বা কিছু বলতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা এবিসি রেডিও এবং একই সাথে এই অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ইংল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, কাতার সহ 23টি দেশে এক্সপোর্ট হচ্ছে।
FM 89.2 রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। 12:06 হচ্ছে সময় এবং আজকে এখানে রবিন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আছে। রবিনের কাছেই আমরা আবারও ফিরছি। বলুন তারপর।
আমার গ্রুপে 15-20 জন, যে মানে 15-20 জন কিন্তু এখানে কিছু জুনিয়র আছে, আর আলামিন, জুলফু, হাসান, আনোয়ার যারা ছিল তারা কিন্তু আমার সিনিয়র, তবে তো একসাথে চলাফেরা করতাম। আর আমার গ্রুপের ছিল যারা, তারা তো ছোট, তাদেরকে নিয়ে এক্সট্রা কাজ করতাম আর ওনাদেরকে নিয়ে এক্সট্রা। ওদের কাজ হলো শুধু পকেটমার, আর ওনাদের কাজ হলো ওনাদের সাথে চিন্তাগারি করতাম, এবং কি ওনাদেরকে মানে এলাকার ভিতরে মানুষ একটু ইয়ে করত, ভয় পাইতো, তাদের কারণে তাদের সাথে চলাফেরা করতাম। তাদের সাথে যদি চলাফেরা করি তাহলে হয়তো আমাকেও ভয় পাবে, তাদের সাথে সাথে তার কারণে ওনাদের সাথে চলাফেরা করতাম আর কি। হাসান, আনোয়ার, ওনারা মনে করেন জায়গা জায়গার ভিতরে হয়তো কোন জায়গায় খেলাধুলা হইতেছে, খেলাধুলার ভিতরে টকজগ হইতেছে, তখন একজন ফোন দিল যে হাসান ভাই আসেন, অথবা হাসান আয়, এখানে খেলাটা বন্ধ করে দে, আমাদের সাথে গেম চলেছে, তোদেরকে 500 টাকা দিবো, 1000 টাকা দিবো, 2000 টাকা দিবো। তখন হাসান কি তোর, হাসান কিন্তু উনি খুব দুরন্ত সাহস, হাসান যাইতো যায় খেলা বন্ধ করে দিত, খেলা হইতো না, কিলাকিলি, মারামারি, কোবাকবি ভিতরে হাসান ইস্পাত, এরকম করতো। করার পরে এরকম ভাবে চলতেছি, আর আমি কিন্তু আস্তে আস্তে বড় হইতেছি, দিন যাইতেছে আর আমি কিন্তু খারাপ পদে চলে যাইতেছি। তো একদিন হঠাৎ আমাদের পাশের এলাকার ভিতরে স্কুলে প্রতিযোগিতা খেলা হইতেছে, কেয়া প্রতিযোগিতা খেলা, ওইখানে মানে মেয়েরা যারা স্কুলে পড়ালেখা করে তারা খেলতেছে আর কি। তো আমরা খেলা দেখতে গেছি, খেলা দেখতেছি দেখতেছি আমাদের পাশের এলাকার আর এই পাশের আর ওই পাশের একজনের নাম হইল টুকু, উনি আবার আমাদের এলাকার ভিতরে এম এ হান্নান শিল্পপতি, ওনার আবার জাল টাকা বিক্রি করতো। আর হলো টুকু জাল টাকা বিক্রি করতো, আর হলো কেন্যা আরেকজন নাম, ওর নাম কেন্যা, নাম বলে মুজাম্মেল, কিন্তু মানুষে কেন্যা বলে তারা ডাকে। আর ওই গেছে লাইগে, লাইগে যাওয়ার পরে আমি যাই ওইখানে, তো আমি তো ছোট, তো ওনাদের বেসের ভিতরে আমিও ছোট, তো আমি বললাম ভাই আপনারা মারামারি করেন, এখানে খেলাধুলো হইতেছে, এটা একটা খারাপ না। তো আমার কি করলো, দাপ করে আমার কলার বেড়ে ধরলো। ধরার পরে আমার পাশের এলাকার যে শরীফ, পাশের বাড়ির শরীফ, দেখিয়ে মনে করেন দোকানের সাঁতারটা ভাঙলো, সাঁতার ভাঙিয়ে মনে করেন টুকুরে অনেক মারা মারলো। এখন তো টুকুরে মারলো, টুকু তো জাল টাকার ব্যবসা করে, টুকুর তো অনেক টাকা। টুকু কি করলো, হাসান করে ফোন দিল, হাসান, আনোয়ার, জাকির, সরু করে ফোন দিল, ফোন দিয়ে কইতেছে যে এরকম এরকম। পরে সন্ধ্যার দিকে আমরা বাজারে বসে রয়েছি, 5-6টা মোটরসাইকেল আসছে, আইসা আমাদেরকে বলতেছে যে এরকম এরকম, আমাদের কত টুকু এরকম এরকম বলছে, তো তোরা আপাতত কয়দিন একটু সরে থাক, আমরা বলবো যে মারছি, তার কারণে মনে হয় লুকে গেছে গা। তখন আমাদেরকে যখন হাসান ভাই এটা বলছে, তখন আমরা চলে গেছি, একটু আড়ালে চলে গেছি। আড়ালে চলে যাওয়ার পরে ওনারা কি করছে, টুকুর কাছে আরো 10,000 টাকা চাইছে, 10,000 টাকা দিছে, আরো 10,000 টাকা চাইছে, 10,000 টাকা দেয় না, দিয়ে টুকুরে আবার মারছে, টুকুরে মারছে। যে তোর কথার কারণে আমগো ফ্রেন্ড সার্কেল চলাফেরা করি, তাদেরকে মারছি, 10,000 টাকা হইব না, আরো 10,000 দিতে হইব। তখন হাসান আনোয়ার যা কি শুরু, ওরা টুকুরে মারলো, কয়েকবার মারি খাওয়ানোর পরে টুকু আর এই রাস্তাটাই ছেড়ে দিছে, টুকু ভালো হয়ে গেছে। আর আপনি কেন্নারে তো খুঁজতেছি, কেন্নার কারণে মারামারি করলাম, কেন্নারে খুঁজতেছি, কেন্নারে তো আর পাই না। যাকে এরকম ভাবে চলতেছি, যেভাবে যেভাবে চলতেছি, আর আমার ফ্যামিলিগত ভাবে তো আমি ফ্যামিলির কাছে যাই না। তো আস্তে 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 আমার আব্বু যখন বাড়িতে যায়, তখন আমি যাই বাড়িতে। যাওয়ার পরে একদিন হঠাৎ আমার বড় বোন, বড় বোনের বিয়ের জন্য আসছে, বড় বোনের বিয়ে হবে, তো এই দেখাশোনা শেষ বিয়ে হবে, তো অনুষ্ঠানের ভিতরে আমি গেছি বাড়িতে। তখন বাড়িতে একটু একটু যাইতেছি, আমার বড় বোনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমার আব্বু কি করছে, হঠাৎ মনে করেন বাড়িতে যে গেছে, আমার বড় বোনকে বিয়ে দিছে, একটু ঋণ করে বিয়ে দিছে, তো তার কারণে আমার আব্বু টেনশনে পড়ে গেছে। টেনশনে পড়ে যাওয়ার পরে আমার আব্বু বাড়িতে মানে মানুষের কাছ থেকে সুদে টাকা নিয়ে আসতো, কিস্তি তুলতো, এরকম করে আমার আব্বু একটা টেনশনে পড়ে গেছে। টেনশনে পড়ে যাওয়ার পরে আমার আব্বু প্রায় 2 বছরের মতো বাড়িতে, আমার আব্বু ঢাকাতে আসে না। তো যেহেতু মনে করেন আমাদের সংসারের ভিতরে মাতাই আমার আব্বু, আমার আব্বু যদি ইনকাম না করে তাহলে তার সংসারটা চলবে না, আর ঋণ করে কতদিনও খাইতে পারে। পরে এরকম করতে করতে আমার আব্বু চলতেছে খাইতেছে, পরে যখন অনেক টাকা ঋণ হয়ে গেছে, তখন আমার আব্বু কি করলো, আমাদের যে বাড়িটা বিক্রি করে ফেলাইলো, 2,08,000 টাকা বিক্রি করলো আমাদের বাড়িটা, বিল্লাল নামে একজন লোকের কাছে বিক্রি করছে। এই কারণে চলে আসছে আর কি। চলে আসার একটু অল্প কিছুদিন, অল্প কয়েক মাস আগে আবার কি করলো, আমার বড় ভাইরে বিয়ে করালো। আমার বড় ভাইরে বিয়ে করেছে, বিয়ে করার পরে ওইখান থেকে পরে 40-50,000 টাকা নিচ্ছে। নেওয়ার পরে আমার বড় ভাইয়ের যখন বিয়ে করেছে, বিয়ের পরের দিনকার থেকে আমার বড় ভাই বলতেছে যে আমার বউ পছন্দ নেই, এই বউ আমি রাখবো না। এখানে তো মনে করেন আরেক বেজালে পড়ছে। তখন কি করলো, ওইখান থেকে তো প্রেশার আসতেছে, পরে আমার বড় ভাইয়ের ওয়াইফ ওই বাড়িতে চলে গেছে। ওই বাড়িতে চলে যাওয়ার পরে আমার বড় ভাই ঢাকা চলে আসছে। আসার পরে আমার বড় ভাই তো আমার সাথে মাঝে মধ্যে থাকতেছে। আমার বড় ভাই যখন ঢাকা আসছে, একদিন আমার মানে ঢাকা আসছে, আমার বড় জেডা উনি বলতেছে যে দেশগেরের মতো তুই কি করবি, চল তোরা ঢাকা নিয়ে যাই। ওনার মতিঝিল পানি সারের দোকান আছে, তো ওইখানে নিয়ে আসছে। আনার পরে আমার বড় ভাই তো আগে আমার সাথে ছিল, আমার দেখাশোনা মানে এরকম করতো, কোন জায়গায় গেলে আমার বড় ভাই নিয়ে যেত আমার এলাকার ভিতরে। মানে যদি এখন তো মনে করেন হল হয়েছে অনেক কিছু, সবার ঘরে ঘরে টিভি আছে, তখন মনে করেন আমাদের এলাকার পাশের এলাকার একটা বাজার আছিল, ওই বাজারের ভিতরে মানে টিভি দেখাইতো, আর ওই যে বিডি ক্যাসেট গুলো আছে না, ওই যে পিতা হলা ক্যাসেট গুলা, ওই ক্যাসেটের ছবি দেখাইতো একটা রুমের ভিতরে 20 টাকা করে নিত।
আচ্ছা আচ্ছা।
যখন মনে করেন আমার এরকম, আমার ভাইয়া সহকারে আমি ভাত খাইতেছি, আমার বলতেছে ধর আমার মাস্টার তুই নিয়ে যা, তবে আমার আজকে ছবি দেখাইস, কারণ আমার টাকা আছে, আমার বড় ভাই তো টাকা নেই। এরকম ভাবে মনে করেন আমার বড় ভাই আমার অনেক ইয়ে করতো, আর আমি ওর অনেক ইয়ে করতাম। তো এই বড় ভাই ঢাকা চলে আসছে, আসার পরে আমি যাক ওই ফলাফেনের সাথে চলাফেরা করতেছি, বড় ভাইয়ের সাথে আর কোনো সম্পর্ক নাই, কথাবার্তি হয় না। হঠাৎ একদিন আমার বড় ভাই দেশে গেছে, দেশে যাওয়ার পরে আমি বললাম যে তুই কই কাজ করস, কয় ঢাকাতে কোন জায়গায়, মতিঝিল, মতিঝিল কোন জায়গায়, মতিঝিল পাননি স্যারে, তো আমি কি দোকানে একটা কার্ড দিয়ে যাইস, আমি ঢাকা যামনি। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো আমাকে কার্ড দিছে, কার্ড দেওয়ার পরে আমি ঢাকা চলে আসছি, লঞ্চে উঠছি, লঞ্চে উঠে ঢাকা চলে আসছি। আসার পরে বড় ভাই তো আমার দেখিয়া কাইন্ডা দিছে, কিছে আমি এখানে থাকবো না, তোর সাথে থাকলে তো ছবি দেখতে পারি, এরকম করতে পারি, ঘুরতে পারি, কিন্তু এখানে তো পারি না, এখানে কাজ না করলে আমার মারে। তো আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি বড় ভাইটা যখন মানে এতদিন তো আমার সাথে ছিল না, ওর প্রতি আমার প্রতি ইয়ার একটু কমে গেছে গা, না যে তো মনে করেন আমাদের সংসারের ভিতরে আমরা 5 ভাই, আমরা 2 ভাই কিন্তু বড়, আর সব কিন্তু এখনো ছোট ছোট, তো আমরা 2 ভাই যদি খারাপ হয়ে যায় গা, তাহলে কিন্তু বাবা মারা মনের ভিতরে খুব একটা কষ্ট আসবে। তো এটা বুঝে আমি কি করলাম, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো ছবি দেখতে কত টাকা লাগবো, আমি তোর প্রতি সপ্তাহে 20-50 টাকা, 100 টাকা, 200 টাকা যা লাগে আমি দিব, তবে তুই কাজটা শিখ, তুই ভালো পথে যা, আমি খারাপ পথে আছি, আমি খারাপ পথে থাকি, এরকম ভাবে। আর এছাড়াও আমার ভাই দেখে কি হয়েছে, যে কোনো ফলাফাইন যদি কোনো ফলাফাইন ভালো, ভালো ফলাফাইনের আমি কখনো খারাপ পথে নিতাম না, কারণ সে একটা ভালো মার গর্ভের সন্তান, তার আমি খারাপ পথে কেন আনবো। আর যে খারাপ রাস্তা আসতেছে, আর যে খারাপ তারে আমি চলাইতাম। তো আমি চিন্তা করলাম যে আমার বড় ভাইটা যদি খারাপ হয়, তাহলে আমার তো 2টা ভাই বড়, তো হলে জিনিসটা খারাপ দেখা যায়, তখন আমি ওরে বললাম যে যা লাগে আমি দিব নি, এরকম করে করে ওরে আমি দিতাম।
আপনি যে পকেট মারতেন, আপনার আয় রোজগার কেমন ছিল? যদি প্রশ্নটা করা খুবই অবান্তর একটা প্রশ্ন হচ্ছে, তারপরে একটু শুনি আপনার কাছ থেকে যে যদি মাসিক ভিত্তিতে আমি যদি বলি যে প্রতি মাসে আপনি কি পড়বেন, এটা তো জানি যে আসলে কোনো ফিক্স কোনো কিছু নেই, তারপরেও অনেকবার
পকেট মার ছিল, কিন্তু মনে করেন এটা প্রতি মাসে আপনার দৈনিক তো মনে করেন বাজারে বাজারে যাইতাম, হয়তো বা 1,000-2,000-3,000 টাকা আসতে, আর যখন গ্রুপটা বড় হয়ে গেছে তখন কি করতাম আপনার আবার এর ভিতরে একটা কাজ করতাম, চিন্তাগিরি তো করতাম, এর ভিতরে একটা কাজ করতাম যে কাঁঠালের সিজন আসলে আছে না, কাঁঠালের সিজন আসলে আপনি মনে করেন বাজারের ভিতরে কিন্তু অনেক বিন করে কাঁঠাল বিক্রি করে, অনেক বেশি অনেক কাঁঠাল, তো এখানে কি করতাম যায় মনে করেন আমরা 4-5 জন যাইতাম, যা কাঁঠালটা আতাইতাম, তো কাঁঠাল তো বিক্রির আপনার যারা বিক্রি করতো একজন দুইজন হাইস গেলে তিনজন থাকতো, দুইজনে বেশিরভাগ থাকতো, তো এই কাঁঠালটা হাতাইতাম হাতাইতাম হাতাইতাম, যখন দেখতাম যে ব্যাপারীটা অন্যদিকে তাকাইছে তখন পিছন দিয়ে কাঁঠালটা দিয়ে দিতাম, কাঁঠালটা দিয়ে দিলে এরকম ভাবে মনে করেন ওখান থেকে যদি 4-5টা কাঁঠাল নিয়ে আসা যায়, এই কাঁঠালগুলো আবার অন্য জায়গায় রেখা বিক্রি করতাম, এরকম ভাবে কাঁঠাল বিক্রি করলে মনে করেন আপনার 4-5টা মনে করেন প্রতি বাজার থেকে আইসা পড়তো।
ওকে, আপনি যেটা বলছিলেন যে আপনার ভাইয়ের ব্যাপারে বলছিলেন যে তাকে আপনি খারাপ পথে নিবেন না, তার ভরণ পোষণ আপনি দিবেন, ওকে, তারপর
তারপরে আপনার আমার ভাইয়ের খরচ দিয়ে যাইতেছি, এরকম করতে করতে আমার ভাই কিন্তু পানিসারের কাজটা শিখে হয়েছে, পানিসারের কাজটা শিখছে, পরে আমার ভাইয়ের সাথে আর আমার সাথে মনে করেন চলাফেরা হয় না, আর আমার ভাইও মনে করেন মাঝে মধ্যে যদি আমি দেশে থেকে ঢাকা আসতাম তখন ভাইয়ের কাছে 4-5 টাকা চাইলে 10-20 টাকা চাইলে হয়তো মনে করেন এরকম মাত্র ঢাকা আসছি, কিন্তু আমার কাছে তো এখন তো ঢাকাতে তো আস্তে আস্তে পরিচয় হইতে হইতে না কাজ করতে হইব, ভাইয়ের কাছে হয়তো টাকা চাইলে টাকাটা দিত না, তখন এরকম করতে করতে ভাই আমার চোখে খারাপ হয়ে গেছে, আমার ভাই আমার শত্রু, তখন আর ভাইয়ের সাথে চলাফেরা নাই, তখন কি করলাম আমি একদিন ঢাকাতে আসছি আইসা গ্রিন রোড, গ্রিন রোড থেকে ফার্মগেটের দিকে যাইতে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালের পিছনে একটা বেতার কারখানা ছিল, ওই বেতার কারখানায় আমি একটা চাকরি নিছি।
ওকে,
হঠাৎ বাড়ি থেকে আইসা, হ্যাঁ ও বাড়ি থেকে আসছি কি কারণে, আমার এলাকার ভিতরে মনে করেন শিল্পপতি হান্নান নামে একজন লোক ছিল, উনি মনে করেন ওনার শ্বশুর আবার আপনার চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের মনে করেন নির্বাচনের টাইমে হান্নান সাহেব মনে করেন মিছিল নিয়ে যাইতেছে, মিছিল নিয়ে যাইতেছে, ওনার মনে করেন পকেটে 10,000 টাকা একটা বান্ডুল ছিল, 100 টাকার নোট 10,000 টাকা ছিল, ওই বান্ডুলটা আমি আর বাবু ওই বান্ডুলটা মাইরা দিছি, ওই হান্নান সাহেব মিটিং এর ভিতরে বলছে যে আমার আজ পর্যন্ত কোন লোক আমার এক টাকা এভাবে নিতে পারে না, আমার এই টাকাটা নিয়ে লোক, এই লোকটার আমি একবার দেখতে চাই, যে আমার টাকাটা নিছে আমি তারা শুধু একবার দেখতে চাই, তখন তো সব পোলাপেন খুঁজতেছে, আর এত মনে করেন উনি তো কাইম জগতের লোক, তখন খুঁজতেছে, তার কারণে আমি ঢাকায় চলে আসছি ভয়ে, ঢাকা আসার পরে ওই বেতার কারখানায় কাজ চাকরি করি 15-20 দিন থাকার পরে, তখন আমার গরম সহ্য হইতো না, আমার মানে পুরো শরীরে ঘামাচি উঠে যাইতো, পরে আমি কি করছি এখান থেকে চলে গেছি, চলে যাওয়ার পরে দেশে গেছি 4-5 দিন ছিলাম, থাকার পরে আবার চলে আইসি, আবার বেতার কারখানা লাগলাম, লাগার পরে গ্রিন রোডের ভিতরে আপনার এখানে শরবত বিক্রি করে, 5 টাকা গেলাস শরবত বিক্রি করে, তো উনি আমার একদিন বলতেছে যে তুমি আমার লগে আয়ো শরবত বিক্রি করো, তো ওনার সাথে আমি 2-3 দিন ওনার সাথে বসছি, বসার পরে একদিন হঠাৎ উনি আমার বলতেছে যে তুমি থাকো আমি একটু আমার ওয়াইফের নিয়ে এক জায়গায় যাইতেছি, তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যান, তা আমি প্রায় 150-200 টাকা বিক্রি করছি, 150-200 টাকা বিক্রি করে শরবত এখন শেষ, আমি কি করছি বাল্টি টাল্টি নিয়ে আমি বাসা চলে গেছি, বাসা যায় ওনার ঘরের ভিতরে কোন জায়গায় কি আছে দেখতেছি দেখতেছি, হঠাৎ এক জায়গায় দেখতেছি মনে করেন 2-3,000 টাকা, ওখানে ওই 2-3,000 টাকা নিয়ে আমি চলে গেছি আমার বাড়িতে, চলে গেছি ওনার রুমের ভিতরে, রুম তো আমার হাতে দিয়ে গেছে, রুমটা ছিল ভাঙ্গাচুরা, তালা মারা লাগতো না, তখন মনে করেন আমি রুমটা লক করে আমি চলে গেছি বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যেয়ে ঘুরতেছি খাইতেছি, এরকম ভাবে আস্তে 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 মনে করেন আমার তো মানে পুরা সব জায়গা ছড়াইতেছে, পরে হাসান ভাইয়ের সাথে সবার সাথে চলাফেরা করতেছি, কোনো জায়গায় কিল্লাকিল্লি মারামারি করলে একের সাথে যাইতেছি খাইতেছি, এরকম করে আবারও ঢাকা চলে আসলাম, ঢাকা চলে আসার পরে এখানে আমার চাস্ত ভাই আছে, চাস্ত ভাইয়ের কাছে ছিলাম, ওনার আবার কারখানা আছে মুদি দোকান আছে, ওনার মুদি দোকানে জব করতেছি, তো উনি তো মানে আমারে বুঝাইতেছে, আমার সব কেউ যদি নাও বুঝাক একমাত্র উনি আমারে বুঝাইতেছে, উনি আমার চাপ দিতেছে যে ভালো হও, তো উনি আমার ওনার দোকানে আমি চাকরি করতেছি, চাকরি করার পরে ওনার ওয়াইফ একটু রাব ব্যবহার করছে, একটু রাব ব্যবহার করছে, করার পরে আমি বললাম যে ভাই আমি এখানে থাকবো না, বলে কেন, আমি বলছি না ভাই আমি চলে যাবো, কয় না তুই যাইতে পারবি না, তাই আমি তো বলতেছি যে আপনার আমার কতক্ষণ রাখবেন আমি তো চলে যাবো, তো উনি আমি ওনাকে বলছি 4-5টার দিকে বলছি, 7-8টার দিকে উনি আমার বলতেছে যে দেব করে ওনাকে বলতেছে, তখন আপনার টিকিটের কাটন ছিল 710 টাকা, তা আমার 2 কাটন নেওয়ার জন্য 1420 টাকা দিল, দেওয়ার পর আমি 1420 টাকা নিয়ে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার বাড়িতে ফোন দিছে, ফোন দিয়া আমার আম্মুর কাছে বিচার দিল, আম্মু কি করছে আমি তো ডাইরেক্ট বাড়িতে যাই না, আমি আমার খালাম্মার বাড়িতে গেছি। খালাম্মার বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু সকাল বেলা ভোরে আমার খালাম্মার বাড়িতে গেছে, যায় আমার কাছে টাকা পাইছে 600।
ওকে,
600 টাকা পাওয়ার পরে 600 টাকা নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমারে আর কিছু বলে না। পরে আমি খালার বাড়ি থেকে নানার বাড়িতে গেলাম, এরকম ভাবে চলতেছি। আমি আমার খালাম্মার বাড়িতে মাঝে মধ্যে যাইতাম, খালাম্মার বাড়িতে আবার আমার খালাম্মার চালের মেয়ে মায়া, ওকে আবার আমার একটু ভালো লাগতো, ও আমাকে পছন্দ করতো, আমি ওকে পছন্দ করতাম, ওর সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আমি তো মনে করেন তখন হালকা হালকা একটু বুঝতেছি, তখন ও আবার পড়াশোনা করতো, তো মাঝে মধ্যে আমাকে একটু চিঠি দিত, চিঠি দিলে তা আমি তো এগুলো পড়তে পারতাম না। আমি আমার খালতো বোন হতবা কাউকে দিতাম যে দেখতো পড়ো এটা কি লিখছে, এরকম করতো। একদিন হঠাৎ আমাকে একটা চিঠি দিছে যে আমার বান্ধবীরা আমাকে বলে কি রে মিয়া তোর জীবনে প্রথম পর্যন্ত কি দিয়েছে। এই চিঠিটা দিছে, দেওয়ার পরে আমি কি করলাম, আমাদের এলাকায় আবার বিজয় মেলা হইতেছে, ওই মেলা থেকে তাকে আমি দুটা ভ্যান নিয়ে দিলাম।
আচ্ছা,
নেওয়ার পরে ওকে ভ্যান গুলা দিলাম, দেওয়ার পরে আমি তো ডাকাতে দেশে এরকম চলাফেরা করতেছি আর খারাপ কাজগুলো তো আমার হইতেছে। তো হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড এলাকারে পারভেজ আমাকে বলতেছে যে আবার মুদি দোকানে যখন ছিলাম তখন তার সাথে আর কি পরিচয় হয়েছে, কিছুর জন্য যদি আসতো 10 টাকার মাল ওর কাছে 5 টাকা রাখতাম, এরকম ভাবে তার সাথে আমার সাথে সম্পর্ক হয়ে গেছে। তো হঠাৎ একদিন আমাকে বলতেছে চল এই জায়গায় যাবো। কই যাবি? আয় এক জায়গায় যাবো। আমি কই চল, চল মানে কটে গেছে তোর কাছে? আমি আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা না হলে তুই এখানে যাইলে তো টাকা লাগে। আমি কই কটে গে লাগবো? কয় 500। চল 500 টাকা ক্যাশের থেকে মাইরা দিলাম বের। তো এখান থেকে টাকা নিলাম, টাকা নেওয়ার পরে ওর সাথে আসছি, আসার পরে সে আমাকে প্রথমে উঠাইলো।
কোথায় উঠাইলো?
এই যে
হোটেল।
ঠাটানোর পরে যখন তিনতলা উঠলাম, উঠার পরে দেখলাম যে অনেক গুলা মেয়ে, তো অনেকগুলা মেয়ে। তখন সে একটা মেয়েকে নিয়ে ঢুকলো, মেয়েটাকে নিয়ে ঢুকার পরে ফিজিক্যাল রিলেকশন করলো, তখন আমাকে বলতেছে যে, তখন তো আমার মানে হাত পা কাঁপতেছে। তখন আমি আমার জীবনের ফার্স্ট এটা মন চাইতেছে, আবার বলতেছি যে কেউ যদি আমাকে আবার দূরে মারে। তখন আমি বলতেছি হ্যাঁ, পরে এই ফার্স্ট আমি ফিজিক্যাল রিলেকশনটার ভিতরে জড়াই। তখন যেহেতু আমাকে চিনাইলো, এখন মনে করেন আমি দৈনিক দোকান থেকে টাকা নিয়ে মনে করেন 2-3 দিন পর পরে এখান থেকে টাকা নিয়ে আসে, এখানে আসা কাজ করে যাই, কারণ আমি তো বুঝছি তো এখানে যারা রুবেল তারপরে যতগুলো ছিল আস্তে 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 সবগুলোর সাথে জড়াই গেলাম গা। আর এই এলাকাও থাকতেছি, দেশেও থাকতেছি। তো একদিন হঠাৎ আমার একটা ফ্রেন্ড আম্মান, এখানে বসুন্ধরা সিটির সামনে পান দোকান আছে, আম্মান আমার বলতেছে যে রে আমি একটা কাজ করি, দূর আমার এই কাজটা আর ভালো লাগে না, এই কাজটা তুই কর, কাজটা আমি করবো। কি কাজ? কই যে দেখো না সুন্দরবন হোটেলের সামনে ঠিক আছে, মনে করো সেই দিক দিয়ে আমি এখানে যত মনে করো জুতার দোকান, শার্টের দোকান, গেঞ্জির দোকান, চাপ দোকান, আমি তো এই টাকাগুলা কালেকশন করি, তুই টাকাগুলা কালেকশন কর। আমি কই আচ্ছা ঠিক আছে দে। তখন আমার বুঝাই দিল যে আজকের থেকে লাইনম্যান হইলে, তখন এখান থেকে মনে করেন আপনার পর ডে দোকান থেকে মনে করেন 10 টাকা 15 টাকা 5 টাকা এরকম নিতাম। এখানে প্রায় দৈনিক 200-300 টাকার মতো কালেকশন হইতো। বাইরে দিতাম 100 টাকা, থানায় দিতাম 100 টাকা, আর বাকি টাকাটা আমার। ওই ওনারা এখান থেকে বাক বাক করে নিতে, আস্তে 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 দিন যাইতেছে, দোকানও বেশি বাড়তেছে আর টাকাও বেশি উঠতেছে। তো তখন আমি লাইনম্যান রবিন পরিচিত, কোন দোকান বসাইলে আমার অর্ডার লাগতো। তখন একটা দোকান বসাইবো ভাই, আমি একটা দোকান বসামু ভাই, দেখেন একটা ঢাকা শহর, এটা তো দেশ গ্রাম না, চাইলে আপনাকে একটা পজিশন দেওয়া যায় না, তো আপনি যদি পজিশন আপনাকে দিব তো আপনি আমাকে 5,000 টাকা দিতে হইব।
কে বলতো এটা?
আমি বলতাম।
আচ্ছা, আপনি কি কোন জোরে বলতেন এটা?
এটা কোন জোরে বলতাম, কারণ আমি তো পুলিশ প্রশাসনের সাথে মনে করেন আমি যদি একটা পুলিশে বলি যে আজকে দোকানটা উঠাই দেন, পুলিশ উঠাই দিব দোকানটা।
কেন উঠাই দিব?
কেন উঠাইবো? আমি তো এখানে লাইনম্যান, আমি পুলিশের কাজ করতেছি, টাকা কালেকশন করতেছি, পুলিশেরও দিতেছি, আমিও খাইতেছি। তো এখানে মনে করেন টাকা কালেকশন করতেছি, পরে ওনারা মনে করেন যদি 5,000 টাকা চাইতাম ভাই 1,000 টাকা দিব ভাই 2,000 টাকা দিব, তখন তো যেত মানে 1,000 টাকা রাজি হয়েছে তাহলে দিচ্ছ 2,000 টাকাও দিব। এরকম ভাবে মানে সবার কাছে চাইতাম 1,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা করে দিত। দেওয়ার পরে চলতেছি খাইতেছি, মোটামুটি ভালোই চলতেছি। তো আম্মান মানে ওই মানে আমার বলে নাই, ও বলছে যে আমার একটু বাড়িতে কাজ আছে, তার কারণে আমি বাড়িতে যাইতেছি, তুই কালেকশনটা কর। তো হঠাৎ মনে করেন 2-3 মাস পরে আম্মান আইসে আমার বলতেছে যে দোস্ত আমার টাকাটা আমি কালেকশন করবো, তুই এর করিস না, তুই থাক, যদি আমি কখনো ছাড়ি তাহলে তোর এই কালেকশনটা দিয়ে যাবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন তো আবার আমি বেকার, আর এই 2-3 মাস কিন্তু আমি আমার দেশের বাড়ির কাজগুলো বন্ধ। তো কি করলাম, এখান থেকে আবার দেশে চলে গেলাম। দেশে যাওয়ার পরে আবার ওই কাজগুলো করতেছি, চলতেছি, খাইতেছি। তখন আমাদের এলাকার ওই হাসান টাসান যারা আছে সবার সাথে চলতেছি। তো এর ভিতরে মনে করেন আমাদের নানার বাড়ির মনির নামে একটা ছেলে ছিল, মনির আমাকে সবসময় দেখি মোটরসাইকেল চালায়। তো আমি বলতাম যে মনির আমার মোটরসাইকেল চালান শিখে। তো বলতেছে যে 1,000 টাকা লাগবো, 2,000 টাকা লাগবো, এরকম বলতো। বললে ওরে টাকা দিতাম, আর টাকা গুলো মনে করেন আস্তে যখন আপনি বাজারে, তো মনে করেন পকেট তো পোলাপেন মারতে আমিও মারতাম। তারপরে আবার যে কাঁঠাল লাইনে কাঁঠাল বিক্রি করতাম, তারপরে আবার আপনার ওই যে জায়গা জায়গা ওয়াজ মাহফিল হয় না, মাহফিলে চলে যেতাম, ওইখান থেকেও টাকা আসতো। এরকম করে মনিরের টাকা দিলাম। একদিন মনিরের আমি হঠাৎ, আমার মনিরের সংসার একটু আর্থিক অবস্থা দুর্বল ছিল, তো মনির আমাকে বলতেছে আমারে 500 টাকা দে, আমি তোর 2-3 দিন পরে দিয়ে দিব। আমি 500 টাকা ওর দিলাম। তারপরে 4-5 দিন পরে যখন মনির কাছে আমি টাকাটা চাইলাম, মনির আমার বলতে কি তুই টাকা পাইবি আমার কাছে? আমি বলছি কি তোর না 500 টাকা দিলাম, কয় না তুই আমার কোনো টাকা দিস না। তো আমি কি করলাম, নানার বাড়িতে চলে গেছি। নানার বাড়িতে চলে যাওয়ার পরে যা নানিরে বললাম, নানি এরকম এরকম, নানি বলতেছে তুই তোর মামুর কাছে কো। আমার মামুরা তো আবার আমার মামারা পলিটিক্স সাথে জড়িত এবং কি অনেক এলাকার ভিতরে। তো মামারে বললাম, মামা মনে করেন কি করলো, ওর ভাইয়ের সাথে আবার ওর বড় ভাইয়ের সাথে আবার রাত্রে আমার মামার সাথে মানে আসখেলা নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে। এখন ওই শত্রুটা আর এই শত্রুটা, আমার মামা কি করলো মনে করেন, ফার্স্টে মনে করেন মনিরের বাপেরে পাইলো, মনিরের বাপেরে পাইলো যায় মনে করেন দাপ করে ওনারে 2-3টা থাপ্পর দিছে। মনে করেন মনিরের ভাই এরা আসছে, আসার পরে মনে করেন আমরা আমাদের তিন মামা, কিন্তু তিন মামা এরকম মানে ওনারা 3-9 জনের সাথে বুঝার মতো ওই শক্তিটা ওনাদের আছে এরকম। তো এই মামা মারলো, ওনাদের মনে করেন 7টা ভাই 7 ভাই এরা মারছে। আমাদের তিন মামা আস্তে আস্তে গেমজেল বাড়তেছে, যে আসতেছে হেরাও মনে করেন তর্কাতর্কি করতেছে, এরাও মারতেছে। আর তাছাড়া মনে করেন ওনারা অন্য বাড়ির থেকে আইসা এখানে বাড়ি করছে, ওনাদের ক্ষমতাটা একটু কম, আমার নানার বাড়ির সামনে দিয়ে আসতেছে যাইতেছে। তো মারলো, মারার পরে ওনারা যখন দেখতেছে আর কাপসা করতে পারে না, তো ওনার ওই মনিরের নানার বাড়ি আবার গাঙ্গুল্যা বাড়ি বলে মানে একটা বস্তিবাসীর বাড়ির মতন আর কি, ওইখান থেকে মনে করেন আমি আবার তখন যে এলাকা চলতাম, আমি আবার যত কিছু করতাম না করতাম, আমি ওই যে এলাকার ভিতরে মানুষে বলতো যে হোলাসোর আছে না, যে বাচ্চা নিয়ে যায় মানুষ নিয়ে যায় চুরি করে, তখন এটারে আমি ভয় পাইতাম। তা আমি কি করতাম, সবসময় মাছ মার্কা চুরি সবসময় আমার পকেটে রাখতাম। তো ওইখান থেকে মনে করেন মানে আমি গোসল করতেছি আর আয়সা দেখি বাড়ির ভিতরে ইঁট পাত্তর মারতেছে এক গ্রুপ ঢুকছে। ওনারা তখন মনে করেন গাঙ্গিলা বাড়ি ছোট বাচ্চা যা আছে সব ঢুকছে। ঢুকার পরে মনে করেন আমি কি করছি, যাই আমার নানার ঘরে ঢুকছি। ঘরে ঢুকার পরে আমার মামারা তো মারামারি করতেছে। পরে আমি চিন্তা করলাম কি রে, মারামারিটা আমার জন্য, আমি যদি ঘরে বসে থাকি তাহলে কিভাবে হয়। পরে একটা বড়ি দা নিয়ে বাড়িলাম, দাও নিয়ে বাড়ায় দাঁড়িয়ে দিয়ে কুদ দিমু, এমন তাতে মনে করেন একজন পিছন দিয়ে দৌড়া ফলাইছে। দৌড়া ফলানোর পরে মনে করেন দাওটা নিয়ে গেছে, পরে দেখছি যে একজন মানে আমার মেজু মামার কাঁধের ভিতরে গলার ভিতরে চাপ দিয়ে ধরছে। পরে পকেট থেকে মাছ মার্কা চুরিটা রাখলাম, চুরিটা রাই খেয়ে মনে করেন দৌড়ে ওনার এই জায়গার ভিতরে বসাই দিছি। এই জায়গার ভিতরে বসাই মনে করেন এমনি দিছি টান দিছি আর মনে করেন আপনার ওনার এখানে 11টা না জানি 12টা শিলে লাগছে। যাওয়ার পরে এখানে বিচার বসছে, বিচারে 1500 টাকা জরিফানা হয়েছে
মাত্র।
পনেরোশো কারণ আমাদের মানে তখন তো আমার মামারা যে পলিটিক্স করে ওটা ক্ষমতা ওরকম ইয়ে হয় না, তখন 1500 টাকা দিয়ে দিলাম। যাক আস্তে 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 মনিরও মনে করেন এস্টা বাবু চলতেছে, আমার সাথে জড়ায় না। আমিও মনে করেন আমার নানার বাড়ির ভিতরে থেকে গেছি আমাদের বাড়িতে যায়। আমার আব্বু তো বাড়ি বিক্রি করিয়ে ফেলাইছে, আমার আব্বু আবার নানার বাড়িতে এসে বাড়ি করছে। তা আমি নানার বাড়িতে থাকি না, আমি চলে গেছি কই আমার দাদুর বাড়িতে, দাদুর ঘরে থাকতেছি। আমার ছোট কাকার ঘর আছে ওই ঘরের ভিতরে থাকতেছি, দাদা আমারে খাওয়াইতেছে, দাদু খাওয়াইতেছে। যত করি না করি কিন্তু দাদু মনে করেন লুকাই লুকায় আমার খানা দেয়। যত দাদের ডিম নিয়ে যাই যত কিছুই করি, তখন তো ডিম নেওয়াটা একটু কমে গেছে কারণ আমি বাইরে ইনকাম করতেছি। তো যাক এরকম ভাবে চলতেছি, একদিন হঠাৎ মনে করেন আমার চাস্তবনে দেখি গলায় একটা চেইন। তখন আমি বলেছি যে কিরে এটা কি এসছেন ক স্বর্ণ, আমি কে রে মানুষ স্বর্ণ স্বর্ণ কয় কিন্তু কখনো তো স্বর্ণ গলায় দিয়ে দেখি না, দিই স্বর্ণ জিনিসটা আমার একটু দেখতে আমি গলায় দিই। তখন দেওয়ার পরে কিছুক্ষণ গলায় দিলাম, গলা দেওয়ার পরে বলতেছি যে নে চেইনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কোন জায়গায় রাখছে এটা ফলো করলাম, ফলো করার পরে মনে করেন চেইনটা আমি নিয়ে আসলাম, আইনে এটা 7,000 টাকা বিক্রি করলাম। চুরি করলাম আমি চিন্তা টাকাটা খাইতেছি চলতেছি। তো আমার যেডি আম্মা মনে করেন কাউকে কিছু না বলে দিছে আমার চাস্ত ভাইকে ফোন, যে নুরুজ্জামাল এরকম এরকম চোদ্দ ফালস তোরা কি চোর আমরা ফালি কয় মাঝে মধ্যে তোরে এনে যায় তুই আপসরে দেশ। তখন মানে ভাইয়ের খুব আমার উপরে খুব ঘৃণা চলে আসছে। তো ভাইয়া আসার পরে আমাকে এখানে যত কিছু করি না করি ঢাকাতে আসলে কিন্তু আমি এখানে আশ্রয় নিই, ভাইয়া আমাকে খুব মারলো যে তোর কারণে আমার উনি এই কথাগুলো বললো। জ্যাক মারার পরে পরে এখানে আমার আব্বা 5,000 টাকা জরিমানা দিচ্ছে।
আচ্ছা,
5,000 টাকা জরিমানা দিচ্ছে। এলাকার ভিতরে আমি চলতেছি খাইতেছি, তারপরে আবারও গেলাম। যাওয়ার পরে টুকটাক মনে করেন এলাকার ভিতরে কিলাকিলি মারামারি তো চলতেছে, যেখানে মন চায় ওখানে মারামারি করতেছি। আমাদের এলাকার ভিতরে আর আমি এরকম ছিলাম, তখন বডি পিকআপ একটু ভালো ছিল, যে কোনো জায়গায় যাইতাম, শক্তিও ছিল, যে কোনো মানুষের সাথে মারামারি করতাম। কেউ যদি মানে চুরি নিয়েও আসে তাহলে মনে করেন আপনার শার্ট ফোড়া থাকলে শার্টার বোতাম টা খুলে দিতাম যে ঢুকাই দেয়, কারণ ওরকম সাহস ছিল।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ শুনতে পেয়েছি। এখানে আমরা দেখছি যে একজন মানুষ শৈশব থেকে শুরু করে কিভাবে ধীরে ধীরে এত বড় অপরাধী হয়ে ওঠে। একটা কথা বারবারই বলি যে একজন অপরাধী কিংবা একজন সন্ত্রাসীকে এড়িয়ে যাওয়া, তাকে ভালো পথে নিয়ে না আসা, তাকে একটা সুন্দর জীবনের পথে বাকি সমাজের মানুষ যারা আছেন সেই সব জায়গাতে মোটিভেট না করাটা মানে হচ্ছে আমরা নিজেরাও খারাপ থাকা। কারণ একজন মানুষ খারাপ থাকলে সে তার যেই খারাপ ব্যবহার সেই খারাপ ব্যবহারটা কিন্তু ভালো মানুষদের সাথেই করে। সুতরাং যারা আজকে এই অনুষ্ঠানটি শুনছেন, যারা এরকম রবিনের মতো অবস্থার মধ্যে রয়েছেন, তারা ওর পরিণতি এবং শেষটা জেনে ওর মুখ থেকেই জানবেন যে এই জীবনটা আসলে কোনো জীবন নয়। সুতরাং এটা জেনে আপনারা এখান থেকে সরে আসুন। যারা ওর মতো হওয়ার সম্ভাবনায় রয়েছেন তাদেরকেও আমরা বলতে পারি যে আপনারা এই জায়গাটিতে যাবেন না, কারণ এটা করে আসলে শেষ পর্যন্ত ভালো থাকা যায় না। যদি একজন মানুষ সচেতন হন আমাদের এই জেবিএস বিশ্বনে, তাহলে আমরা বলতে পারবো আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব সাকসেস। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যেখানে দাঁড়িয়ে আপনি বলতে পারেন লাখো মানুষকে কেন ভুল করেছিলেন, কি অপরাধ করেছিলেন এবং শেষ পর্যন্ত এর শাস্তি আপনার জীবনে কি হয়েছিল। ফোন করে বলতে পারেন আপনি আপনার জীবনের সেই অপ্রিয় সত্যের খুব ছোট করে সারমর্মটুকু। এবং আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর আপনার জীবনে সেই অপ্রিয় সত্যটুকু বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার রাজু আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, তারপর কি হলো?
তারপরে সব জায়গার ভিতরে মারামারির ভিতরে লিপ্ত ছিলাম, করতাম। আর বেশি তো আমার নানার বাড়িতে থাকতাম, কারণ এলাকার ভিতরে যত কিছু করতাম, দাদুর বাড়িতে হয়তো যা দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম, গোসল করতাম, রাত্রে নানার বাড়িতে চলে আসতাম, দোনো জায়গায় কিন্তু চলাফেরা।
ওকে,
নানার বাড়িতে একদিন হঠাৎ আমি গেছি, যা সন্ধ্যার দিকে কি 4টার দিকে আমি আমার নানার বাড়ির বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে আমার একটা প্যান্টের সাথে দেখা হইলো, এ হইলো আমার নানার বাড়ির মশিনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে এলাকার ভিতরে একটা দোকানে বসে অনেকক্ষণ টিভি দেখলাম। দেখার পরে যখন মাগরিবে আজানটা দিছে তখন আমি চলে গেলাম, বলতেছি চল বাড়িতে চলেলাম, কয় চল। তো নানার বাড়িতে যাইতেছি, যাওয়ার পরে আপনার আমার নানার বাড়ির পাশাপাশি গেছি, আরে এই যে 3টা রাস্তা আছে না, 3 রাস্তার মোড়ের ভিতরে হঠাৎ দেখি একটা বরফ, কেলা কলার পাতা আছে না, কলার পাতার বরফের ভিতরে আপনার মনে করেন কিছু তরকারি, মাংস, ডিম এবং কি ভাত, 3 রাস্তার মোড়ের ভিতরে। তো তখন আমি ওরা জিজ্ঞাসা করলাম, কি এখানে এগুলা? কয়তো তো জীবনে অনেক কিছু করছো, দেখি তুই এগুলা পালাই দিতে পারস নি। আমি কি এগুলা পালাই দেন বেটা, আমার ব্যাপারে একটা এটা কি একটা ব্যাপার হলো নাকি? আমি কি করছি, এগুলার দিছি লাথি, এগুলার লাথি দিয়া এগুলার পালাই দিছি।
কেন ফেললেন?
ওই বলছে যে আমার সাহস নাই।
ওকে, মানে একদম খামখেয়ালিপনা যাকে বলে। ওকে, তারপর
লাথি মারে পালাই দিছি। পালাই দেওয়ার পরে আমি চললাম নানার বাড়িতে যাইতেছি। যাওয়ার পরে হঠাৎ মনে করেন আমার নানুর বাড়ির পাশে আর একটা তাল গাছ আছে, ওইখানে গেছি, আর মনে করেন আমার পুরা শরীরে হসম কাড়া দিয়া দিছে।
কেন?
হঠাৎ কেন জানি হঠাৎ ফুসফুরা শরীরে হসম কানা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর আমি বলতেছি, কি এমন কাছে এরকম লাগতেছে কেন? তখন আমার বলতেছে, যে তোরে আমি এখন বলবো না, তোরে কালকে সকালে বলবো।
আচ্ছা,
রাতটা গেল, সকালে মনে করেন ওরা জিজ্ঞাসা করলাম যে মশিন কি হয়েছে, প্রবলেমটা কি, তুই এই বাদগুলো আমার পালাইতে গেছিস, শোন বাদগুলা তোরা পালাইতে গেছি, দেখছি তোর শক্তিটা কিরকম। তখন ওই আর আমার আর ভাঙ্গা বলে না, কারণ হয়তো যদি ভাঙ্গা বলে তাহলে আমি ওর উপরে খেপমু, তখন ওর সাথে আমার সাথে মারামারি। তখন আমি আমার এক মামানির যাই জিজ্ঞাসা করলাম যে মামানি এরকম এরকম, তখন আমার মামানি বলতেছে যে যদি কারাগারে কখনো জিন বুতে ধরে তাহলে একটা মান্তি আছে যে ও করে খাওয়াইতে হয়, ওই মাগরিবের টাইমে যদি ওই খাবারটা ওইখানে দেয় তাহলে ওই খাবারটা ওরা খায় আলায়, হয়তো বিড়াল অথবা কুকুর সাজা আইসা ওরা এই খাবার গুলা খায়ালায়, তাহলে আর ওরা আর পিছন ছাড়া দেয়।
ওকে, আমরা এই পার্টটি আমরা আসলে যাহা বলিব সত্য বলিবর ক্ষেত্রে আমরা কোন ধরনের কোন যৌক্তিক পার্ট মনে করছি না। এই ধরনের অধিভৌতিক ঘটনা আপনি যদি বলতে চান এবং আমাদের লিসনাররা যদি শুনতে চান, তাহলে আমরা বলবো যে আমাদের প্রতি সপ্তাহে যে অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে ডর, বৃহস্পতিবার রাত 11:20 আপনারা চাইলে এই অনুষ্ঠানটিতে কান পাততে পারেন এবং কান পাতবেন আশা করছি, কারণ এই অনুষ্ঠানটি হচ্ছে রেডিওর ইতিহাসে এমন একটি অনুষ্ঠান যেটা হন্টেড প্লেস ভিত্তিক। বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়, সেখানে আপনারা যারা লিসনার আছেন তাদের জীবনের অভিজ্ঞতাগুলো আপনারা বলতে পারেন ওখানে গিয়ে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ওকে, আমরা এই পার্টে স্কিপ করছি। আপনি এই অভিজ্ঞতার সাথে আপনার অপরাধের কোন সম্পৃক্ত থাকলে
এটার কারণে কিন্তু আমার একটা পা চলে গেছে,
একটা পা চলে গেছে আপনার, এটার কারণে
তারপরে আমি যখন আমার মামানির জিজ্ঞাসা করলাম, মামানি বললো যে এরকম এরকম যদি কাউরে কখনো জিনবুতে ধরে তাহলে কবিরা ছাড়ালে একটা মান্তি আছে, এই মান্তির কারণে এই খাবার গুলো এখানে দেয়। তখন আমি বললাম যে মামানি আমি তো এই কাজটা করছি,
ওই খাবারে আপনি লাথি মেরেছেন, লাথি মেরে ফেলে দিয়েছেন,
লাথি মেরে খাবার গুলা পালা দিছি। তখন মামানি আমার বলতেছে হায় হায় তুই কি করলি, তখন আমি এগুলো গ্যারেজ নিয়ে দূর আমি তো গাদ্দার টাইপের, আমার কি এগো, আর আমি তো মনে করি রাত্রে 11:12 রাস্তা দিয়ে হাঁটার অভ্যাস আমার আসছে, যাক 10-12 দিন চলে গেছে, 10-12 দিন কিছু না, হঠাৎ মনে করেন আমার এখানে দেখছেন,
আপনি মাইক্রোফোনের সামনে এসে বলেন
যে এখানে
কানের পাশে দেখতে পাচ্ছি,
কানের নিচে এখানে একটা ফোন আসছে, আসার পরে মনে করেন এটা সমস্যাটা সমাধান করলো আমার আংটি করার পরে।
কি সমস্যা, কিভাবে সমাধান করলো
এটা, মানে উনি আর কি ভিতরে যে পয়জন গুলো ছিল ওগুলা বাইর করে নিয়ে আসছে আর কি।
আচ্ছা আচ্ছা,
পরে যাক আমি চলতেছি, ওটা 2-3 দিন পরে এটা তো মানে এই প্রবলেমটা আছে, 2-3 দিন পরে আমি আমার এক ফ্রেন্ড আমার বলতেছে যে ওই বাড়িতে তো গায়ে হলুদ হইতেছে, চল ওইখানে যাবো। তখন আমি কই চল যাই, তোর সাথে গেলাম, তখন রাত্রে বাজে 11:30-11:30 বাজে। যাওয়ার পরে ওইখানে যায় আমি মনে করেন মাত্র চেয়ারের ভিতরে ওইখানে গেছি, গেছি যাওয়ার পরে ওই এলাকায় তো কিছু কিছু পোলাপান চিনে যে আমি গেছি ওই জায়গা। আমি যাওয়ার পরে কি করলো, টেবিলের ভিতরে মনে করেন সবাই যেটা পোলাপান ছিল জুনিয়ার, ওরা ওইটা আমার বসতে দিছে, বসার লগে লগে আমার এখানে জ্বর চলে আসছে,
শরীরে জ্বর, হ্যাঁ
জ্বর চলে আসছে। আসার পরে আমি ওখানে ঘুরিয়ে পড়ে গেছি, প্রয়োজনের পরে আমার যে মোবারক নামে ফ্যানটা ওই মোবারক আমার মনে করেন দূরে নিয়ে গেছে বাড়িতে। নেওয়ার পরে আমার প্রচুর জ্বর, পরে আমার মামা কি করলো আমার পানি তিনি কতক্ষণ বসায় রাখলো, পানি তিনি বসায় রাখা পাশে দোকান ছিল, দোকান থেকে ওষুধ আনছে, ওষুধ আনে ওষুধ খাওয়াইলো, একটু মোটামুটি সুস্থ। সুস্থ হওয়ার পরে যাক আমি রাত্রে শুইলাম, শুয়ার পরে আমি জানালা দিয়ে দেখতেছি যে আপনার কালো করে মাথার একটু ছিল নাই, সে শুধু মাথা হাতাইতেছে আর হাসতেছে। আমি তো আমার নানুর ঘরে যখন ঘুমাইতাম তখন জানালা একটা খুলেই রাখতাম, কারণ জানালা দিয়ে বাতাস আসবে। হঠাৎ মনে করেন রাত্রে ফলো করে দেখতেছি যে এরকম সে কালো, অনেক কালো, মাথা চুল নাই, সে মাথা হাতাইতেছে আর হাসতেছে। তখন আমি খুব ভয় পাইছি, ভয় পাওয়ার পরে আমি এই জিনিসটা কারো কাছে বলি না, না বলার কারণে যাক ওই রাতটা চলে গেছে। পরের দিন রাত্রে মনে করেন আমি তাও জানালা খোলা শুয়ে রয়েছি, আইসা মানে কি করলাম, হঠাৎ আমি রাত্রে 1:00-1:30 বাজে তখন দেখলাম যে আমার একটা মামতো ভাই আছে, ছোট ভাই রাসেল, ওই আমার মানে যে নারকেলের ঘনা আছে না ওই ঘনাটা দিয়ে এখানে বাড়ি দিচ্ছে আমার পায়ে।
কি কারণে,
কি কারণে বাড়ি দিচ্ছে সেটা জানি না, এটা স্বপ্নে দেখলাম আর কি,
স্বপ্নের ভিতর দেখছেন যে আপনাকে বাড়ি দিচ্ছে।
হ্যাঁ, হঠাৎ মনে করেন সে বাড়ি দিল, আমি কি করলাম চিল্লান দিয়ে উঠলাম, চিল্লান দিয়ে উঠছি, উঠার পরে মনে করেন আমি বলতেছি যে এরকম এরকম নানি নানি রাসেলে আমার বাড়ি দিছে, কিল্লিগা বাড়ি দিল। তখন মনে করেন মামারা সবাই চিল্লান দিছে, সবাই আসছে, রাত্রে যেহেতু মনে করেন 1:30-2:00 বাজে সবাই আসছে, আসার পরে রাসেলের তো মনে করেন আমার মামানি বলতেছে, মামা বলতেছে ওই যে রাসেল তো ঘুমাই রয়েছে, রাসেল ওরা কেন বাড়ি দিব, আর রাসেল তো এত বড় বেয়া দেখি করবো না, যেহেতু আমি বড় রাসেল ছোট। তো তখন কি করছি আমি সকালবেলা হাঁটতেছি, হালকা হালকা এখানে ব্যথা পাইতেছি, ব্যথা পাইতেছি এরকম ভাবে হাঁটতেছি হাঁটতেছি আর আস্তে আস্তে ব্যথাটা বাড়তেছে। হঠাৎ মনে করেন দেখতেছি যে এখানে আস্তে 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 ফুলে যাইতেছে, ফুলে যাইতেছে, ফুলে যাওয়ার পরবর্তীতে মনে করেন এখানে এরকম হয়েছে মানে এখান থেকে এতটুকু পায়ের তাল্লা পর্যন্ত সব পুষে গেছে।
পৌঁছে গেছে আপনার?
সব পৌঁছে গেছে এবং কি হাতটি আপনি আপনি আপনার বাড়িতে।
আপনার কি এই চিহ্নগুলো এখনো আছে?
হ্যাঁ আছে।
প্রিয় শ্রোতা, আমরা একটা স্ন্যাপ নিচ্ছি, আমরা এই ছবিটি পোস্ট করতে চাই আমাদের ফেসবুকে। যদিও ঘটনাটির সাথে এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার জড়িত, আমরা সুপার ন্যাচারাল পাওয়ারের জায়গাতে আপনি বিলিভ করবেন কি করবেন না সেটা আপনার হাতে ছেড়ে দিতে চাই। তবে ও যেভাবে ওর জীবনটাকে দেখেছে সেই জায়গাটা থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেছে, এটা বৈজ্ঞানিকভাবে সত্য কিনা সেই জায়গা থেকে আমরা কোন ধরনের প্রুফের জায়গাটিতে যাব না। আর বারবারই বলতে চাই, এই ধরনের সুপার ন্যাচারাল থিঙ্কিং, এই ধরনের সুপার ন্যাচারাল ঘটনা দুনিয়াতে বিরল নয়। তবে এইসব বিষয়ের উপরে বিস্তারিত আপনারা যদি জানতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডর নামে একটি অনুষ্ঠান প্রচারিত হয়, যে অনুষ্ঠানটি আমার অনুষ্ঠান। ওখানে থাকে আর জে সুমন এবং আর জে রেহান, থাকে সাউন্ড এডিটর লোবান। ওই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। ওখানে সুপার ন্যাচারাল পাওয়ার, সুপার ন্যাচারাল থিঙ্কিং, সাবকনশিয়াস মাইন্ড নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে। প্রতি মানুষের জীবনের এই অধিভৌতিক ঘটনাগুলো ওখানে বর্ণনা করা হয়, আপনারা অবশ্যই শুনবেন। তবে আজকের এই ঘটনার প্রাসঙ্গিকতায় আমাদের এই স্ন্যাপটি নিতে হচ্ছে। বিষয়টি মূলত আসলে ডরের, আমরা খুব ছোট্ট একটা স্ন্যাপ নিব এবং এটা আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
পুছে যাওয়ার পরে আমার আব্বু জায়গা জায়গা থেকে ওষুধ আনতেছে, কিছু কিছু ওষুধ আনতেছে। আমার আম্মু কবিরাজ ধরতেছে, সুস্থ হই না, আমাকে একটা বাঁশের লাঠি দিল। লাঠি দেওয়ার পরে এই লাঠি নিয়ে আমি চলে আসছি ঢাকাতে। ঢাকাতে আইসে এই চাস্ত ভাইয়ের কাছে আসছি।
আচ্ছা,
আইসে বললাম ভাই এরকম এরকম। পরে চাস্ত ভাই তো মনে করেন ওনার দোকানে যে ছিলাম, আমি যে ওইখানে ছিলাম আমার গন্ধে কোন কাস্টমার কোন লোক ভিতরে ঢুকে না, এরকম গন্ধ
আপনার শরীরে।
তো তারপরে মনে করেন উনি আমারে বললো যে এখন কি করবি। তখন উনি এখানে ফার্নিচারের অনেকে তো আমাকে চিনে, ওইখানে উনি টাকা কালেকশন করলো। ওরা 1500 টাকা না 1600 টাকা উঠলো, ওরা ইয়েতে নিয়ে গেছে রামপুরের দিকে একটা নর্মাল মেডিকেল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে এটা এখানে হবে না, তার পঙ্গুতে নিয়ে যেতে হবে। পঙ্গুতে নিয়ে যেতে হবে। তখন আমার বললো যে তুই তো পঙ্গুতে গেলে এখানে তোর 15-20 হাজার টাকা লাগবে মিনিমাম। এখন আমরা হয়তো 5-10 হাজার টাকা আমরা ম্যানেজ করে দিলাম, 8 টাকা তো সম্ভব না। তখন আমার বলতেছে তুই তোর বাড়ি থেকে 5000 টাকা নিয়ে। আমি আব্বু আমারে বললাম যে 5000 টাকা দিতে, আমার আব্বু আমার 5000 টাকা দিল না। আমার আব্বু আম্মা কি করলো, আমাদের বাড়িটা তো বিক্রি করছে, নানার বাড়িতে আইসে একটু জায়গা কিনা বাড়ি করছে, এই বাড়িটাও বিক্রি করলো। এই বাড়িটা বিক্রি করে ওই যে আমার বড় ভাই বিয়ে করছে, ওই ওয়াইফ বিদায় করতেছে, কিন্তু আমাকে 5000 টাকা দিতেছে না। ওনারা তো বলতে পারতো যে আমার একটা ছেলে মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে, আমরা আপনাদের সমস্যাটা কয়দিন পরে সমাধান করতেছি, আমার বা ছেলেটাকে আগে বাঁচাই। আমার আব্বু আম্মা টাকাটা দিল না। তা আমি যাক আবার ঢাকা চলে আইলাম। ঢাকা আসার পরে আমার চাস্ত ভাই বলতেছে যে আমরা কি করবো কিছু তো করা নেই। তখন ওনার হাতে পায়ে ধরলাম, ধরার পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তা আমাকে ওনারা সিএনজি নিয়ে পঙ্গুতি নিয়ে গেল। পঙ্গুতি নিয়ে যাওয়ার পরে ডাক্তারে আমার ভাইয়ারে বলতেছে যে এরকম টাইমে আনছেন, একবারে সবকিছু নষ্ট করে আনছেন, ওনাকে 1 সপ্তাহ ওষুধ খাওয়াইতে হবে। 1 সপ্তাহ ওষুধ খাওয়ানোর পরে যে গাগুলো এগুলো যদি শুকায়, শুকানোর পরে তার পাটা এখানে কাটে ফেলা হবে। যখন এটা শুনলাম, শোনার পরে মনে করেন আমার কাছে খুব খারাপ লাগলো। আমাকে নিয়ে আসলো, যাক ওষুধ গুলো দিল, কম্পোট হাসপাতাল থেকে ওষুধ আনলো, ওখান থেকে ভালো ভালো পাওয়ারই ওষুধ আনলো। আনার পরে আমার বলতেছে যে ওষুধ গুলা খা। তখন আমার বলতেছে যে পাও কাইটা ফেলাইব। আর এলাকার ভিতরে তো মনে করেন আমি যে ওই যে আগে ছিলাম, আমার এলাকার ভিতরে আবার আমার পাশের এলাকায় একটা সন্ত্রাসী ছিল, সেই এলাকার ভিতরে মানে একটু ভালো সন্ত্রাসী, তার নাম হলো সেরা গালি। নানার বাড়ির পাশে দেইসোর এলাকায় একটা নাম ছিল, ওইখানে মানে সে চাঁদা দাবি করতে যায়, ওইখানে তার গণদোলাই দিছে। তো ওইখানে যে তখন তার গণদোলাইছে, তখন সে ভালো গেছে, তখন আমার নাম ওইটা গেছে সেরা গালি। যে এক সেরা গালি গেছে, এখন তো আরেক সেরা গালি এলাকার ভিতরে আছে। তখন সবাই বলতেছে যে যে এক সেরা গালি তো ভালোই গেছে গা, এই সেরা গালি তো এখন এই তো দেখ এই সেরা গালির একটা পাও গেছে গা, এই সেরা গালি আর বাঁচবো না, সবাই এরকম বলতেছে। তা আমি চলতেছি, আর আমার তো অনেক মানুষ বুঝাইতেছে, অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক বন্ধু বান্ধব, সবাই তো না, যারা অ্যাকচুয়ালি যাদেরকে আমি খাওয়াইছি তারা কিন্তু কে আমার পাশে আসে না, যাদেরকে খাওয়াই না, যাদেরকে কখনো পাত্তা দিই না, তারাই কিন্তু আমার পাশে দাঁড়াইছে। তো অনেকে অনেকভাবে বুঝাইতেছে বুঝাইতেছে। আমি কি করছি, আমার বড় বোন থাকে নরসিংদি, আমি কি করছি ওইখানে চলে গেছি। ওইখানে যায় মনে করেন একজন লাইন সেফ, ওই লাইন সেফের কাছে বললাম। বলার পরে মনে করেন ওনারা কি করলো, ওইখানে আমার টাকা কালেকশন করে দিল। আর যে আমার শরীরে যে সমস্যা গুলা, হাসপাতালে যায় 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 এই ঘাউ গুলা ড্রেসিং করাইতাম। এখানে ড্রেসিং করাইতে দৈনিক 300-400 টাকার মতো লাগতো। আস্তে 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 আমি মোটামুটি একটু ঘাউ গুলা শুকাইতেছে। তা আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে যে দেখ তোরা আমি একটা বুদ্ধি দেই, জীবনে তো অনেক কিছুই করছস, তবে আর একটা বুদ্ধি দেই যদি তোরা আল্লাহ মাফ করে। তো কি বুদ্ধি? তখন বলতেছে তুই জীবনে তোবা কর যে তুই আর কখনো খারাপ কিছু করবি না, কোন অবৈধ কাজের ভিতরে জড়িত হইবি না। তো তুই মনে কর সিলেট মাজার যাচ্ছিস, শপথ কর যে তুই কখনো আর খারাপ কিছু করবি না। তখন ওর কথা শুনে আমি মনে করেন এখানে তো ওই দিক থেকে তো সাহায্য উঠতেছে, যত মেইল ফ্যাক্টরি আছে মানে আমাকে অনেক মানুষের সাহায্য করছে। তখন আমি কি করছি, সিলেট মাজারে চলে গেছি। সিলেট মাজারে গেছি, যাওয়ার পরে মনে করেন আমার চাস্ত বেড়ে বললাম ভাই এরকম এরকম সিলেট মাজারে যাইতেছি। তখন আমার ভাই আমাকে 500 টাকা দিল, টাকা তো আমার কাছে আছে, তবে উনি আমার 500 দিল। দেওয়ার পরে আমি গেছি গা, তখন আমার উনি আবার বুদ্ধি দিল কি যে তুই এখানে যাস, তোর কাকা তো আছে, ছোট কাকা আছে সিলেটে, তোর কাকার লগে যায় দেখা করিস, দেখা করলে হয়তো তোরে দেখলে যদি মায়া লাগে যদি তোর 1-2 হাজার টাকা দেয়। আমি সিলেট মাজারে গেছি, মাজারটা যা শপথ করলাম, শপথ করে যাক অনেক কান্নাকাটি করলাম। কান্নাকাটি করার পরে আমার কাকারে ফোন দিলাম যে কাকা আমি তো সিলেটে আসছি। সিলেটে আসছি, কাকায় কইতেছে যে হায় হায় রে ভাতিজা, তুই আমার 2 দিন আগে জানাইতি, আমি তো কাকা তো কালকের নাইডে বাড়িতে চলে আইসি। তখন আমি চাস্ত বেড়ে বললাম যে ভাই এরকম এরকম, তুই কিছু কইস না, তুই থাক, আমি কাকিরে ফোন দিতেছি। তখন তো চাস্ত ভাই শিউর হলো যে না বাড়িতে যায় না, হয়তো আমি ওইখানে যাবো আমার কিছু সাহায্য করতে হবে, এই কারণে কাকা বলতেছে যে কাকা বাড়িতে চলে গেছে। তখন ভাই আমার বললো কে কাকা তো বাড়িতে যায় না। আচ্ছা ঠিক আছে, তুই এটা কারো কাছে কইস না, তুই যদি আবার কারো কাছে কস তাহলে এখানে আমি ফোর্ডমু। তখন যাক আমি আর এটা কারো কাছে বলি না, আমি চলে আসছি। চলে আসছি, আসার পরে মনে করেন আমি নসিন দিয়ে এখানে মনে করেন 2 কোটি তলে লাড়ি দিছে আমার আবার পঙ্গু থেকে, এই লাড়ি নিয়ে চলতেছি, আমি ওষুধ খাইতেছি, ডেসিং করাইতেছি, আস্তে 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 আমার পাওয়া সুস্থ হইতেছে, হালকা ভাবে সুস্থ হইতেছে। এদিকে থেকে তো সাহায্য, ওইখান থেকে পোলাপানির লগে চলাফেরা করতেছি, সোলানির সাথে পরিচয় হইতেছে, জায়গা জায়গা থেকে টাকা কালেকশন করতেছি, টাকা পাইতেছি, ভালো ভালো খাবার খাইতেছি, ডেসিং করাইতেছি, ওষুধ খাইতেছি। তখন আমার শরীরটা আস্তে আস্তে একটু ফিরে যাইতেছে। তারপরে আপনার এরকম ভাবে চলতেছি, হঠাৎ আমার এক ফ্রেন্ড অন্য মাশরাফুল বলতেছে যে তুই দেখ এক লাড়ি দিয়ে চলতে পারস কিনা। তখন আমি বলতেছি যে এক লাড়ি দিয়ে চলমু, কেমনে চলমু। তখন আমি এক লাড়ি দিয়ে চলাফেরা শুরু করছি, তখন দেখতেছি না আমি হাঁটতে পারতেছি, চলতেছি। পরবর্তীতে 1-2 মাস চলে গেছে, পরবর্তীতে আমি আরেকটা লাড়িও ছাড়াই দিছি, আরেকটা লাড়ি ছাড়াই দিছি। ছাড়াই দেওয়ার পরে দেখতেছি যে আমি হাঁটতেছি কিন্তু আমার এই পাওয়াটা এতটুকুর মতো খাড়া হয়ে গেছে,
এখন পর্যন্ত সেরকম
এখন পর্যন্ত সেরকম আমি এরকম ভাবে চলতেছি, পরে এতটুকুর মতো আমার এই পাওয়াটা খাটো। এই পাওয়াটা নিয়ে মনে করেন চলতেছি, কিন্তু মাঝে মধ্যে মনে করেন অনেকদিন যাবৎ ব্যথা করতো, মানে বেশি হাঁটলে ব্যথা করতো। ব্যথা করলে মনে করেন ব্যথার ওষুধ খাইতাম, ওষুধ খাওয়ার পরবর্তীতে আস্তে 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 আমি এখান থেকে মোটামুটি সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে তো এলাকার ভিতরে আতঙ্ক যে সেরাগালি তো আবার আসছে, সেরাগালি আবার আইসে, সেরাগালি সুস্থ হয়েছে। তো অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে, অনেকে বলতেছে যে অনেক কিছু করছিস তুই ভালো হয়ে যায়,
অভিশাপ লেগেছে,
অভিশাপ লাগছে। তা আমিও মনে করেন মানুষের কথা শুনে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি ভালো হয়ে যাবো। এই পর্যন্ত মনে করেন আমি এই খারাপ কাজগুলো একবার ইন্টারে ছাড়া দিলাম।
সৃষ্টিকর্তা তাকে শাস্তি দেবেন এবং সেটা যদি সৃষ্টিকর্তা হাতে নাতে দিয়ে দেওয়ার জায়গাটা সে যদি উপলব্ধি করতে পারে তাহলে মানুষ সেখান থেকে ফিরে আসে। কিন্তু কথা হচ্ছে মনের একটা অদ্ভুত রকমের মোচড় আছে, মনকে সবসময় মোটিভেশনের মধ্যে রাখতে হয় ভালো কাজের জন্য। সেই মোটিভেশনটা যখন কমে যায় তখন মন এবং মানুষের ভেতরের যে ষড়রিপু সেটা কোনো না কোনো ভাবে আবার সেই খারাপ জায়গাটায় মানুষকে নিয়ে যায়। 2002 সালেও কিন্তু ভালো পথে এসেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু সেটাই শেষ হলে খুব ভালো হতো, সেটা কিন্তু শেষ হয়নি। 2002 এর পরে আরেকটা অধ্যায়। ওকে, তারপরে
আমি কি করলাম, 2002 এ ভালো হয়ে গেছি, ভালো হয়ে যাওয়ার পরে আমি কারণবাজারে চলে আসছি। কারণবাজার থেকে আমি মতিঝিল গেছি, মতিঝিল মধ্যবিত্ত হলে ছবি দেখতে গেছি। তো ওইখানে মনে করেন টিকিট কাটতে, মানে টিকিট মাত্র খুলছে কাউন্টারটা, খুব বিনাবিলি হইতেছে। তো টিকিটও ওইখানে হলের একজন বলতেছে যে মানে ধাক্কা দিয়ে আমার বলতেছে যে এই সিরিয়ারা দাঁড়া। তখন উনি ধাক্কাটা যখন দিছে তখন আমার মাইন্ডে লাগছে আর আমি কি করছি মনে করেন, আমি ওরে ওনারাও ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার পরে উনি কি করছে আমার পুলিশের গাড়িতে উড়ে দিছে যে এখানে মনে করেন জোর করে টিকিট নিয়ে যাইতে, টিকিট কাটা টাকা দেয় না এরকম করতেছে। উনি কি করলো আমারে মনে করেন থানা দিয়ে দিল। তখন আমাকে মতিঝিল থানায় নিয়ে গেল। মতিঝিল থানা থেকে মনে করেন আমারে কোড়ে নিল, কোড়েতে সদরঘাটের ওখানে যে কোর্টটা কোড়ে নিল, কোর্টের থেকে আমার কেন্দ্রীয় কারাগারে পাঠাইলো। কেন্দ্রীয় কারাগারে আমি 11 দিন ছিলাম। 11 দিন পরে আমি জামিন পাইছি। ওইখান থেকে আসছি, যখন জেলখানা গেছি তখন মনে করেন প্রথমে ঢুকছি, ঢুকার পরে আমাকে গুড় আর এবং কি রুটি দিছে, ভিজা গুড় আর রুটি দিছে। রুটি দিছে যাক খাইলাম অনেক ক্ষুধা। খাওয়ার পরে আমি কতক্ষণ বসে থাকা যায় সিরিয়ালে, একটু দাঁড়াইছি আর মনে করেন আপনার পেয়ারি আসামি যারা, তাই একজন আইসা কি করছে আমার তাম করে আমার মানে পিঠের ভিতরে একটা থাপ্পড় দিয়ে বলতেছে বয়। যখন উনি থাপ্পড় দিছে তখন আমি ওনার একটা থাপ্পড় দিয়ে দিছি। বেদনের পরে মানে চারি কাতা ছয়ের মনে করেন দুই তিনটা পোলাপায় আসে আমার বলতেছে যে ওরে আমগো গ্রুপে নিয়ে, তখন আমার নিয়ে গেছে। এগারো দিনের মতো ছিলাম, খুব ভালোই লাগছে ওইখানে। আমার মানে ওইখানে মন টিকে গেছে,
মানে জেলের ভিতরে,
জেলখানার ভিতরে আমার মন টিকে গেছে। তখন কি করলাম, ওইখান থেকে বাইরেলাম। বাইরে আসার পরে মনে করেন আবার অবিত কাজগুলো শুরু,
জেলখানা যাওয়ার জন্য,
জেলখানা যাওয়ার জন্য আর এবং কি কাজগুলো শুরু করলাম। তখন আমার সিনিয়র চাস্তো ভাই, উনি মানে আমার সিনিয়রেরও সিনিয়র আমার চাস্তো ভাই, উনি মনে করেন ওনার কাছে আসলাম। আসার পরে উনি ফার্নিচারের কাজ করে দেলোয়ার ভাই, উনি চিল্লান দিয়ে হলো যে আমাদের আব্দুল এটা আবার আসা পড়ছে। তখন আমার মনে করেন কি করলো, তাতাড়ি মনে করেন পায়ে জোতা ছিল না, উনি তাতাড়ি 200 টাকা দিল, 100 টাকা দিয়ে জোতা কিনবি, 100 টাকা দিয়ে হোস্টেলে ভাত খাইবি। ওনার কারণে লইটা যে উনি আমার দিয়ে কাজ করাইব। এ আবার কাজ শুরু করলাম। এখন কাজ করতেছি মনে করেন আপনার প্রতি হলের ভিতরে মনে করেন টিকিট কাউন্টারে, কাউন্টারে যখন ভিড় পড়ে তখন মানি ব্যাগ মোবাইল আর এবং কি এরকম করতাম। শুক্রবারের দিন মসজিদে মনে করেন যখন নামাজ শেষ, নামাজ শেষ হওয়ার পরে যে মনে করেন মিলাদ হয়, মিলাদের পরে যে মিষ্টি দেয়, মিষ্টি দেওয়ার সময় কিন্তু একটা ভিড় পড়ে, ওই টাইমে কিন্তু মনে করেন তখন পকেট মারতাম। তারপরে এরকম করতাম, করার পরে মনে করেন মোবাইল টু বাই নাইন চাস্তো ভাইয়ের কাছে জমা দিতাম। মোবাইল তো মনে করেন অনেক মোবাইল, প্রত্যেক দিন দুইটা তিনটা মোবাইল মনে করেন নিতাম। তখন তো মনে করেন আরো তো যখন 2003-3.5 তখন তো মনে করেন ওরকম পকেট মেরের একটা ধারা নাম ছিল না। তখন মানুষের যেমনি মন সেমনি রাখতো। একদিন মতিঝিল থেকে একটা মানি ব্যাগ নিছি, এটার ভিতরে 2700 টাকা পাইছি আর এবং কি একটা ব্যাংকের চেক পাইছি আর একটা সিন্দুকের চাবি পাইছি, উনি আর একজন পুলিশের এসআই ওনার আইডেন্টি কার্ডটা পাইছি। পাওয়ার পরে চাস্তো বেরে দেখলাম, কয় হায় হায় রে তুই কোন জায়গায় কাজ করছস, এই লোকের কাছে যদি ধরা খাইতি তাহলে তো ছাড়া পাওয়ার সম্ভাবনা ছিল না। তো যাক এরকম করতেছি, মোবাইল টোবাইল মনে করেন কোন জায়গায় যদি কনসার্ট হয়, কোন জায়গাতে অনুষ্ঠান হয়, এভরিথিং জায়গাত মনে করেন আপনার সরার দূরদানে, তারপরে শিশু পার্কে যে টিকিট কাউন্টারটা, টিকিট কাউন্টারে, ওই এফএসআর কাউন্টারে, ভিতরে কাউন্টারে মেলা ভিড় পড়ে। এদিক থেকে মনে করেন মোটামুটি মনে করেন আমি খুব ভালো পর্যায়ে আছি, কাজ করতেছি, মোবাইল পাইতেছি 400-500-300 টাকা বিচতেছি। তখন তো আমি এগুলো বুঝি না, যা পাই আমার তাই লাভ। স্বাস্থ্য ভাইয়ের কাছে দিতেছি, স্বাস্থ্য ভাইকে এলো 300 দিছে, 400 দিছে, 500 দিছে, এরকম দিত আমারে। চলতেছি, খাইতেছি, চলতেছি, এরকম করতে 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 সব জায়গা তো চরাচরি, মানে এমন কোন জায়গা নাই যে আমার না চিনে, সব জায়গার ভিতরে চিনে। অনেকে আইসা বলতো, ভাই আমার একটা মোবাইল লাগতো, ভাই আপনি আমারে আমার একটু টাকা ফসা নাই তো, আপনি আমার 200 টাকা দেন, আমি আপনার শুক্রবারে মোবাইলটা দিব।
মানে মোটামুটি সব জায়গায় আপনি পরিচিত, পকেট মার,
পকেট মার পরিচিত।
প্রিয় শ্রোতা, আমাদের এই জায়গায় আর একটা বিরতির শব্দ আমরা শুনতে পেয়েছি। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, আমরা ফিরবো ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সাউন্ড এডিটর মঞ্জু এবং রয়েছে আরজি রাজু। একটি খুব সেন্সিটিভ একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়েছি, যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে রয়েছে আজকের রবিন। রবিনের জীবনের অপ্রিয় সত্যে আমরা রয়েছি। যারা রবিনকে দেখতে চান চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং একই সাথে বলতে চাই, যারা আমাদের এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান নিজের বিবেক বোধের জায়গা থেকে, তারা ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। ওকে, সবাই আপনাকে মনে করছে আপনি কাজটা করেন এবং কেউ কেউ এসে আপনাকে ধন্যবাদ দিচ্ছে যে এটা করে দিয়েন। হ্যাঁ বলুন। তারপর
তখন মনে করেন আমাকে 100 টাকা 200 টাকা 300 টাকা আমাকে অ্যাডভান্স দিতেছে, তো এই মানুষকে ফোন দিতেছি, সবার সাথে মানে কথা যা কাজও তা করতেছি। এরকম করতে 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 ওই যে তখন যে জেলখানা গেলাম, এ তখনকার থেকে আমার মামলা শুরু। মামলা খাইতেছি, ধরা খাইতেছি, জেলে নিতেছে, থানায় যাইতেছি, আসা যাওয়া করতেছি। এরকম করতে 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 যাক মামলা তো অনেকে খাইছি। তারপরে কারণবাজারে আসলাম, ওই যে আম্মান, আম্মান আবার আমাকে বলতেছে যে আবার এই লাইনটা চালাইতাম, লাইনটা চালাইতাম,
লাইনটা
এটা ওই যে এই যে ফুটপাতের লাইনটা।
ফুটপাতে কি মানে পকেট মারা?
না না, ফুটপাতে মনে করেন দোকানগুলো বসতেছে, এগুলোর থেকে টাকা কালেকশন করা, 20 টাকা 30 টাকা করে কালেকশন করা টাকাটা। তো এই টাকা আবার কালেকশন করলাম। এই কালেকশন করতে করতে মনে করেন এখান থেকে মনে করেন আমি দৈনিক 100 টাকা 200 টাকা 300 টাকা পাইতেছি। আর চাস্তো ভাইয়ের এখানে খাওয়া দাওয়া করতেছি, ঘুমাইতেছি কারখানায়, যে টাকাটা পাইতেছি এটা আমার থাকতেছে। তখন চিন্তা করলাম না অ্যাকচুয়ালি ভালো এই পথটা, যে খারাপ পথটা এই খারাপ পথটা একবারে ছেড়ে দিব, আর করবো না এটা। এটা একবার ইন টোটাল ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই লাইনটা চালাইতেছি, এর ভিতরে মনে করেন আমি একটা ফোন কিনছি, পার্সোনাল ফোন নেওয়ার পরে ফোনে কথা বলতেছি, বলতেছি আমার একটা চাস্তো ভাই যেটা তবে ছিল, ওরে নিয়ে আমি একদিন দেশে গেছি। তখন তো মানে 1-1.5 বছর চলে গেছে, তখন এখন মানুষ বলতেছে সব জায়গায় চলাফিরা হয়ে গেছে, দূরিতে ভালো হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি সব জায়গায়। তখন মানুষ বলতেছে তো চাস্তো ভাইয়ের সাথে দেশে গেছি, সবার সাথে দেশে যাওয়ার পরে জেঠতো ভাই আমার জেডিয়াম্মা বলতেছে যে এরকম এরকম তোর মোবাইলটা দি আমার বোনের একটা ফোন দে। তখন কি করলাম আমি আমার জেডির চাস্তো ভাইয়ের খালাম্মার ফোনে ফোন দিলাম, তা আমার মোবাইলে ছিল 2 টাকা। তো আমি চিন্তা করলাম ঈদের দিন যে তো বোনের সাথে বোন কথা বলবে, না হলে তো 2-10 মিনিট 15 মিনিট কথা বলবে। তো আচ্ছা ঠিক আছে জেডি, আমি নামাজ পড়ে একসাথে তারপরে মোবাইলে টাকা ঢুকামো, তারপর আপনি কথা বললেন। আমি কি করছি ফোনটা দিয়ে দিছি, লাইনটা আমি কাটা দিছি। লাইন কেটে দেওয়ার পরে আমি পরের দিন কি করছি ওই চাস্তো ভাইয়ের সাথে চাস্তো বোনের জামার বাড়িতে চলে গেছি। চলে যাওয়ার পরবর্তীতে মানে আমার জেডির বোনের ননদ, আমারও আন্টি হয়, ননদে আমাকে আমার ফোনে একটা মিস কল দিছে। মিস কল দেওয়ার পরে আমি ব্যাক করলাম কে কয় এরকম এরকম, আপনি কে, আপনি কালকে আমার মিস কল দিয়েছেন। তা আমার তো আর সঠিক স্মরণ নাই যে আমি কারে দিছি মিস কল। তো উনিও মনে করেন আপনার আমার জিজ্ঞাসা করতেছে আপনার বাড়ি কি, আমি মূল পাড়ায়। তো উনি আমার চিনছে, আমি কিন্তু ওনাকে চিনি না। উনি আমার সাথে খুব অভদ্র ব্যবহার করতেছে যে এই তোর যে এনে আস ওখান থেকে নিয়ে আমি, তো তুই আমার চিনস নি। আমি চিন্তা করতেছি আমি তো এক গুন্ডা, আমার কি গুন্ডার পরিচয় দেয়, আমি তো গুন্ডা আমি ছাড়িয়ে দিছি। তা আমি ওনার সাথে রাব ব্যবহার করতেছি, যাক দুষ্টামি ফাজলামি করতেছি, উনিও আমার সাথে দুষ্টামি ফাজলামি করতেছে, উনি বকাবকি করতেছে, আমিও বকাবকি করতেছি। হঠাৎ একদিন মনে করেন 10-12 দিন ওনাকে ফোন দিই না। একদিন আমি ঢাকাতে আসছি, ঢাকাতে এসে উনি বৈশারেছি অফিসার, আমি কই এই নাম্বার একটা ফোন দিই। তো ওনাকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে এই তুমি আমার নাম্বার এখন ফোন দিলে লেগে আজকে আমার গায়ে হলুদ। গায়ে হলুদ তাহলে তো ভালো, তো আপনি গায়ে হলুদ হলে কেউ কি ফোন নিয়ে গায়ে হলুদে বসে থাকে নাকি? এরকম কথা বলতে বলতে যাক ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পরে পরের দিন উনি আমাকে নিচে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে দেখেন আপনার সাথে আমি অনেক দুষ্টামি ফাজলামি করছি, আপনি আমার সাথে করছেন, দেখছিলি দেখেন আপনি কিন্তু আমার পরিচয়টা জানেন না। আমি কি না, পরে বলতেছে যে আমি এরকম এরকম আমার স্বাস্থ্য ভাই সুমনের নাম বললো যে আমি সুমনের খালার ননদ, আমার বাড়ি এই জায়গায় জায়গায়। তো আমি বললাম ও আংটি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো অ্যাকচুয়ালি কি দেখো যেটা সত্যি কথা, তোমার সাথে আমি দুষ্টামি ফাজলামি করছি, আসলে তোমার কণ্ঠটা আমার কাছে ভালো লাগছে। তো মেয়েটার সাথে দেখা করলাম, মেয়েটার সাথে দেখা করার পরে যেদিন মেয়েটার সাথে দেখা করছি সেদিনে মেয়েটা আমাকে পছন্দ করছে, আমিও মেয়েটাকে পছন্দ করছি। করার পরে যাক আবার 2-3 দিন পরে ঢাকাতে চলে আসছি, আসার পরে মেয়ে আমাকে বলতেছে যে আমার মেয়ের সম্পর্কটা তার ফ্যামিলি জানা গেছে ওনারা বলতেছে যে কি আমি আগের পিছনে যে কাজগুলো করছি এই কারণে ওনারা এই সম্পর্কটা মাইনা নিব না। তখন আমি মেয়েরে বললাম যে তুমি কি করবা? তখন মেয়ে বলতেছে আমি তোমার কাছে চলে আমো। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে চলে আসো। তো কি করলো আপনার পজরের নামাজে যখন আজান দিতেছে তখন এ বাড়ি থেকে চলে আসছে, চলে আসছে। আসার পরে মনে করেন আমি ওরা বলে দিছি যে এরকম 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 জায়গায় আসবা। কি করলো চাঁদপুর থেকে বাসে উঠছে, উঠার পরে আমি তাকে সাইনবোর্ড যা রিসিভ করছি, আমি আমার পরিচিত এক জায়গায় নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরবর্তীতে তার সাথে আমার সাথে ফিজিক্যাল রিয়েকশন হলো। হওয়ার পরে আমি আইসা পড়ছি, আমি কারণবাজার আবার চলে আসছি। তখন আমার কাছে টাকা ছিল না, আমি তো তখন মানে এই লাইন কালেকশন করতেছি, লাইন কালেকশন করে তো আমি আড়াতুড়া চলতেছি, এদিকে তো এখানে তো টাকা খরচ করতেছি, হোটেলে হোটেলে টাকা খরচ করতেছি। তারপরে আমি মেয়েটাকে আমার এক পরিচিতের বাসায় রাখলাম, রাখার পরে পরের দিন গেলাম। যাওয়ার পরে একজন মানে পরিচিত একজন লোক ডেক দিলাম যে আপনি বিয়ে পড়াইবেন, কাগজপত্র করবেন যে বিয়ে হয়েছে, আসলে কিন্তু কোনো বিয়ে না। তো ওই মেয়েটাকে মানে আমি কোনো কিছুই দেই না, আমার পরিচিত যে ছিল উনি একটা কাপড় দিছে, কাপড় দিয়ে ওরে সাজাইলো, সাজাইয়া বলতেছে যে বিয়ে। পরে ওনার নামে বিয়ে করলাম, যাকে ওনার বাসায় পরা এক সপ্তাহ মতো ছিলাম।
নামে বিয়ে করলেন? নামে বিয়ে করলেন,
নামে বিয়ে করলাম কি অ্যাকচুয়ালি কি আমাকে মেয়েটা আমার মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু মানুষ বলতেছে মেয়েটাকে একটু খারাপ দেখা যায়, চিকনা চিকনা ছিল, তো মানুষে বলতেছে মেয়েটা বেশি একটা ভালো না। তো যাক, যেহেতু মানুষ বলতেছে ভালো না,
তাহলে আপনার বিয়ে করার দরকারটা কি ছিল?
বিয়ে যদি মনে করেন তার সাথে যদি মিথ্যা আচরণে যদি বিয়েটা না করি, তাহলে তো তার সাথে আমার সাথে ফিজিক্যালি রিলেশনটা হবে না, সে তো এটা মানে নিবে না।
মানে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য,
শারীরিক সম্পর্কটা করার জন্য তাকে বলছি যে বিয়ে করছি। তখন তার বাড়ি থেকে ফোন দিল যে বিয়ে করছিস? হ্যাঁ করছি। কত টাকা ক্যাবিন করছো? 50,000 টাকা ক্যাবিন। যাক, কি করলাম, মেয়ের সাথে প্রায় 10 দিনের মতো ছিলাম। থাকার পরে মেয়ের বাড়িতে বলতেছে মেয়ের আব্বু আম্মু মাইনে নিছি, আসো আমাদের বাড়িতে আসো। গেলাম ওনাদের বাড়িতে, থাইকা 4 দিন ছিলাম। 4 দিন থাকার পরে মনে করেন ওনারা 5 দিনের টাইমে বলতেছে যে তোমরা বিয়ে করছো? হ্যাঁ করছি। কাগজপত্র কই? কাগজপত্র তো 2 মাসে বলতেছে যে 2 মাস পরে দিব কাগজপত্র। কাগজপত্র লাগবে, এমনকি তোমার গার্জিয়ান লাগবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সরি গার্জিয়ান পাশে আছেন, গার্জিয়ান নিয়ে নগদে ফোন দিছি আমার আব্বুর আম্মুরে যে আপনারা আসেন। বলতেছে আচ্ছা ঠিক আছে আসতেছি। আমি আপনার কোনো চিন্তা করবেন, আমার আব্বু আসতেছে। ওরে বললাম যে আমার আব্বু আসতেছে, একটু ভালো কিছু খাবার, একটু সুন্দর একটা পরিবেশ করো। এটা বলতেছি বিকেলে। রাত্রে হইলো, রাত্রে ছিলাম তার সাথে। সকালে ওইটা আমি ফ্রেশ হইলাম, ফ্রেশ হইয়া আমি বলতেছি তুমি নাস্তা বানাও, আমি একটু ফোনে টাকা ঢুকে আসি। এটা বলে আমি চলে আসি ওইখান থেকে, চলে আসছি। আমি বলতেছি যে তাহলে আমার নানার বাড়িতে যাই, কারণ আমার নানার বাড়িতে গেলে ওইখান থেকে আনার মতো ক্ষমতা নাই। আমার নানার বাড়িতে চলে গেলাম, যে আমার মামারা বললাম যে মামা এরকম এরকম কাহিনী, তারা তো আমার আটকান রয়েছে। কি তোরে আটকাইবো? পরে যাক, আমি গেলাম, সারাদিন গেছে ওদের বাড়িতে আমি যাই না, ফোন দিতেছে ফোন রিসিভ করি না। পরে আমার নানার বাড়ির পাশে আবার ওর আমার আবার বড় ভাইরার বাড়ি, নামে বড় ভাইরা, ওই ভাইরার বাড়ি, ওই ভাইরারে ওনারা জানাইলো। জানানোর পরে ভাইরা সহকারে সকালে পরের দিন ভোরে আমার শ্বশুর আর আমার ভাইরা আমার নানার বাড়িতে আসছে, আইসে বলতেছে এরকম এরকম। তখন আমি আমার মামার ঘরে শোয়া, আমার মামা বলতেছে যে হয়তো কালকে বিকেলে আসছে, কিন্তু ও তো চাঁদপুর চলে গেছে, নাই তো বাড়িতে, আপনারা সকাল 9টার দিকে আইন। তখন মনে করেন সকাল 9টার দিকে গেছি, আসছে ওনারা, আমি রাস্তার উপরে বসা, বসার পরে ওনারা আসছে। আসার পরে আমার বলতেছে আমার ভাইরা, তোরা তো বড় সাহস, এরকম করছিস এরকম করছিস। তখন আমার মামা রাগ করে কলার বাড়ি ধরে বসে, হে বেটা তুই আমার এলাকার ভিতরে আমার বাগনে রেখে কিরবি, তোগো মাইয়া ঢাকায় গেছে, আমার বাগনে কিন্তু তোগো বাড়িতে যায় না। তখন এরকম কয়ে বলতেছে যে তাহলে ভাই মইন ভাই এখন কি করবেন? আমার মামা বলতেছে যে আপনারা দেখ যেমন বিয়েটা হয়েছে, হইলে হয়েছে না হইলে হয়েছে, যদি আপনার মন চায় তাহলে আপনারা আবার নতুন করে বিয়ে ফোড়ান, সামাজিক দৃষ্টিতে যেভাবে সুন্দর হয়, তবে আমার বাগনারে টাকা দিতে হবো 50,000। ওনারা টাকা দিতে রাজি না, টাকা যেহেতু দিতে রাজি না, তাহলে এখন কি করবা কি করবা? তাহলে কইতেছে যে ওনারা কইতেছে যে আমি মেয়ে লয়ে মেয়ে থাক সিরিয়াল লয়ে সেটা তাও যাক শাশিরা, এটা মারি হয়ে গেল। ওই মেয়েটার সাথে এখনো ফোনে কথা হয়, এটা 2004 না জানি 5।
মানে এরপরে এই মেয়েটার সাথে আপনি আর সম্পর্ক রাখেননি?
এই মেয়েটার সাথে আর সম্পর্ক হয় না। পরে 1.5 বছর পরে মেয়েটা আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে বলতেছে যে
1.5 বছর আপনি কি করেছেন?
1.5 বছর এই লাইন কালেকশন করছি,
এগুলোই করেছেন কাজ?
এই লাইন কালেকশন করছি আর এখানে বাকি কাজগুলো এখানে করছি, হোটেলে হোটেলে কোনো মেয়ের সাথে আর যাই না।
ওকে, 1.5 বছর পর।
হ্যাঁ, 1.5 বছর পরে মেয়ে আমাকে ফোন দিছে যে কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কোথায় তুমি? কো আমি তো চট্টগ্রামে। কেন? আমার বোনের বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমি যা করছি না করছি অ্যাকচুয়ালি আমি ভুল করছি, তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আসো আমি তোমাকে বিয়ে করবো। তখন কি করলাম মনে করেন, সে আমাকে বিশ্বাস করে আবার আসছে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট ঢাকায়। ছাদাবাস থেকে রিসিভ করলাম, রিসিভ করে তার সন্ধ্যা হয়ে গেছে, কি করলাম ডাইরেক্ট নিলাম গই সদরঘাটে, সদরঘাটে লঞ্চে একটা কেবিন নিলাম। কেবিন নিয়ে কোথায় যাবে? আমি চাঁদপুরে যাবো। কেন? আমার নানার বাড়িতে যাবো, ওইখানে যাই তারপরে মনে করো সবকিছু করে বিয়ে করবো। লঞ্চে কেবিন নিলাম, কেবিন নিয়ে আমার পকেটে ছিল 400 টাকা। ওরা বললাম তোমার কাছে টাকা আছে? কত আছে? 2,000 টাকা। আচ্ছা 500 টাকা দাও, আমার কাছে 1,000 টাকা নোট বাংটি নেই, 500 টাকা দাও। 500 টাকা দিলো, লঞ্চের কেবিনের টাকা দিলাম। যাক রাত্রে ছিলাম, রাত্রে ফিজিক্যাল ইলেকশন হইলে হওয়ার পরে মনে করেন আমি 500 টাকা তো তার কাছ থেকে নিলাম। চাঁদপুর যখন আবার নামলাম, নামার পরে আমি মনে করেন কি করলাম, একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড গেলাম, বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট ঢাকা।
মানে ওর সাথে আর কোন যোগাযোগই রাখেন?
ওর সাথে আর কোন যোগাযোগ রাখি না, চলে আইসি।
এটাও শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য, দেড় বছর পর।
পরে যাক এটা গেল, যাওয়ার পরে যাক ভালোই গেলাম গা। ফোনে অনেক মেয়ের সাথে কথা হয়। পরে আমার একটা মা খালতো ভাই, আমি কি করছি এখানে তো ফুডের ভিতরে কোন দোকানপাট বলে তো আমার অর্ডার লাগে, এই কালেকশন তো আমি করতেছি, পুলিশের টাকা দিতেছি, আমি খাইতেছি, আস্তে আস্তে পুলিশের টাকা বাড়াই দিলাম, ফারিরে দিতেছি দৈনিক 200 টাকা 300 টাকা, থানা দিতেছি টাকা, টিআরি দিতেছি, পিআরি দিতেছি, ওসি সাহেবের ড্রাইভারে দিতেছি, সবার টাকা পয়সা দিতেছি, খাইতেছি। এরকম ভাবে ফোনে তো মেয়েদের সাথে কথা বলতেছি। তারপরে গেল আমার মাম খালতো ভাই রুবেল, রুবেলকে আইনে আমি এখানে এই যে ইয়েতে সামারিয়া কমিটি সেন্টারের সামনে একটা ফ্যাক্সরের দোকান বসাই দিছি। তো দেখি সারাক্ষণ শুধু ফোনে একটা মেয়েকে ফোনে কথা বলে, কিন্তু মেয়ে তারা পাত্তা দিতেছে না। তা আমি বলছি কি রে তুই এরকম কোন মেয়ের লোকের কথা কস, মেয়ে পাত্তা দেয় না। তখন আমি বললাম মেয়েটার নাম কি, তার নাম নুফুর। আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমার দে। নাম্বারটা নিলাম, নেওয়ার পরে ফোন দিলাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন কিনা, কি করতেছেন, এরকম ভাবে আস্তে 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 কথা বলতে 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 মানে মেয়ের কথা খুব চালানিলা চালানিলা কথা, রাজি হয় না। তা মেয়ের নাম হলো রেনু। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কি করতেছেন, এরকম আস্তে 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 কথা বলতে 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 কোরবানি ঈদ চলে আসছে। পুরা কথা বলছি 20-25 দিনের মতো, 25-30 এক মাসের দিন মতো কথা বলছি। বলার পরে ঈদের পরের দিন তার সাথে দেখা করছি। দেখা করার পরে মানে আমার মনে মনে আমার চিন্তা ছিল যদি কখনো কোনো মেয়েরে আমার লাইফ পার্টনার করি এরকম মেয়েকে করব, যে মেয়েদের মনে করেন হাতের ভিতরে হাতের পশম গুলা খুব বড় বড় থাকে, কিন্তু তাদের মনে করেন যে মুখের ভিতরে অনেক মেয়ের পশম থাকে না, তার ফেস কাটিং যেন অনেক সুন্দর হয়,
হাতের ভিতরে পশম থাকে বড় বড়।
হ্যাঁ
কেন,
ওই মেয়েরা নাকি ভাগ্যপতি খুব ভদ্র হয় এবং কি খুব ভালো।
এগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন?
এগুলো ফ্রেন্ড সার্কেলের কাছে শুনতাম, অনেক মানুষের কাছে শুনতাম।
টোটালি বোগাস। এখানে একটা কথা আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই, এগুলো আসলে আমাদের যেই কুসংস্কার বলি বা যাই বলি না কেন, আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় আছে মেয়েদেরকে নিয়ে। আপনারা জানেন যে বিভিন্ন রকমের কথা বলা হয়, হস্তিনী, সংখিনী, পদ্মিনী, কামিনী, এই যে টাইপস গুলো, এগুলো কিন্তু একদিনে এগুলো আসেনি, এগুলো এগুলোর ইতিহাস হাজার বছরের ইতিহাস। আপনারা যদি কৌটিল্যের অর্থশাস্ত্র পড়েন, কৌটিল্যের অর্থশাস্ত্র আপনারা নিশ্চয়ই জানেন যে খ্রিস্ট জন্মের যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার প্রায় 400 বছর আগে প্রাচীন ভারতে এই বইটি লিখেছিলেন হচ্ছে কৌটিল্য। হ্যাঁ, এবং যিনি চন্দ্রগুপ্তের সম্ভবত রাজদরবারের খুব উল্লেখযোগ্য একজন অর্থনীতিবিদ বা কেউ একজন ছিলেন, তিনি অর্থশাস্ত্র লিখেছিলেন রাজার জীবন আচরণের জন্য। এবং সেখানেও দেখবেন যে কৌটিল্যের অর্থশাস্ত্র নারীদেরকে কিভাবে বসে রাখা যায় সেজন্যও যেসব আইনকানুন নিয়মের কথা বলা হয়েছে খুব মান্ধাতার আমলের, অথচ ওই সময় সেটা কিন্তু আধুনিক ছিল। আমি আরেকটি বইয়ের রেফারেন্স আপনাদেরকে বলতে পারি, বইটা হয়তো অনেকেই পড়েছেন, বাতসায়নের কামাসূত্র। সেই কামাসূত্রের মধ্যেও কিন্তু নারীদেরকে ক্লাসিফাইড করা হয়েছে এভাবে, যে একটু আগে আমি উদাহরণ দিলাম। এগুলোর কোন সায়েন্টিফিক বেসিস নেই, কোনো ভিত্তি নেই, কিন্তু এগুলো লোকসমাজে এখনো প্রচলিত, এবং একেবারে গ্রামীণ সোসাইটিতে গেলে এগুলো এখনো প্রচলিত। ও যেটা শিখেছে ও কিন্তু নিজে নিজে শিখেনি, ও কারো না কারোর কাছ থেকে শুনেছে, এবং এগুলো কোনো না কোনো ভাবে বছরের পর বছর আমাদের সমাজে এগুলো এসছে। যারা নারীবাদী আছেন অনেকে, তারা হয়তো বিভিন্নভাবে বিষয়টি নিয়ে গবেষণা করলে আরো সুন্দর করে বলতে পারবেন। যাই হোক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার জায়গাতে আপনাদের অনেকের দ্বিমত করার সুযোগ থাকতে পারে, সেটাও সাদরে গ্রহণযোগ্য। যাই হোক বলুন, তারপর
তারপরে যাক আমি মেয়েটাকে খুব পছন্দ করলাম, পছন্দ করার পরে
মেয়েটার হাতে লোম ছিল এই জন্য।
তারপরে পছন্দ করার পরে সে যখন আসছে তখন তার বড় ভাইয়ের ছেলেটাকে কোলে ছিল, তখন আমি তাকে দেখলাম, দেখার পরে তাকে খুব পছন্দ হয়েছে, আর তারও পছন্দ হয়েছে আমাকে, কিন্তু তার অপছন্দ হয়েছে একটু যে আমি হাইটটা একটু কম। তখন যাক কি করলাম, তার সাথে আমি দেখা করলাম, দেখা করার পরে আমি চলে আসছি, চলে আসার পরে উনি আমাকে বলতেছে, এটা সকালে দেখা করছি, বিকালে বলতেছে যে আপনার সাথে আমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। আমি চিন্তা করছি যে আমি তো এলাকার ভিতরে আগের গাদ্দারে ছিলাম, তো এখন আবার গাদ্দারে পরিচয় দিলে সমস্যা কি, যাই আমি কি করছি, তুমি যেখানে আসো ওইখানে দাঁড়াই থাকো, আমি আসতেছি। কাশপুর একটা সিঞ্জি টান দিলাম, সিঞ্জি টান দিয়ে গেলাম, চলো গেলাম, যাই ওইখানে মনে করেন দেখি ওইখানে দাঁড়াবিছে, তখন যাই তাকে একটা করলাম, করে আমি চলে আসছি রাস্তার ভিতরে। আসার পরে সে আমাকে ফোন দিছে যে আপনি এই কাজটা কেন করলেন, তখন আমি বললাম যে তুমি না বলছো যে আমার সাথে সম্পর্ক করবে না, তো যেহেতু সম্পর্ক করবে না তাহলে এতদিন তো তোমার সাথে কথা বলে আমার ফোনে অনেক টাকা গেছে তাই না, তো এর বিনিময়ে কি পাবো আমি, যে এটাই পাইলাম। তারপরে আমি চলে আসছি, আসার পরে এখন তো মেয়েটার সাথে আমার সাথে 2 দিন যাবৎ কথা হয় না। 2 দিন পরে ঢাকায় চলে আসছি, পরে কি করলাম, আমার চাস্তো বের এখানে আসলাম যে রুমে, রুমের ভিতরে লক করে রুমটা লক করে অনেক কান্নাকাটি করতেছি মেয়েটার জন্য, তার সাথে সম্পর্ক করছি অ্যাকচুয়ালি এখন তো তারা বলতে পারি না। এই টাইমে আমার ফোন দিছে কে, আমার যে মামতো ভাই খালতো ভাই রুবেল, যে নাম্বারটা দিছে রুবেল ফোন দিছে, কি করতেছ, আমি কান্নাকাটি করতেছি, কই কি কান্দোস কে, আমি কিরকম এরকম হয় আমার বলতেছে, ভুলে যাইব, পরে মনে করেন ওই কি করলো, ওই ফোন দিল ওরে, কি বলছেন না বলছে, ওই ফোন দিয়ে আমার বলতেছে যে আপনি আমাকে বিয়ে করবেন। আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে আপনি আমাকে নিয়ে যেতে হবে। কালকে আপনি আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ
মেয়েটা বলতেছে আপনাকে,
হ্যাঁ মেয়েটা বলতেছে হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। এই কি করলাম মনে করেন আপনার সাদাবাস থেকে পত্রিকার গাড়ি ছাড়ে না, রাত্রে পত্রিকার গাড়ি করে আমি আর আমার তানবিন নামে একটা প্যান্ট চলে গেছি দেশে, বোরে যাওয়া পড়ছি। পচার পরে মনে করে সারাদিন ছিলাম, সন্ধ্যার দিকে আমার একটা প্যান্ট ছিল শাহ আলম নাম চিনজি চালায়, ওরে বললাম যে শাহ আলম এরকম এরকম এই জায়গায় যাম। বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মেয়েদের বাড়ির সামনে গেছি, সামনে যাওয়া মনে করেন আপনার সিএনজিটা নিয়ে বসে রয়েছি, বসে রয়েছি। একটা মুরব্বী এসে বলে যে এখানে কেড়ে, তখন তো মনে করেন আমি অবস্থা খারাপ, আমি মনে করছি যে হয়তো মেয়েটা বাইরে নিয়েছে, সে ধরা খাইছে, তার কারণে তার আব্বা চলে আইছে। আমি কি করছি মনে করেন পড়া দিছি দৌড়, দৌড় দেওয়ার পরে দেখি না মুরব্বী তো বেশি কিছু কয় না, চলে গেছে। চলে যাওয়ার পরবর্তীতে দেখি কুফায় একটা মেয়েটা আসতেছে, মেয়েটা আসতেছে পরে তারা কি করলাম টান দিয়ে তারা সিএনজি তুটেলাম, পরে তারা নিলাম চাঁদপুর লজঘাটে নিলাম। লজঘাটে নেওয়ার পরে বলতেছি না এখন রাত্রে যাওয়া যাবে না, সকালে যাবো। পরে আমার খালাম্মার বাড়িতে তারা নিয়ে গেলাম, খালাম্মার বাড়িতে নিয়ে যাওয়ার পরে রাত্রে ছিলাম, ভোরে তারা ঢাকা নিয়ে আসছি, নিয়ে আসার পরে রামপুরা টিভি সেন্টারের এখানে তাকে বিয়ে করলাম।
মেয়েটা আপনার সম্পর্কে কিছুই জানতো না, জানতো কি
না?
আপনি যেসব পকেটমারি করেন, অপরাধ করেন, আপনি মেয়েটা সম্পর্কে কিছু জানতেন?
মেয়েটা সম্পর্কে আমি কিছু জানতাম না, কারণ আমি তো অ্যাকচুয়ালি কি এই লাইনটা যখন কালেকশন করছি তখন তো আমি খুব সুখে খারাপ কাজ করি না, এলাকায়ও যাই না।
তো মেয়েটা সম্পর্কে আপনি না জেনে শুনে বিয়ে করে ফেললেন শুধুমাত্র ইমোশনের জায়গাটা থেকে?
হ্যাঁ। মেয়েটাকে
বিয়ে আপনার কাছে কি ছিল, আপনি বিয়ে বলতে কি বুঝতেন?
বিয়ে মানে এটাই বুঝতাম যে অ্যাকচুয়ালি সে আমার ওয়াইফ হবে, সে আমার খোঁজ খবর নেবে, এবং কি তার সাথে মনে করেন আমি যে বাহিরে ফিজিক্যালি রিলেশন করতেছি সেটা তো অবহিত করতেছি, সেটা তো খারাপ করতেছি। তাহলে একটা মেয়েকে যদি বিয়ে করি তার সাথে সংসার করবো, তার সাথে করবো, তাহলে আর খারাপ কাজটার সাথে লিপ্ত থাকবো না।
আপনি বিয়ে মানে এটাই বুঝতেন?
হ্যাঁ বিয়ে মানে এটাই বুঝতাম।
এই যে জন্যই আমি জিজ্ঞেস করেছি আসলে বিয়ে বলতে ও কি বোঝে, তাহলে ওর জন্য বিয়ে করাটা এতটা সহজ কেন হচ্ছে? ওকে হ্যাঁ বলুন। তারপরে
তাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে তারে নিয়ে গেলাম নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে নিছি চাইনবোর্ডের ওখানে নিছি, আর চাইনবোর্ড থেকে রিক্সা নিছি, রিক্সা নিছি আর পুলিশে তুলব যে তোমরা কোথা থেকে আসছো, এরকম এরকম জায়গা থেকে আসছি, তোমরা বিয়ে করছো? হ্যাঁ করছি। ডকুমেন্ট আছে? হ্যাঁ আছে, যে রিসিপ্টটা দিছে। তখন ঠাস করিয়া এসআইনাদানি দারোগা এসে বলতেছে যে আরে কি বিয়ে করলি তুই, প্রথম দিন বিয়ে করে রিক্সা বউ নিয়ে যাইতেছিস। তখন আমি আর কিছু বলি না, আমি তারে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে যাক তার সাথে সংসার করতেছি। চার পাঁচ দিন যখন গেছে তখন তার ফ্যামিলি জানছে, তার ফ্যামিলি জানার পরে তার বঞ্জামাই থাকে ঢাকা কালীগঞ্জে, কালীগঞ্জে থাকার পরে সে আমার সাথে দেখা করবে। তখন তারা আমি কি করলাম নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসলাম তারা কাঁঠালবাগান বাজারে, এখানে বাসা নিলাম দোতলায়, রুম নিছি, রুম নেওয়ার পরে তার বঞ্জামাই দেখা করবে। তো আমি এরকম টাইমে দেখা করছি, আজকে হলো মনে করেন আপনার কালকে এক তারিখ, আজকে তিরিশ তারিখ,
জি
এই মাসের আগের মাসে রুম কিন্তু না করে দিছি, রুম না করে দিছি, তিরিশ তারিখে উনি দেখা করিব, এক তারিখে মনে করেন ভোর সকালে এখান থেকে চলে যাবো যেন পরের দিন উনি আসতে যেন আর না পায়।
আচ্ছা
এরকম টাইমে ওনার সাথে দেখা করছি। তো ওনাকে মনে করেন তিরিশ তারিখে রাত্রে ওনাকে আমার বাসায় আনলাম, সন্ধ্যার দিকে বাসায় আনার পর ওনাকে আপ্যায়ন করলাম, করার পরে উনি আমার ওয়াইফকে যাওয়ার টাইমে ৫০০ টাকা দিয়ে গেছে যে সে যদি কোথাও চলে যায় যাওয়ার পরে তুই আসতে সুন্দর মতো বাড়িতে চলে যাবি। এটা যখন বলছে বলার পরে আমার ওয়াইফ আবার আমার বইলা দিছে। তো এই যাক এরকম করতে করতে আমার ওয়াইফ যখন আবার মনে করেন এখানে ছিল, আমার ভাড়া আসার আগে আমার মানে প্রচন্ড জিত তো আগে থেকে, আমার ওয়াইফ যদি কখনো ফোন দিতাম, ফোন দিলে ফোনটা রিসিভ করতে দেরি হইতো, দেরি হইতো, বাসা যায় তাকে অত্যন্ত মারতাম, তাকে অনেক মারা মারতাম, মানে আমার বাবা যেরকম আগে আমাকে মারতো সেম ওরকমে মারতাম। মারার পরে যা কয় কিছু বলতো না, আর যদি কোনো ভুল করে তাহলে কিন্তু সে বলতো না যে আমি ভুল করছি আর কখনো করবো না, এটা কিন্তু বলতো না। তা আমার জিতটা আরো বেশি বেড়ে যেত গা, ও অনেক মারতাম। সে কি করলো একদিন সকালবেলা চলে গেছে, আমি তার রাইখা এখানে আসছিলাম, এখানে আমি আবার রনিবের নামে এক দোকান লাইন তো চালাইতেছি, দোকানে ফুটপাতে ওনার একটা দোকান, তো ওনার দোকানে আমি আবার চাকরি নিছি ৫০০০ টাকা বেতন, আপনার এই লাইন থেকে মাসে ১৫-১৬০০০ টাকা আইতেছে, আর এখানে মনে করেন ৫০০০ টাকা একটা বেতনে চাকরি নিয়ে নিছি, চলতেছি ভালোই। সকালবেলা মনে করেন সে কি করলো, আমি তার রাইখা চলে আসছি, সে চলে গেছে, দুপুর বেলা বাসা গেছি, কিরিশে তো নাই। পরে তো আমি আমার বড় ভাইরে ফোন দিছি, এদিকে এদিকে ফোন দিছি, খুব কান্নাকাটি করতেছি আমি ওর জন্য। পরে ওর দুলা ভাইরে ফোন দিলাম, দুলা ভাই প্রথমে না করলো, পরবর্তীতে বললো হ্যাঁ আমাদের বাসা আসছে। যাক সে পাড়া দিল, পাড়া দেওয়ানোর পরে তারে এখান থেকে বাসা নিলাম কই আপনার মুগদা মান্ডাতে বাসা নিলাম। বাসা নেওয়ার পরে তারা গার্জিয়ান বলতেছে যে তোমরা বাড়িতে আসো, আমরা মাইনা নিছি। যাক আমিও প্রস্তুতি নিলাম, আমার এলাকা যত ফুলাফেন আছে, আগের যত ফুলাফেন আছে সব ফুলাফেন ফোন দিলাম যে এরকম 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 জায়গা ঢুকবো, এই এলাকা তো জানি যে এলাকাটা ভালো না, তবে তোরা কিছু মেশিন রেডি করে রাখিস, আমরা ওই এলাকা ঢুকবো। তখন আমার বড় ভাই রেখেলাম চল যেমন, আমি, আমার বড় ভাই আর আমার সাথে আরো 8টা পোলাপেন গেছে, 10টা পোলাপেন গেছে, 2টা মেশিন নিছে।
মেশিন মানে কি ধরনের মেশিন?
মেশিন মানে রিভলভার।
রিভলভার কোথায় পেয়েছেন এগুলো?
এটা মানে আমাদের এলাকার ভিতরে যে হাসান, হাসানের কাছে এগুলো অল টাইম থাকে। তো ওর লগের বলছি যে এরকম এরকম লোক দিয়েন, লোকের লগে মেশিন দিয়ে দিন। তো কি করলো, দুইটা লোক দিছে, দুইটা লোকের লগে দুইটা মেশিন দিছে, আর আমরা ছিলাম 10 জন 12 জন, আর এলাকার ভিতরে আরো 2 জনের ফোন দিছি পলিটিক্স যারা করে যে আমি এলাকা ঢুকতেছি। তখন তো আমি লাইন চালাইতেছি, আমার কিন্তু ভালো একটা ওয়েট হয়ে গেছে, জাম হয়ে গেছে, যে আমি ঢাকার ভিতরে এরকম অনেকে বলতেছে যে ঢাকা শহরের ভিতর চাঁদাবাজি করে, মানে পকেট মারির থেকে এখন চাঁদাবাজি গেলাম গা, যে ঢাকা শহর চাঁদা উড়াইতেছে, হেরে কত কত মানুষ এরা চাঁদা দিতেছে, হেরে ভয় পাইতেছে এরকম। পুলিশ প্রশাসনের সাথে হের সাথে ডাইরেক্ট চলাফেরা, পুলিশ প্রশাসনের সাথে বই একে চাতে চা খায় সিগারেট খায়, এরকম ভাবে আস্তে আস্তে আমার দাম হয়ে গেছে। আর আমিও মনে করেন সবার কাছে দাম পাইতেছি, ভালো একটা ওয়েট গেছে, সুন্দর মতো চলাফেরা করতেছি, ফুফাটিলি রাস্তা চলে যাইতেছি, আমি গেট আপ চেঞ্জ করে ফেলাইছি, মানুষের সাথে কথাবার্তি আসার ব্যবহার সবকিছু চেঞ্জ করে ফেলাইছি। যাক চলতেছি, গেছি, যাওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মিষ্টি টিষ্টি হান আদা যা আছে ব্লিটিং সব নিয়ে গেছি। একটা শ্বশুর বাড়িতে যেভাবে যাওয়া লাগে ওইভাবে গেছি। তারপরে গেলাম, যাওয়ার পরে ওনারা আমার ওয়াইফকে রাইখা দিছে দিবে না, পরে আমি ওরে রাইখে চলে আসছি। আমরা আসার পরে আমার নানার বাড়িতে আসছি, নানার বাড়িতে আসার পরে আমি গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করে আমি একা গেছি ওদের বাড়িতে, যেদিকে আমার শ্বশুর ভাত খাইতেছে আর আমার ওয়াইফ বসে রয়েছে। পরে আমি চোখটি দিলাম যে এদিকে আসো, এদিকে আসো বলে সে একটু সাইডে আসছে, 10 মিনিটের মতো কথা বলছি, 10 মিনিটের মতো কথা বলে এদিকে এদিকে চোখের মতো চাইছি, ছায়া যখন দেখতেছি কেউ নাই, আমরা দুইজনে মনে করেন জোতা হাতে নিয়ে দৌড় দৌড় দিয়ে মনে করেন এদিকে ফলো ফোন দিচ্ছি যে আমরা এদিকের থেকে দৌড় দিয়েছি, তোরা ওদিকের থেকে আগা, যদি কেউ পিছনে আইয়া তাহলে টেক আপ দিবি তোরা। যাক নিয়ে এলাম, নিয়ে আসার পরে মনে করেন এই সন্ধ্যার দিকে ডাইরেক্ট মাইক্রো নিয়ে ডাকাতে ডাকাতে নিয়ে আসার পরে আবার সংসার করতেছি, সংসার করতেছি। আর সে কি করতো, ওই যে আমার মানে আমার ফ্রেন্ড আর এবং কি তার সাথে আগে সম্পর্ক ছিল মাইনউদ্দিন নামে কুমিল্লা থানায়, ওর সাথে আবার ফোনে কথা বলতেছে। এই কি করতাম আমি, অত্যন্ত মারতাম। 2 বছর সংসার করার পরে আমার একটা মেয়ে হয়েছে।
প্রতিদিন আপনার বউয়ের গায়ে আপনি হাত তুলতেন?
অনেক মারা মারতাম, তখন তো এগুলো বুঝি না, তো অ্যাকচুয়ালি তারে মারতাম, তারপরও সে আমার সংসারে করতো। আমার একটা মেয়ে হলো, মেয়েটার নাম রিয়ামণি, অনেক সুন্দর একটা মেয়ে হয়েছে, মেয়েটার নাম রিয়ামণি রাখলাম। রাখার পরে সে আমার সংসার করতেছে, 4 বছর সংসার করছে। 4 বছর সংসার করার পরে সে আমার মাস থেকে চলে গেছে।
চলে গেল আপনার কাছ থেকে? কেন চলে গেল?
কেন চলে গেছে, দেশের বাড়িতে গেছে, যাওয়ার পরে সে বলতেছে আমার সংসার আর করবে না। এর ভিতরে আমি তাদের বাড়িতে মানে আমার যত বাসার ভিতরে যত মাল সামানা ছিল সব মাল সামানা তাদের বাড়িতে পাঠাই দিছি ঢাকাতে বাসা চেঞ্জ করে, আর হ্যান্ড ক্যাশ টাকা দিছি 30,000। আমাদের দেশের বাড়িতে জায়গা জমি নেই, তারা বলতেছে যে আমার শ্বশুর বলতেছে তুমি আমাদের এখানে টাকা পয়সা দাও, আমরা জায়গা টাকা কিনে দিব, তুমি এখানে বাড়ি ঘর করে থাকো। আমিও তো টাকা দিছি, ওনারা 30,000 টাকা পাইছে আর 20-30,000 টাকার মাল সামানা পাইছে, এতটুকু পাই ওনারা সন্তুষ্ট যে ওনাদের মেয়ে আর দিব না। যাক এরকম করে ওইটা মনে করেন কি করলাম, চেয়ারম্যানের সাথে তো আমার সাথে ভালো সম্পর্ক, চেয়ারম্যানকে ফোন দিলাম যে কাকা এরকম এরকম আমি তো একটা কাজ করছি। কি করছিস? আমি তো বিয়ে করছি। কবে? আমি তো কাকা বিয়ে করছি তো পরা 4 বছর মতন। কই করছিস? আমি এরকম এরকম। কয় হাই, তুই কি করলি? এই বাড়ির ভিতরে তুই গেছিস? তোরা কি এরকম লেভেলের? তুই যত খারাপ করস না করস, তোরা তো এই লেভেলের না, তুই এত নিচু লেভেলে কেমনে গেলি? তখন আমি বলছি যে কাকা অ্যাকচুয়ালি আমি তো জানি না। কাকা ঠিক আছে, তুই কাকার বাসায় আসিস সকালবেলা, একের সাথে নাস্তা খামো, নাস্তা খাই তোর সাথে কথা বলবো। এমনি হইলো এমপির ছোট ভাই চেয়ারম্যান। তো যাক আমি আর যাই না। যাই না কেন, যখন ওনার সাথে আগের দিন কথা বলছি, পরের দিন ওর সাথে একটু ভালো সম্পর্ক হয়ে গেছে। কই যাক, ঘরের মাই হলো তো হয়তো দুটা পাতিল এক জায়গায় থাকতে একটু বাড়ি খাইবে, এই কারণে বাইরের মানুষের জানানটা ঠিক হবে না। তো ওনারা জানাই না। পরে লাস্টে আবার ঢাকাতে আসছি, আসার পরে দেখি ভালো ব্যবহার করে কিনা, ভালো ব্যবহার করে না, পরে ওনারা জানাইলাম। জানানোর পরে উনি গেল ডাইরেক্ট আমার নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে তোমার কি সমস্যা, তোমাকে খানায় অভাব দে না, কাপড়ে না, কোনো কিছুতে অভাব দে? কয় না, তাহলে কেন যাবে না? সে আমাকে মারে। কেন মারে? আমি বলছি সে এরকম ব্যবহার করে আর সে বলছে আমাকে মারে। দুজনের একচুয়ালি আমারও দোষ নাই, তারও দোষ নাই। এখন চেয়ারম্যান বলতেছে যে তোরা আর মারবো না, যদি মারে তাহলে রিক্স আমি স্টামের উপরে সই লাগলো আমি দিব, তুমি যাও। সে বলতেছে না। আবার চেয়ারম্যান আবার আমার কাকার বন্ধু, কাকা বাইরের থেকে ফোন দিছে চেয়ারম্যানের যে সব বারপত্র তুমি নিয়ে নিয়ে আয়ো। আমার জিজ্ঞেসে যে এরকম তুই আর করবি না, আমি বলছি না, পরে তারপরও সে আসবে না। যাক চলে আইসি। আপনার আসার পরে এই যে রমজান ঈদ, রমজান ঈদের পরেও বৈঠক, আগেও বৈঠক হয়েছে, আসে নাই। রমজান ঈদে আমি দেশে গেছি, দেশে যাওয়ার পরে দেশে থেকে আসছি, রমজান ঈদের 2 দিন পরে আমার ফোন একটা রং নাম্বার একটা ফোন আসে। ফোন আসে, আসার পর একটা বাচ্চা ফোন ধরে, ফোন দিয়ে বলতেছে যে কে ভাই? আমি কি তুমি কে? কয় আমি তো আমার সজীব ভাইয়ের কাছে ফোন দিছি। আমি এখানে সজীব ভাইয়াটা কেউ থাকে না, রাখো। পরে টাস করে ফোনটা নিয়ে গেছে, একটা টান দিয়া মেয়ে নিয়ে গেছে, টান দিয়া মেয়ে নিয়ে গেছেন, তার নাম হইলো আপনার রিমু, সে ফোনটা নেওয়ার পরে আমাকে সালাম আলাইকি দিল। সালাম আলাইকি দেওয়ার পরে আমি কি ওয়া তোমার কণ্ঠটা তো খুব সুন্দর লাগতেছে, এই তোমার বয়সটা খুব ভালো।
আপনার সেকেন্ড ওয়াইফ থাকার অবস্থায় এই ঘটনা,
থাকা অবস্থায়
মানে কি সেকেন্ড ওয়াইফ কি যে আপনার চার বছর পরে সে চলে গেল সেই সময়ের পরের ঘটনা নাকি তার আগের ঘটনা? এটা
তার পরের ঘটনা, এটা তো মানে
তখন আপনার সাথে আমার ওয়াইফ থাকে না,
না
তখন আপনার একটা বাচ্চা হয়েছে।
হ্যাঁ সে তো
বছরের বাচ্চা,
সেই সময় প্রায় এক দেড় বছর হবে।
ওকে,
তারপরে সে যখন বলল যে আমার কন্ট আপনার কাছে কিরকম লাগে না লাগে আপনি কোথা থেকে বলছেন, তখন আমি বললাম ঢাকা থেকে। তখন তো বলছি তুমি কোথা থেকে বলছো? এটা নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? সাতার পাইয়া। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখো তোমার বয়সটা আমার কাছে ভালো লাগছে, তুমি আমাকে নেক্সট ফোন দিও। তখন বলতেছে আমি আপনাকে নেক্সট ফোন দিবো কেন, আপনি কি আমার পরিচিত লোক নাকি? এটা বলে আপনি এটা ফোনটা কাটা দিছে যে মেয়েটা আর ফোন দে না ফোন দে না। আমি তো মেয়েটার ফোনের অপেক্ষায়। দুই দিন পরে মেয়েটা আমাকে মিস কল দিল। দেওয়ার পরে ব্যাক করলাম, ব্যাক করার পরে মেয়েটার সাথে কথা বলতাম, জিজ্ঞাসা করলাম তোমরা ভাই বোন কয়জন? তারা দুই ভাই দুই বোন, তার নাম রিমু। পাঁচ দিন পরে রিমুর সাথে সম্পর্ক হয়। অফার করছি অফার করছি, সে রাজি হয় না, রাজি হয় না দেখে আমি আমার ফোনটা চুইজ অফ করে দিছি। ফোনটা চুইজ অফ করে দেওয়ার পরে আধা ঘন্টা পরে অন করছি, সে ফোন দিয়ে ফোন দিয়ে কান্নাকাটি, বাপ যে আমি রাজি হই না, কোন মেয়ে কি প্রথমে অফার করলে রাজি হয়, তুমি ফোনটা অফ করলে কেন? তখন আমি বললাম তুমি রাজি হও না কেন? তখন আমি বললাম যে দেখো রিমু, তুমি যদি আমার সাথে সম্পর্ক করো তাহলে বলো, যদি না করো তাহলে সেটাও বলো। কয় হ্যাঁ করব। তখন এই রিমুর সাথে আমার সাথে সম্পর্ক হয়। হওয়ার পরে আমি কি করলাম, তখন আমার বাসাতে মান্ডাতে, কিন্তু কারখানা বাজার কালেকশন করতেছি, তখন এখানে থাকি না। এর ভিতরে তো মনে করেন মানে মামলা তো মানে খাইতেছি এই লাইনের জন্য, চাঁদাবাজি মামলা, এরকম হামতাং মামলা, কিলাকিলি মারামারি মামলা, এভরিথিং খাইতেছি মামলা।
কতগুলো মামলা খেয়েছেন ততদিন পর্যন্ত?
অনেক,
হিসাব ছাড়া,
হিসাব ছাড়া আমার জানা মতে প্রায় 20-25টা মামলার সার্চশিট করে পাঠাইছি। তদন্ত রিপোর্ট গেছে এলাকার ভিতরে 10-12টা, এবং কি খাইডে আইছি, জাবি নেবার হইছি, হাজিরা দিছি, এভরিথিং। তো এখানে মনে করেন যখন দেখতেছি না আমার কারণ বাজার বাসা আমার নিরাপদ না, তখন তো আমি মান্ডা চলে গেছি। তো মান্ডা ওইখানে তো আমি ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, হোটেলে খাওয়া দাওয়া করি। তো হোটেলে একদিন খাওয়া দাওয়া করতেছি, আমার তাতে একটা ছেলে বলে ভাই আপনার ফোনে কার সাথে কথা বলেন? আমি কি নোয়াখালীর একটা মেয়ে। পরে বলতেছে তার বাড়ি কে? আমি সাতার পাইয়া। তোমার বাড়ি কে? সোনাইমণি। কয় আমাদের বাড়ি তো ভাই পাশাপড়তি এলাকা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভালো। তো ছেলেটার সাথে ভালো সম্পর্ক, যাক ছেলে একদিন হঠাৎ বাড়িতে যাইবো, আমি আচ্ছা ঠিক আছে যাও। তখন আমার হঠাৎ মনে হলো আরে এর দু পাশাপড়তি বাড়ি, তো আমি যদি দুটা ছবি দিতাম তাহলে তো ছবিটা দিয়ে আসতো আর মেয়েটা দুটা ছবি নিয়ে আসতো। ও ছেলেটার নাম ইকবাল, ইকবাল বাড়িতে চলে গেল। আমি বললাম যে ইকবাল তুমি এই কাজটা করলে না? কয় ভাই আপনি একটা কাজ করেন, আমার বনজামাই কালকে ঢাকা যাইতেছে, আপনি বনজামের কাছে সাদাবাস এসে ছবিগুলো দিয়ে দিন। আমি দুটা ছবি দিছি আর দুটা ডায়েরি দিছি। ওই ছেলেটা কি করছে, দুটা ডায়েরি আর দুটা ছবি নিয়ে ওর মাদ্রাসার সামনে গেছে। মাদ্রাসার সামনে যাওয়ার পরবর্তীতে মনে করেন সে তার সাথে আরেকটা ছেলে নিয়েছে, তার নাম ফয়েজ। ওর আবার ওদের বাজার, ওদের এলাকার ভিতরে বাজারের ভিতরে ওনার আবার আপনার মাস্টার লাইব্রেরি নামে একটা দোকান আছে, উনি আবার আর এক স্কুলের মাস্টার। ওই মাস্টার লাইব্রেরিতে সামনে যায় এই মেয়েটার এই গিফটটা দিছে, ছবিগুলো দিছে আর ওর ছবিগুলো নিয়ে এসে। এর ওর সাথে আবার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা আবার এই মাস্টার লাইব্রেরি চিনে। তখন কি করলো, এই তিন দিন পরে ছবিগুলো দেওয়ার তিন দিন পরে ও ঢাকাতে চলে আসছে। এই মেয়েটা কি করলো, শুক্রবার দিন আমার সাথে কথা বলতেছে, এমন তা তোমার ভাইয়া আসে দেখছে, দেখার পরে তারা মারছে। শনিবার দিন সে বাড়িতে ছিল, রোববারের দিন সে ঢাকাতে চলে আসলো। তো তাদের এলাকার থেকে সোনামণি গেছে, সোনামণি থেকে বাসে উঠে সে ঢাকাতে চলে আসছে। তো আমার বলতেছে আমার কাছে তো ভাড়া নাই। আমি বলছি তুমি কন্ট্যাক্টদারের নাম্বারে আমার একটা মিস কল দিবা। তো কন্ট্যাক্টদার নাম্বারে মিস কল দিছি, মিস কল দেওয়ার পরে কন্ট্যাক্টদারের সাথে আমি কথা বললাম যে আমার খালতো বোন আপনি তারা নিয়ে আসেন, আমি সাদাবাদ জনপদের মোয় আছি, এখান থেকে তারা রিসিভ করবো। এখান থেকে তারা রিসিভ করে নিয়ে আসলাম রিমুরে। রিমুরে নিয়ে আসার পরে রাত্রে আটটার দিকে রিমুকে বিয়ে করলাম মান্ডাতে। বিয়ে করছি, বিয়ে করার পরে আমি রাত্রে ছিলাম, সকালে আমার নাম্বার একটা ফোন আসছে যে আমি ফোনটা রিসিভ করলাম, সালাম আলাইকি দিলাম। সালাম আলাইকি দেওয়ার পরে আমি বাবু, কোন বাবু? টাঙ্গাইল্লা বাবু, কারণ বাজারের টাঙ্গাইল্লা বাবু আপনার, উনি কামি জগতের, কিছুদিন আগে বাইরের থেকে ভিতর থেকে বাড়ি হয়েছে, কামি জগতের টাঙ্গাইল্লা বাবু, ওনার নাম বলা দরকার না, উনি আবার বড় ধরনের একজন
কামি
জগতের, আমার ওনার ডাইনার ছিল, উনি আবার আমার খুব ক্লোজ আত্মীয়। তো ওনার ডাইনার ছিল, তখন উনি আমার বলছে, যখন ওনার নামটা বলছে তখন মানে আমার কাছে খুব খারাপ লাগছে যে উনি তো অনেক জগতের লোক, উনি তো খুব খারাপ জগতের লোক, উনি খুব বড় মাপের। তখন আমি বলতেছি যে বলতেছে তুমি কোন রবিন, কারণ বাজারের রবিন, তোমার সবাই চাঁদা দেয়, তুমি কোন রবিন? এর আগে রিমুরে যখন বিয়ে করছি, রিমুর বিয়ের করার রমজানীদের 20 রোজা রমজানে আমাকে দেখাইছিল।
কেন
দেখাইছে? এখানে সাংবাদিক সিনিয়র রিপোর্টার, উনি সব ফুটপাথের দোকানে জিজ্ঞেসে যে তুমি চাঁদা দাও কারা তোমরা? তখন বলছে রবিনকে দিই।
এই সেই রবিন? আপনি
এই সেই রবিন? চ্যানেলে দেখার পরে এখানে কিভাবে কিভাবে এখানে একটা মামলা হয়ে গেছে। চ্যানেলে দেখাইছে, দেখার পরে মনে করেন আপনার গ্রিন রোডের ভান্ডারে আর আপনার কাডাল বাগানের চান্দুমিয়ার একটা ফোলারে আকাশ এরেস করে পালাইছে। আমি নারায়ণগঞ্জে গেছি, নারায়ণগঞ্জে আসার পরে আমার নাম্বার একটা ফোন আছে যে ওদেরকে দুজনের এরেস করছে, দুজন লাইনম্যান। এখন তো লাইনম্যান ভাগ হয়ে গেছে, কেউ থানার কালেকশন করে, কেউ ফাঁড়ির কালেকশন করে, কেউ ওসি সাহেবের কালেকশন করে। তো ওই ওসি সাহেবের লাইনম্যানের দোষে, থানার লাইনম্যানের দোষে আমি ফাঁড়ির লাইনম্যান, আমি এরেস্ট হই না। আমি কি করছি, আমি লুকাই গেছি। লুকাই যাওয়ার পরবর্তীতে মনে করেন এখানে তো মামলা হয়েছে, এখন আর আমি বাসা থেকে বাইর হই না। পরে আমি কি করলাম, এখান থেকে বাসা নিয়ে গেলাম ডাইরেক্ট নরসিংদী। নরসিংদী যায় এখন তো মনে করেন কি করবো, ওইখানে মনে করেন আমার এক পরিচিত লোক আছে, তার সাথে মাছের ব্যবসা করতেছি। ওখানে বাসা নিয়েছি, বাসা নিয়ে তার সাথে মাছের ব্যবসা করতেছি। মাছের ব্যবসা করলাম এক মাসের মতন, কোরবানি ঈদে চলে আসছে, কোরবানি ঈদে আমার সাথে করছে। আমি আমার লাইফে কখনো মনে করেন ঈদের পোশাক কিনা ছাড়া বাকি থাকি না, কিন্তু এই ঈদে কোরবানি ঈদে আমি শুধু ওর জন্য ওর যা লাগে সবকিছু দিছি। আমি আমার জন্য দুটেকার সুতো কিনি না। তো যা কয় আমার কাছে ছিল ওই খুব হ্যাপি, ওরে বিয়ে করলাম। বিয়ে করার পরে যাক, ওদের বাড়ি থেকে ফোন আসতেছে, এদিক দিয়ে আমার নাম্বার তো গুরিন্দা বিভাগ সবার কাছে নাম্বার দিয়ে দিছে। ওর যে একটা আঙ্কেল আছে, উনি চট্টগ্রামের শিল্পপতি, আর ওনাদের সাথে মানে আমার শ্বশুরেরা খুব বড় মাপের। তো যাক, উনি পলিটিক্স করে, উনি খুব বড় মাপের, ওনারা তো সব জায়গায় নেট লাগাই দিছে। আমি সকালে নাম্বারটা অন করছি, অন করার পরে একজনকে ফোন দিছি, দেখতেছি নাম্বারের পিছনে একটা বেজাল বেজাল লাগতেছে। তার একজনকে ফোন দিলাম, ভাই এরকম এরকম কত আমার নাম্বারটা গুরিন্দা বিভাগের দেওয়া আছে, যে কোনো লোকের দেওয়া আছে তার কারণে কিন্তু এই প্রবলেমটা। যাক, ওই নাম্বারটা অফ করে দিলাম। ওনারা মনে করেন এরকম যেখানে থাকি ওনারা খোঁজ নিয়ে পালায়। আমার শাশুড়ির কাছে নাকি এরকম একটা কবিরাজ আছে, আর ওনারা মনে করেন কি করলো, ওই যে ছেলেটা দিয়ে ছবি দিছি, ওই ছেলেটা আর তার সাথে ফয়েজ ছেলেটা আর ওই যে মাস্টার লাইব্রেরি মাস্টার, তিনজনের নামে ওনারা কিডন্যাপ মামলা করে দিছে। মাস্টার কোন ওই দুটা ছেলেরা পায় না, ওই মাস্টার স্কুলের মাস্টাররা পাইছে। মাস্টার 17 দিন রিমান্ডে ছিল, 17 দিন রিমান্ডে থাকার পরে উনি 1,52,000 টাকা খরচ করে জামিনে বেরিয়েছে। জামিনে বেরোনোর পরে আমি কি করলাম, যাক ওনাদের সাথে যোগাযোগ হইতেছে, কথাবার্তা হইতেছে। এর ভিতরে যে 3 মাস সাড়ে 3 মাস আগে যে পুরো ঢাকা চিঠিতে কারণ ছিল না, এই দিনটা আমার শাশুড়ি খুব কান্নাকাটি করতেছে যে আমার ওয়াইফ একটু বাড়িতে পাঠাইতাম। আমি কি করলাম, তারে ইয়ের থেকে কাশপুরের থেকে আমি তারে বাসে উড়ে দিছি নোয়াখালীর। বাসে উড়ে দিয়া আমি মদনপুর পর্যন্ত তার আগে দিছি। এমন কোন প্যাসেঞ্জার না যে তার কান্না না দেখছে, সে আমার ছেড়ে যাইব না। পরে যাক, আমি তবু বলছি যে দেখো তোমার আম্মু যেহেতু কান্নাকাটি করে তাহলে তুমি যাও। সে চলে গেছে। চলে যাওয়ার পরবর্তীতে মনে করেন এখন আমি তো আর মাছের ব্যবসাও করি না। তার যেদিনকে নিয়েছে সেদিনকে তারা কোর্টে উঠেছে, কোর্টে তার স্টেটমেন্ট দিতে বাধ্য করেছে যে আমি তারা কিডন্যাপ করে নিয়ে গেছি। এখানে নারী নির্যাতন একটা মামলা হয়েছে, একটা যৌথ মামলা হয়েছে, একটা কিডন্যাপ মামলা হয়েছে, 3টা মামলা হয়েছে। পরে যাক, ওনারা তো মনে করেন আমারে খুঁজতেছে, আমি তো মনে করেন রিমুরে ছাড়া ওর সাথে কথা বলতে পারি না। পরে রিমু কি করলো, আপনার 2 বার লুকে আসতে চাইছিল, পারে না। তা আমি তো আমার লাইফে কখনো নোয়াখালী যাই না। পরে আমি রাত্রে নোয়াখালী চলে গেলাম, নোয়াখালী যাই হোস্টেলে উঠলাম। হোস্টেলে উঠা সকালে তারা ফোন দিয়ে অন্য নাম্বারে ফোন দিলাম, অন্য নাম্বারে ফোন দিয়ে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। সে কিন্তু চুরি করে আমার সাথে রুটিন কথা বলতেছে, সে কিন্তু আমার জন্য অনেক পাগল। পরে আবার 2 দিন পরে নোয়াখালী গেছি। তখন আমি যদি কখনো কিছু নাও রাখতাম, তবে আমি সবসময় একটা খুর আমার সাথে রাখতাম। আমি ফায়ার তেলের ভিতরে একটা ফুর নিয়ে আমি চলে গেছি তাদের বাড়িতে রাত্রে, তখন 11টা বাজে। তাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, মসজিদের সামনে যায় দাঁড়াইছি, ভাইয়া এরকম সিকশনে তাদের রাস্তাটা যে একটা মানুষ যে ওইখান থেকে পার হয়ে আইসা পড়বো এরকম কোন ক্যাপাসিটি নেই। আমি ওনাদের বাড়িতে বাড়ির সামনে গেছি আর মনে করেন এদিকে থেকে ওদিকে থেকে মানুষ লাইট মেরে জিজ্ঞেস, এই তুমি কে তুমি কে? তখন কি করছি আমি দিছি দৌড়, দৌড় দেওয়ার লগে লগে ওনাদের এলাকায় কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। যাক, আমি কি করলাম, বাগানে টাগানে দৌড় দিয়ে আমি সারে আসি। আমার সারে আসার 5 মিনিট পরে মনে করেন সে বাড়ি থেকে চলে আসছে, তখন বাজে 11টা। তারা পায় না 12:30 বাজে, তারা অন্য বাড়ি থেকে খুঁজা পাইছে তারা দৌড়ে নিয়ে গেছে গা। আর আমি কি করছি, সোনাইমুড়ি গেছি, সোনাইমুড়ি থেকে বাসে উঠে ডাইরেক্ট ঢাকায় চলে আসছি। যাক, এর ভিতরে সে তো আর আবার কয়দিন পরে লুকে আসতে চাইছিল, পারে না। এরকম করতে 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 তার সাথে আমার সাথে রুটিন যোগাযোগ হইতেছে, এবং কি তার ফ্যামিলি তো মনে করেন আমাকে দৌড়াইতেছে, আমার গ্রামের বাড়িতে পর্যন্ত পুলিশ পাঠাইতেছে, পুলিশ আসা যাওয়া করতেছে, এবং কি র‍্যাপের থেকেও কিছু তদন্ত চাইতেছে। এরকম করতে করতে এখন তো রিমুর ফিসে যে আমি দৌড়াবো আমার কাছে টাকা নেই। তখন আমি কি করলাম, নিজের কাছে পলিটিক্স করলাম, কারণ একদিন আমি শাহবাগ থেকে বাসে যাইতেছি দেখছি যে জানালার পাশে মোবাইলে এরকম ভাবে কথা বলতেছে যে মোবাইলটা থাস করে একজনে থাবা দিছে। তখন আমার ব্রেনটা খেলল না, এখন বর্তমানে কাজ এটা। আবার কি করলাম, কাশপুর ব্রিজে চলে গেলাম। কাশপুর ব্রিজে যাওয়ার পরে মনে করেন মানুষে এরকম জানালার পাশে ফোনে কথা বলে, ফোন টান দেন শুরু দিলাম, রিমুর ফিসে তোমার টাকা খরচ করতে হইব।
আচ্ছা, কতগুলো ফোন এভাবে চুরি করেছেন বা ছিনতাই করেছেন এভাবে?
অনেক ফোন, এরকম ভাবে মনে করেন আপনার করতেছি আর রুমের ফিসে টাকা ব্যয় করতেছি।
এই যে ফোনগুলো পান আপনারা, ফোনগুলো পাওয়ার পরে ফোনগুলোকে শেষ করে দেন কিভাবে, গায়েব করেন কিভাবে?
এগুলো বিক্রি করি মনে করেন।
ফোন নেন, নেওয়ার পরে কস্ট কাজটা কি হয়?
ফোনটা নেওয়ার পরে সিমগুলো ভাঙ্গে পরে, সিমগুলো ভাঙ্গার পরে কাশপুর ব্রিজের নিচে এখানে সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি হয়, ওইখানে বিক্রি করতাম অথবা কোনো মানুষের কাছে বিক্রি করতাম। কারণ আমি তো কথাবার্তা ল্যাঙ্গুয়েজে বোঝা যায় না যে আমি একজন চোর, মানুষের সাথে এরকম ভাবে চলাফেরা করি। আর আমাকে কিন্তু আমি যেই জায়গায় যাই ভাই, কথা বললে মানে ভালো ভালো ফোফাইটিলি লোক আমার ওরকম দাম দেয়, তারপরে এরকম ভাবে বিক্রি করতাম। যাক, এরকম ভাবে এই রাস্তাটা ছেড়ে দিলাম। এই রাস্তাটা ছেড়ে দিয়ে কি করলাম, যাত্রাবাড়ি ওভার ব্রিজের নিচে আপনার মনে করেন মহিলারা যে পাস হাতে নিয়ে যায় রিক্সা দিয়া, এই পাস টান দিতেছি, পাস টান দেওয়া নিয়ে মনে করেন এটা 10-12 দিন করলাম। তো একদিন হঠাৎ মনে করেন আরেকদিন সন্ধ্যার দিকে মনে করেন একজন মহিলার একটা চেইন টান দিলাম, চেইন টান দেওয়ার পরে ওইখানে আমি ধরা খেলাম। ধরা করার পরে আমাকে যাত্রাবাড়ি থানা ট্রান্সফার করা, যাত্রাবাড়ি থানা থেকে পরের দিন আমাকে কোর্টে নিলে, কোর্টের থেকে আমি এর ভিতরে আমাকে এসআই বললো যে এরকম এরকম তুমি 10,000 টাকা দাও, তোমার নামে আমি একটা ফাঁসানি মামলা দিয়ে দিব, যদি তুমি না দাও তাহলে পেন্ডিং মামলা দিব, চিন্তাই মামলা দিব, তুমি মনে করো 10,000 টাকা দাও তাহলে আমরা ফাঁসানি মামলা দিয়ে দিব। আমি বলতে চাইছি ঠিক আছে তাহলে আমি 7,000 টাকা আছে আমার কাছে, 7,000 টাকা দিই আপনি আমার ফাঁসানি মামলাটা দিয়ে দেন। ওনারা কি করলো, আপনার চিন্তাই মামলা দিছে, 7,000 টাকাও খাইছে। দেওয়ার পরে যা করে গেলাম, করে যায় আমি উকিল ধরলাম, উকিল ধরছি, উকিল দেওয়ার পরে মনে করেন আমি আমার পরিচিত একজনকে ফোন দিলাম, ওনার নাম বলতে চাই না, ওনাকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওনার সাথে কথা বলছে, উনি নগদ 1,000 টাকা পাঠাইছে উকিলেরে। এই উকিলে আর আমার জামিন করায় না। আমি কি করছি দেখছি, আমি কাস্টমিতে বসে রয়েছি, আরেক উকিলে আমার বলতেছে তোমার উকিল ধরছো, আমি কি না এই উকিলের ধরলাম, এই উকিলের ধরে এই উকিল দিয়ে জামিন করাইলাম। আবার আমার ওই লোক পরিচিত নাম্বার, পরিচিত ওনার নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিছে, উনি ওনার নাম্বার আবার 2,000 টাকা পাঠা দিছে, 2,000 টাকা পাঠাইছে, যাক এ আমার জামিন করে দিছে। এখন তো ওই উকিলে তো আমার থেকে 1,000 টাকা নিছে, জামিন করায় না। বাসা আসলাম, আইসা ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে পরের দিন ওনাকে ফোন দিলাম যে এরকম এরকম ভাইয়া আপনি আমার একটা লোক আছে জামিন করাই দিতে হইবো, কত তুমি আসো। গেছি, যাওয়ার পরে ওনাকে আমি সালাম দিয়ে বললাম আমাকে চিনছেন, হ্যাঁ চিনছি, আমি কালকে 1,000 টাকা নিয়েছিলেন, টাকাটা দেন, টাকা তোমার পিছে খরচ করছি না এটা বলছে। আর মনে করেন আমি রাপ করে ওনার করলো বেলায় ওখানে ধরে নিছি যে আপনি আমার জামিন করেন, আপনি আমার কাছে টাকা কেন নিছেন, যাক ওনার কাছ থেকে আমি 500 টাকা আদায় করে নিয়েছি। তারপরের দিন আমি কি করলাম, আবার যাত্রাবাড়ি গেলাম, যাত্রাবাড়ি যাওয়ার পরে আমি একটা ব্যাগ টান দিলাম, নগদ হ্যান্ড ক্যাশ 10,000 টাকা পাইছি, আর আপনার দুইটা আংটি পাইছি, একটা গোলার চেইন পাইছি, আর একটা কানের জিনিস পাইছি, এগুলা মনে করেন আপনার 85,000 টাকা বিক্রি করলাম, আর নগদ পাইছি 10,000 টাকা, এই টাকাও আবার রিমোর ফিসে ব্যয় করলাম। আবার কোথায় ভালো কবিরাজ আছে, মানে এরকম কোন কবিরাজ নাই যে টাকা ব্যয় না করছি। এই করতে 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 এখন বর্তমানে রিমুর আশা ছেড়ে দিছি, আর এবং কি রিমু আমার সাথে মাঝে মধ্যে ফোন দেয়, রিমুর সাথে মাঝে মধ্যে যোগাযোগ হয়, আর এই কাজটাও চালিয়ে দিছি। এখন বর্তমানে আমি সবকিছু চালি, এখন আমি একটা অটো চালাইতেছি, অটো গিয়ে আমি বর্তমানে এখন যে জায়গায় থাকতেছি ওই জায়গার ভিতরে মানে একটা পরিচিত ছোট ভাইয়ের মতনে বা ফ্রেন্ডের মতনে ওরা বলছি ভাই আমার জন্য একটা কিছু করো, তখন বলতেছে আমি এটা চালাই। তখন আমি কি করছি 4 দিন অটো ভাড়া চালাইছি, অটো ভাড়া চালানোর পরে আমি কি করছি 4 দিন পরে আমি গাড়ির মালিকের বললাম যে আপনার গাড়িটা বিক্রি করবেন, কোথায় বিক্রি করবো, কত টাকা, এত টাকা, আমি ঠিক আছে আমি কিস্তিতে আপনাকে টাকা দেবো। এখন ওনার কাছ থেকে গাড়িটা আমি কিনে নিছি, আজকে 19 দিন আমি প্রতিদিন ওনাকে 500 টাকা করে দিতেছি আর গাড়িটা চালাইতেছি।
তার মানে আপনি এখনো এক ধরনের অসুস্থ জীবনের মধ্যে আছেন?
জি অসুস্থ।
আপনার বয়স কত এখন?
এখন বর্তমানে বয়স চলছে 27।
27 বছর। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা এই যে এক মাস যাবত মনে করেন আর জীবনে মানে যা গেছে না গেছে আমি আর কখনো কোনো কিছু করবো না, এবং কি যে অটোটা কিনছি অটোটা চালাইতেছি অটোটার আর আপনার 1.5 মাসে কিস্তিটা আছে, কিস্তি শেষে অটোটা আমার
সুস্থ জীবনে ফিরে যাবে।
তাহলে আমি একটা অটো চালাইলে অটো থেকে আমার মনে করেন প্রতি মাসে 10-15,000 টাকা আসবে, আর আমার খারাপ কাজ করার কোনো দরকার নেই, এবং কি আমি এই খারাপ কাজের সাথে আর কখনো লিপ্ত হইতে চাই না।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রবিনের জীবনের অপ্রিয় সত্য। আমাদের সঙ্গে যিনি আছেন মানে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর যিনি এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছেন, তার মূল্যবান মতামত আমরা এখন জানব। তো ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই পুরো বিষয়টা জেনে?
আমরা রবিনের কাহিনী শুনলাম, যাহা বলবো স্বাস্থ্যবল অনুষ্ঠানে আমরা অনেক ধরনের অপরাধের কাহিনী শুনি, আমরা দুই ধরনের অপরাধী দেখি, এক হচ্ছে যা ক্রিমিনাল যারা একেবারে ভিতর থেকে এবং চরিত্রগত দিক থেকেই সমাজবৃদ্ধি হয়ে ওঠে এবং পরবর্তী পর্যায়ে বড় দলের অপরাধী হয়ে ওঠে, আর কেউ হয়তো পরিস্থিতিগত কারণে সাময়িকভাবে অপরাধী হয়েছে। রবিনের ব্যাপারটা হচ্ছে এই প্রথম শ্রেণীর যারা স্বভাবগতভাবে ব্যক্তিত্বের বা চরিত্রের ভিতরে বৈকল্য সৃষ্টি হয়েছে, ত্রুটি হয়েছে, যাকে আমরা বলি কোয়ালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের মধ্যে ত্রুটি। বেশিরভাগ ক্ষেত্রে এরা হয় এন্টি সোশ্যাল পার্সোনালিটি বা সমাজবিধি ব্যক্তিত্ব, এবং এরাই কিন্তু বিভিন্ন রকমের অপরাধ, মাদক আসক্তি শুরু করে সেটা এরা জানি পতিতালয়ে যাওয়া, এইসব সব অপরাধী তারা সংগ্রহ থাকে। আমি অনেকবারই এই অনুষ্ঠানে বলেছিলাম যে এভাবে যারা দাঁত এবং ক্রিমিনাল হয়ে থাকে তারা কিন্তু ছোটকাল থেকেই এই বকাট হয়ে থাকে। তাদের এটাকে আমরা বলি কন্ট্যাক্ট ডিসঅর্ডার বা আচরণগত সমস্যা। অর্থাৎ ছোটকাল থেকেই তারা মিথ্যা কথা বলে, চুরি করে, মুরব্বীদের মানে না, স্কুল ফাঁকি দেয়, ক্লাস করে না, এবং এর সঙ্গে তার সঙ্গে মারামারি করতে থাকে। এবং এই কারণে রবিনের ক্ষেত্রে তাই হয়েছিল, এবং তার প্রতিবেশীরা এসে তার বাবার কাছে তার নামে অভিযোগ করত, যার ফলে তার বাবা তাকে মারত, তাকে সংশোধন করার চেষ্টা করত। কিন্তু এই কথা এখানে একটু বলা দরকার যে কোন বকাতে ছেলে বা কোন খারাপ প্রকৃতির ছেলেকে মার দিয়ে বা গুরুতর ভাবে শাসন করে কিন্তু তাকে ভালো করা যায় না। এখানে মা বাবা যেটা করতে হবে যে কোনোভাবেই তাকে হয়তো মারা যাবে না বা তিরস্কার করা যাবে না, কিন্তু তার এই যে সমাজবিধি কাজ, অপরাধী কাজ বা তার এই যে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের যে বকাটপনা কাজ, এগুলিকেও কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। অর্থাৎ সংসারের ভিতরে একটা ডিসিপ্লিনারি অ্যাকশন থাকতে হবে। তো এই যে আমাদের পরিবারের যে এই যে লালন পালন পদ্ধতি, প্যারেন্টিং যে স্টাইল, সেটা একটু বদলে দিতে হবে, তাহলে কিন্তু এই রোগীরা আরো খারাপ হয়ে যাবে না। কারণ প্রথম কিন্তু তারা আচরণগত সমস্যাতে শুরু হয়, পরবর্তী পর্যায়ে ওই স্বভাবটা তাদের এমনভাবে দৃঢ়ভাবে দেখে যায় ব্যক্তিটির ভিতর যে পরবর্তী পর্যায়ে তারা বড় হয়ে তারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটিতে হয়। এখন সর্বশেষ এ কথা বলা হচ্ছে যে এখন তারা কি করতে পারে বা তাদের জন্য আমরা কি করতে পারি। আমি অনেকবার অসবরতায় একই কথা বলছি, পরিবারের আগে যেটা বললাম পারিবারিক শিক্ষাটা ইম্পর্টেন্ট, সেখানে যদি একটা বড় ধরনের সুপারভিশন মনিটরিং না থাকে, ছেলে সন্তানদের উপকরণ কোথায় যায় কেমন ভাবে চলে, এবং ভালো কাজের জন্য যদি পুরস্কার না থাকে এবং খারাপ কাজের জন্য যদি দৃঢ়তার সহিত শৃঙ্খলা না মানার জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে বকে যেতে থাকে। আর পরবর্তী পর্যায়ে ওই যে অপরাজনীতি, আমাদের কুরাজনীতি যেগুলি আছে, তথাকথিত মাস্তান বড় ভাই যারা আছে, এরা যে রাজত্ব করতেছে, সেই রাজত্ব গুলো যদি সমাজ রাষ্ট্র বানতে না পারে তাহলে কিন্তু এগুলো আরো প্রশ্রয় পাবে। আমাদের এটা প্রতিরোধের প্রধান শর্তই হচ্ছে পরিবারে প্রথম প্রাথমিক শিক্ষা, এরপর সে সামাজিক এবং রাষ্ট্রীয় এবং প্রশাসনিক আইনগতভাবে তাদেরকে যথাযথভাবে যথাযথ সময়ে উপযুক্তভাবে ব্যবস্থা গ্রহণ। কিন্তু আমাদের সমাজে আইনের শাসন বা এই অপরাধীদের যে সবসময় ধরা পড়ে বা ধরা পড়লেও তারা শাস্তি পায় এই ব্যাপারটা মোটেই ভালোভাবে হচ্ছে না। অতএব একটা সুশাসনের যে ব্যাপার, সেই ব্যাপারটা যদি আমরা তৈরি করতে পারি এবং যথাসময়ে যদি আমরা সমাজের ভিতরে কিছু মূল্যবোধগত পরিবর্তন ঘটাতে পারি, রাষ্ট্রীয়ভাবে এবং প্রশাসনিকভাবে যদি আইনের শাসনটা খুব ভালোভাবে তৈরি হতে পারে, এবং পরিবারে যদি একটা ভালোভাবে প্যান্টিং স্টাইল, গুড প্যান্টিং স্টাইল বলি, সেই ব্যাপারটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আর অন্য কোনো রোগীর হয়তো আমরা হয়তো সমাজের তৈরি নাও হতে পারে। এভাবেই আমরা রবীন্দ্রের মতন খুশি ছেলে মেয়েদেরকে খারাপ পথ থেকে বা অপরাধের জগতে না পেয়ে একটা সুস্থ জীবন যাপনের পথে ধরে রাখতে সক্ষম হতে পারি।
ওকে, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে, অনেক অনেক SMS এবং ইমেইল, একই সাথে ফেসবুকে আমরা কমেন্টস পেয়েছি। রবিন, আপনার সম্পর্কে যা লিখেছে মানুষ, শ্রোতারা কয়েকটা স্যাম্পল এখানে পড়তে চাই। হৃদয় ঢাকা থেকে লিখেছে, রবিনের গল্পটা শুনলাম, রবিন যে একজন জঘন্য ধরনের অপরাধী তা তো ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। আমি জানি অনেকেই বকাবাজি করবে, গালি দেবে, আমি শুধু এটুকু বলবো রবিন যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে সেহেতু ওকে একটা সুযোগ আমরা অবশ্যই দিতে পারি। কামরান খুলনা থেকে লিখেছে, ভাইয়া রবিন এমন কোন অপরাধ নেই যা ও করেনি, রবিনের ওপর আমার প্রচন্ড রকমের ঘৃণা হচ্ছে, ভাইয়া ওকে একবার শুধু বাইরে বের করে দেন, বাংলার 16 কোটি মানুষ ওকে পিটিয়ে তুলোধুনো করবে। শাকিল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া রবিনের নামে এখনো প্রায় 60টির মতো মামলা রয়েছে, সে জেলেও গিয়েছিল কিন্তু আবার বেরো হয়ে এসছে, এর থেকে আমরা কি বুঝতে পারি? কোন অপরাধী যদি অপরাধ করে কোন শাস্তির মুখোমুখি হন না, তাহলে সেই দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ কিভাবে সম্ভব? বিপ্লব ফার্মগেট থেকে লিখেছে, একটা মানুষ কত সাইড থেকে খারাপ হতে পারে, সমস্ত খারাপ কাজ তো সে করেইছে, আবার পতিতালেও গিয়েছে। কাজল কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া রবিন যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই, ওকে ক্ষমা করলে জাতি আমাদের ক্ষমা করবে না। আদনান ঢাকা থেকে লিখেছে, আমার মনে হয় আমাদের সবার মাঝে সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে কেউ কখনো এ ধরনের অপরাধ করতে পারে না। অনেক অনেক কমেন্টস আমরা এ ধরনের পেয়েছি, রবিনের বিষয়ে ঢালাওভাবে মন্তব্য করেছেন, রবিনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে অনেকেই অনেকভাবে লিখেছেন, সবই নেগেটিভ কথা, কিন্তু আমরা বারবারই বলি যে রবিন নয়, অপরাধীকে নয়, অপরাধকে নয়, আমরা মূলত আমাদের নিজের জন্য এইসব মানুষদেরকে সামনে এনে আমরা বলতে চাই যে এদের পথ না মারাই, তাহলে এদের মতো প্রায়শ্চিত্ত আমাদেরকেও করতে হবে। রবিনও ঠিক সেই মেসেজটাই আমাদেরকে দিতে এসছেন আজকের এই রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। ওকে, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে খুব ছোট করে?
উদ্দেশ্যে আমার এটাই বলা আছে অ্যাকচুয়ালি কি, আমার জীবনে আমি অনেক ভুল করছি, যা করছি সবই ভুল করছি কোনোটাই, আর অ্যাকচুয়ালি কি আমি খারাপের কারণটা হলো মানুষের কারণে, মানুষ যদি আমাকে নিয়ে এত অবহেলা না করত, মানুষ যদি আমাকে এত মারধর না করতো, আমার বাবা যদি আমাকে যারা যদি সুন্দর মতো বুঝাইতো যে হয়তো মানুষের কাছ থেকে 10 টাকা নিও না, এই নো 10 টাকা আমার পকেট থেকে নাও, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি এই রাস্তায় যাইতাম না। তো অ্যাকচুয়ালি আমার সবার প্রতি আমার এটাই রিকোয়েস্ট যে অনেকের টাকা পয়সা অনেক কিছুই নিছি, যেন সবাই আমাকে ক্ষমা করে দেয় এবং কি আমার মতো যেন ভুল কেউ না করে।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর বলা, কিন্তু কথা হচ্ছে যে ক্ষমা কি আসলে তারা করবেন, ক্ষমা কি আসলে সেই সব মানুষজন করতে পারেন যাদের আসলে একটা ফোন চুরি যায় যেখানে গুরুত্বপূর্ণ ডাটা থাকে, ক্ষমা কি আসলে সেই মানুষটি করতে পারেন যে পার্সটি চুরি যাচ্ছে সেই পার্সের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে, ক্ষমা আসলে অন্তর থেকে এই মানুষগুলোর করা খুব কঠিন। কিন্তু এই যে চুরি করা, এই যে পকেটমারি বা এই জীবন যে আসলে অসুস্থকর জীবন এবং এই জীবনে যে কারোরই আসা উচিত নয়, সেটা ওর জীবনের যে একেবারে অপ্রিয় সত্য সেগুলো জেনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে গত সপ্তাহে যারা আমাদেরকে মেইল করেছেন বা চিঠি পাঠিয়েছেন সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা মেইল বা চিঠি আমরা শুনব, আমাদেরকে শোনাচ্ছে আরজে রাজু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি তিন্নি, চট্টগ্রাম থেকে লিখছি, যাহা বলিব সত্য বলিব আমি নিয়মিত শুনি, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। যেদিন থেকে আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়মিত শুনি, সেদিন থেকেই কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যে আমার এই অপরাধের কথা অবশ্যই স্বীকার করা উচিত এবং আমার এই ভুল থেকে হয়তো অনেকেই শিক্ষা গ্রহণ করতে পারেন। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, নতুন ভর্তি হয়েছে, কলেজে যাওয়া আসা করি, ক্লাস করি। হঠাৎ একদিন এক ছেলে আমার কাছে আসে, হাতে একটি গোলাপ ফুল এবং ছোট্ট একটি চিরকুট, তাতে লেখা আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ করে এটি পেয়ে আমি কিন্তু খুব ভালোভাবে এটি নিতে পারিনি। আমি পরের দিন সেই ছেলেটিকে আমার কাছে ডাকি এবং তাকে চরমভাবে আমি অপমান করি। শুধু আমি একাই নই, আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা ছিল তাদেরকেও বলি, তারা সবাই মিলে কিন্তু সেই ছেলেটিকে অপমান করেছিল। পরবর্তীতে আমি যেটা জানতে পেরেছি যে আমার সেই আচরণে সেই ছেলেটি ভীষণভাবে অপমানিত হয় এবং সেই ছেলেটি একটা পর্যায়ে ঘুমের ওষুধ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা অনেক কষ্ট করে তারপর সেই ছেলেটির জ্ঞান ফিরিয়ে আনতে সমর্থ হন। আমি প্রথমে এই বিষয়টি কিন্তু খুব সহজভাবেই নিয়েছিলাম যে না, এটা তেমন কোনো বড় ব্যাপার না, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলাম যে একটি ছেলের জীবন চলে যেতে পারে, অর্থাৎ আমি যে আচরণ করছি সেই আচরণের সাথে একটি ছেলের জীবন জড়িত, তারপর থেকেই কিন্তু আমি আর এইরকম আচরণ করা ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমি ভাবতাম যে আমাকে কেউ যদি ভালোবাসার কথা বলে সেই ছেলেটি হয়তোবা খারাপ, আমি তাকে ভালোবাসি না, পছন্দ করি না, এটা আমি সহজেই কিন্তু তাকে বলে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমার উচিত ছিল যে ওই ছেলেটিকে বুঝিয়ে বলা যে আমি তোমাকে ভালোবাসি না বা আমার তোমাকে পছন্দ হয় না, যেটা আমি আজ উপলব্ধি করতে পারছি যে আমি যেটা করেছিলাম ওই দিন ওই ছেলেটির সঙ্গে সেটা খুবই অন্যায় করেছিলাম। আমি চাইবো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেই ছেলেটির কাছে ক্ষমা চাইতে, সেই ছেলেটি যদি শুনে থাকে তাহলে আমাকে যেন সে ক্ষমা করে দেয়, আর সে যদি নাও শুনে থাকে তাও আমি তার কাছে ক্ষমা চাইছি।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে এবং একই সাথে এই বন্ধুটিকে, যার উপলব্ধি আমাদের সবার উপলব্ধি হবে বলে আমরা বিশ্বাস করি এবং এই ঘটনাটি আপনার জীবনে আর কখনো না ফিরে আসুক। ধীরে ধীরে পর্দা নেমে গেল যাহা বলিব সত্য বলিবর। আজকের মতো ইতি টানছি, আগামী রবিবার আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।